আসসালামু আলাইকুম। অদ্ভুতের 218তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আরো একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে। আর আজকের এপিসোডটা একটু ব্যতিক্রম ধর্মী করবো, মানে সবগুলো কাহিনী আমি শেয়ার করবো আপনাদের সাথে। বেশ কয়েকদিন ধরে আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন বা আমাকে লিখছেন ইমেইলে কমেন্টে যে ভাইয়া আপনি একটি এপিসোড নিজে করুন, সবগুলো কাহিনী আপনি নিজে শেয়ার করবেন। তো আমি আপনাদেরকে বলেছি যে এরকম এপিসোড কিন্তু আগেও করা হয়েছে, কিছু কাহিনী কিছু এপিসোডে কিছু কাহিনী ছিল যেগুলো আমি শেয়ার করেছি সব। তো আজকে আমি চিন্তা করছি যে আজকের এপিসোডটাতে আমি সব শেয়ার করি, আপনাদের সেই ইচ্ছেটাকে আমি পূরণ করে দিই। তো সেরকম প্রিপারেশন নিয়ে আমি চলে এলাম। ওয়েদার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু ঠান্ডা নাই, মানে আমাদের ঢাকা শহরে তো নাই, আর ঢাকার বাইরেও আমি শুনেছি যে শীত চলে গেছে, বসন্তের বাতাস বইছে। আর গতকাল থেকে ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি দিয়ে শুরু হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছিল। আমি সন্ধ্যার পরে এই ঝিরিঝিরি বৃষ্টি সাথে শিলা বৃষ্টি কিছুটা ছোট ছোট শিল পড়ছিল, এটা বেশ এনজয় করছিলাম। তো এরকম একটা ওয়েদারে আজকে আমরা বলতেই পারি আজকে একটা স্পেশাল এপিসোড করে ফেলবো, ভূতের ঘটনার জন্য স্পেশাল একটা এপিসোড। তো যাই হোক, ভূতের ঘটনা নিয়ে চলে এসছি আমি, আর আমি চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আপনাদের জন্য কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। তবে একটা রিকোয়েস্ট করব যাওয়ার আগে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে ফেলুন। যারা আমাদের চ্যানেলটিতে জয়েন অপশনটি দেখতে পাচ্ছেন, বিদেশে আছেন, তারা কিন্তু জয়েন করে ফেলতে পারেন মেম্বার্স কন্টেন্টগুলো শোনার জন্য। যাই হোক, চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। চলে এলাম আপনাদের মাঝে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সোহেল আকবর যশোর থেকে, এবং তিনি তার নানা বাড়ির এলাকার একটি লেজেন্ড আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে এই লেজেন্ডটি শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি সোহেল আকবরের শেয়ার করা ঘটনায়। আজ থেকে শত বছর আগের ঘটনা, এবং তখন তার নানাবাড়ি এলাকায় একজন মানুষ থাকতেন এবং তিনি পেশায় ছিলেন একজন জেলে, তার নাম ছিলেন রতন, এবং রতনের পেশা ছিল মাছ ধরা। আর রতনের খুব কাছের বন্ধু ছোট ভাই যাই বলেন ছিল একজন, তার নাম ছিল মিঠু, এবং এই মিঠু সবসময় রতনের সাথেই চলাফেরা করত এবং তারা বেশ ভালো বন্ধুর মতো ছিল, যদিও মিঠু রতন ভাই বলে ডাকত এবং আশেপাশে আরো মানুষজন তাদের সাথে তাদেরকে দেখে মানে বেশ পছন্দ করত, তাদের বন্ধুত্ব দেখে তারা যেহেতু একসাথে চলাফেরা করত। তো যাই হোক, রতনের পেশা ছিল মাছ ধরা এবং সে মাছ ধরত, মাছ ধরায় তার খুব ভালো হাত ছিল, সে খুব ভালোই মাছ ধরত। তো সে দেখা যেত যে বিভিন্ন সময় দিনে রাতে মাছ শিকার করতে যেত এবং যেটা তার পেশা, সুতরাং সে এটা দিয়ে তার জীবিকা নির্বাহ করত এবং বেশ ভালোই তার আয় উন্নতি হতো। তো মিঠু তার সাথে শখেই প্রায় এই মাছ ধরার কাজে যেত এবং তার সাথে ঘুরে বেড়াত বিভিন্ন সময়। রতন যখন মাছ শিকার করতে যেত, মিঠুও যেত, এবং দেখা গেছে যে এরকম রাতে মাছ শিকারে গেছে রতন অনেক রাত তার সাথে, মিঠু বসে মাছ শিকারে মানে এনজয় করেছে, তার সাথে সময় দিয়েছে, এরকম হয়েছে। তো মিঠু যেটা খেয়াল করত তার সাথে, যে রতন রাতের বেলা যেত যখন মাছ শিকারে, এবং সে বিভিন্ন জায়গা চিনত, নদীর বিভিন্ন জায়গায় সে চলে যেত মাছ ধরতে, এবং দেখা যেত কিছু জায়গাগুলো ছিল এমন, সেই জায়গাগুলো বেশ মিস্টিক, একেবারে নীরব, দেখা যেত যে পাশ দিয়ে ঝোপ ঝাড়ে ছেয়ে গেছে এবং তখন গভীর রাতে মাছ ধরতে যেত রতন। তো মিঠু তাকে জিজ্ঞেস করত যে রতন ভাই, এই যে এখানে যে আসছেন এখানে তো মানে কেমন যেন একটু ভয় ভয় থাকে। তো রতন তখন বলতো যে আরে ভয় করিস না, এই যে এই জায়গায় ভালোই মাছ পাওয়া যাবে দেখিস। তো দেখছে একটা জিনিস খেয়াল করেছে মাঝে মাঝে যে রতন বেশ বড় বড় কিছু গজার মাছ তাদের আশপাশ দিয়ে চলতো। মিঠু এটা খেয়াল করেছে রতনের যে নৌকা তার আশপাশ দিয়ে চলতো এবং দেখা যেত যে সেই গজার মাছগুলো যখন চলতো সেগুলো আলো ছড়াতো পানির নিচ দিয়ে। খুব আশ্চর্যজনক ভাবে মনে হতো যে মাথার মাঝে ফসফরাস নিয়ে নৌকার আশপাশ দিয়ে কেটে যাচ্ছে। তো এরকম হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে রতনের সেই জাল, রতন যখন জাল ফেলছে সেই জালে গজার মাছ উঠে এসছে, বেশ বড় গজার মাছ এবং বেশ অন্যরকম। এগুলো তো আসলে তখন দেখা যেত যে সেই গজার মাছ কেমন যেন জলজল করছে গজার মাছগুলো ফসফরাসের মতো। তো রতনের নৌকায় কিন্তু কুপি থাকতো, সেই কুপির আলোতে দেখত রতন সেই মাছটাকে খুলে আবার ফেলে দিত পানিতে, ছেড়ে দিত, বিশাল গজার মাছ। তো মিঠু অনেকবার জিজ্ঞেস করছে যে রতন ভাই আপনি কেন এটা ছেড়ে দিলেন, এত বড় মাছ বেচলে কত টাকা পেতাম আমরা মার্কেটে, আপনি অনেক টাকা আয় করতে পারতেন, কেন ছেড়ে দিলেন? তো রতন তখন তাকে বলতো তুই বুঝবি না, এগুলো ঠিক না, এই মাছ ছেড়ে দেওয়ারই জিনিস। তো তিনি তাই বলেই ছেড়ে দিলেন মাছ। এরকম অনেক সময় গেছে এবং বেশ অনেকবারই রতনের সেই জালে গজার মাছ, বড় বড় গজার মাছ ধরা পড়ছে এবং রতন সেগুলো ছেড়ে দিচ্ছে, মিঠু সব সময় দেখতে এটা। এবং যেই জায়গায় রতন নৌকা নিয়ে যেত মাছ শিকার করতে রাতের বেলা, সেই জায়গাগুলোতে আসলে আর কোনো নৌকা মিঠু দেখত না। তো মিঠু চিন্তা করত যে রতন ভাই মনে হয় এখানে এই জায়গাটা চিনছে, অন্য কেউ চেনে নাই এবং এই কারণেই রতন ভাই সবসময় মনে হয় এখানে আসে এবং এখানে এই জন্যই মাছ পায়, এটা একটা বিশাল ব্যাপার। আরে আমি একটা নৌকা নিয়ে আসতে পারলেও তো কত লাভ হইতো, কত মাছ আমিও পাইতাম এখানে। তো সে এগুলো চিন্তা করতো, বাট সে চিন্তা করতো যে আসলে রতন ভাইয়ের স্পেশাল কোনো স্কিলও নাই, সে নিশ্চয়ই এই যে জায়গাটা চিনছে এবং এখানে এসে সে জাল ফেলে এই কারণে সে মাছ পায়। আর এই যে গজার মাছ এগুলো তো উনি অকারণে ছেড়ে দেয়, কি জন্য ছাড়ে কে জানে। আমি যদি এটা মানে আমার যদি মানে ই হইতো আর কি, আমার নৌকা হইতো আর আমি যদি মাছ ধরতাম তো আমি এগুলা অনেক আগে নিয়ে বিক্রি করতাম, কত দাম হইতো এগুলার, বিশাল বিশাল গজার মাছ কেন ছাড়ে কে জানে, পাগল। সে মনে মনে চিন্তা করতো এটা রতনকে নিয়ে। মিঠু তার ব্যক্তিগত জীবনে ছিল একটা তিন চাকার ভ্যান চালক, তার একটা তিন চাকার ভ্যান ছিল, সেটাতে সে মোটামুটি পরিবহন করত মানুষ ইত্যাদি ইত্যাদি, মানুষ তারপর জিনিসপত্র এগুলো পরিবহন করে তার দিন পার করত। কিন্তু সেটাতে তার যে ইনকাম হতো তার থেকে কিন্তু রতনের ইনকাম অনেক বেশি এবং রতনের সেই আয় উন্নতি সে দেখত যে মোটামুটি রতন এই মাছ বিক্রি করে, মাছ ধরে এনে সকালবেলা বিক্রি করত, প্রচুর টাকা সে মানে তার ভালোই ইনকাম হতো। এবং রতন কিন্তু মোটামুটি সেই ইনকামে তার সাথে যারা বন্ধু বান্ধব ঘুরতে আসতো বা বেড়াতে আসতো, যেমন মিঠু বা তাদের সাথে আরো দু একজন আসতো, যেমন বাসু নামে একটা ছেলে ছিল সেও খুব পছন্দ করতো রতনকে। তো তারা যখন আসতো তাদের সবাইকেই মোটামুটি ভালোই রতন কিন্তু তাদেরকে মানে টেক কেয়ার করতো, মানে তাদেরকে একেবারে বন্ধুর মতোই তাদেরকে খাওয়াতো, নিয়ে যেত বিভিন্ন জায়গায়, এরকম ভাবে সে টেক কেয়ার করতো তাদেরকে। কিন্তু মিঠুর আয় উন্নতিটা সেরকম ছিল না। তো মিঠুর কাছে মনে হতো যে রতন ভাইয়ের মতো যদি এরকম একটা নৌকা পেতাম আমিও বেরোয় যেতাম এবং আমি তো জায়গাগুলো দেখছি উনি কিভাবে এটা করে। তো যাই হোক, একদিন তখন কিন্তু মিঠু বিয়ে করছে বেশি সময় হয়নি, মিঠু একদিন তার স্ত্রীকে বলে যে এরকম রতন ভাই তো মাছ ধরে অনেক ভালো এরকমই হয় সে। তো মিঠুর বউ তাকে তখন তো বলে যে তুমি তো ওই মাছ ধরাই দেখবা, নিজে তো আর কোনদিন কিছু করতে পারবা না, ওই তিন চাকার ভ্যানই চালাবা, যদি তোমার যদি এরকম আসলেই তোমার মধ্যে যদি কিছু থাকতো তো তুমিও নৌকা নিয়ে বেরোতে, রতনের সাথে ওই মাছ ধরা ধরতে যেত না, এই তো মানে বেকার খাটত না, তার সাথে যে ঘুরতা না ওইসব জায়গায়, দেখছো তুমি সে মাছ বেচে কত টাকা পায়, কত কত ভালো ইনকাম করে, আর তুমি তো এই তিন চাকার ভ্যান একটা নিয়ে বেরো, এটা আসলে কিছুই নাই অকারণে যত সব। তো এটাতে মিঠুর মনে একটা ঈর্ষা জাগ্রত হয়, ঈর্ষাটা মানে অন্যরকম, মানে সে আসলে কিন্তু এইভাবে চিন্তা করতো না আগে রতনকে নিয়ে বা রতন ভাই সে যে বলে সে এইভাবে চিন্তা করতো না, সে চিন্তা করতো যে আসে রতন ভাইয়ের সাথে যাই, সে তো ভালো মানুষ, একসাথে আমরা ঘুরি, রতন ভাই আমাদেরকে ভালো জানে, নিজের ভাইয়ের মতো টেক কেয়ার করে এবং একসাথে ভালো আমরা গল্প গুজব করি, যাই বিভিন্ন জায়গায়, মজা লাগে। হ্যাঁ, তো এটাই সে চিন্তা করতো, এর বেশি কিছু চিন্তা করতো না। কিন্তু আজকে তার মনে একটা ঈর্ষা জাগ্রত হলো তার স্ত্রীর কথায়, সে মনে করলো যে মানে আমি কি পারি না নাকি, আমারে মানে আমার বউ বলতেছে আমি কি পারি না। তো সে তার স্ত্রীকে বলে যে তাতে আমার তো রতন ভাইয়ের মতো করতে গেলে একটা নৌকা লাগবে এরকম কেনা। তো বলে নৌকা কেনা লাগবে, তো দেখা যাক, তুমি চিন্তা ভাবনা করো, তোমার যদি ইচ্ছা থাকতো তো তুমি নৌকা চেষ্টাই করতে পারতে কেনার। তুমি টাকা পয়সা সেভ করো আর ওই রতনের সাথে যাওয়া বন্ধ করো, ওখানে ওখানে আর যাওয়ার দরকার নাই তোমার। তো মিঠু মোটামুটি এই কাজটা করে প্রথম দিকে, সেই রতনকে পরবর্তী রতন যখন তাকে বলতো যে মিঠু যাবি নাকি কোথাও এই জায়গায়, তো সে বলতো যে না ভাই ভালো লাগতেছে না আজকে যাবো না, এই সেগুলো বলে সে জিনিসটাকে এড়ায় যেত। তো রতনও দুই একবার যখন মিঠু না করছে তখন বুঝলো যে হয়তো আসলেই মিঠুর যাওয়ার ইচ্ছা নাই বা সে হয়তো ব্যস্ত এরকমই। তো রতন তার মতো যে কাজ করতো এবং সে যখন একা একা যাওয়া শুরু করলো, মোটামুটি রতনের সাথে আসলে খুব বেশি সময় আসলে আর মানুষ ওরকম যেত না, সে একাই যেত অনেক সময়, ওই বাসু ছেলেটা তার সাথে যেত, তো বাসু যেত এরা যেত, যখন যে রতন যখন একা একা আরো মনোনিবেশ করলো তার কাজে, তো তার কিন্তু ব্যবসায় আরো লাভ হলো, আরো বেশি মাছ ওঠা শুরু করলো এবং সবকিছু। তো রতনের একটা ব্যাপার ছিল, সে সব সময় মানে খুব বিশ্বাস নিয়ে চলাফেরা করতো, সে সৃষ্টিকর্তাকে স্মরণ করে সে যেত এবং সে ওখানে যে কাজ শুরু করতো তার। তো এমন ভাবেই রতন কাজ করতে থাকে এবং রতনের আয় উপার্জন বাড়তে থাকে। এদিকে মিঠু কিন্তু তার একটা যে ঘোরাফেরার যে একটা সঙ্গী ছিল বা একটা সময় ছিল সেটাও সে কিন্তু অনেকটা হারিয়ে ফেললো, কারণ যেহেতু সে রতনকে বলতে যাবে না, নিজের সেই সেই রাগ বা নিজের সেই কি বলে নিজের সেই একটা ইগো দেখানোর জন্য সে ওইটা যাওয়া বাদ দিল এবং সে নিজের মতো থাকছে এবং সে তাকিয়ে তাকিয়ে দেখে এবং রতনের উন্নতি দেখে তার কাছে কিন্তু ঈর্ষা জাগে এবং ঈর্ষাটা আরো বেড়ে যায় এবং সে তখন এইসব নিয়ে আলাপ শুরু করে তার স্ত্রীর সাথে এবং তার স্ত্রীও তাকে খোঁচাইতে থাকে যে তুমি তো পারলা না, তুমি তো নৌকা নিতে পারলা না, তুমি এটা কি করলা, দেখো দেখো রতন দেখো কি অবস্থা এখন তোমার। তো সে তখন তার স্ত্রীকে বলে আমি তো যাই না রতনের সাথে, আর আমার এখন মানে সমস্যা কি, আমি তুমি মানা করছো আমি তো যাই না রতনের সাথে, রতন তার মতো যায় তার মতো ইনকাম করে এটা তার ব্যাপার। তো তার স্ত্রী বলে যে তার মানে তার সাথে একটা মুখ ঝামটা দেয় আর কি। তো যাই হোক, তার স্ত্রী যখন তার সাথে রুম করে তখন মিঠুর খুব ঈর্ষা জাগে। তো একদিন সন্ধ্যার পর বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি অনেকক্ষণ ধরেই হচ্ছে, মানে বেশ বিকাল থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে বৃষ্টি হতে হতে বেশ কঠিন অবস্থা চারিপাশে। তো মিঠু বাসায় বসেছিল, সে চিন্তা করে যে যাই একটু রতন ভাইয়ের সাথে দেখা করি আর কথা বলি। তো সে আসে, আস্তে আস্তে হেঁটে হেঁটে রতনের বাসায় আসে এবং দেখে যে রতনের বাসাটা ছিল সে নদী থেকে বেশ কাছে এবং সে এসে দেখে যে মনে হয় রতন বাসাই আছে। তো সে রতনের বাসায় যে ডাক দেয় রতন ভাই বলে, তো রতন বের হয়, বের হওয়ার পরে দেখে যে রতন বাসায়। তো সে কোনো কাজে জানি সে ওদিন মাছ ধরতেও জানি, তো বলে আরে মিঠু নাকি আসো আসো কি অবস্থা। তো যাই হোক, রতন তাকে নিয়ে বসে, তার বাসার সামনে যে বারান্দা আছে সেখানে মোটামুটি একটা বসার ব্যবস্থা আছে সুন্দর, সে ওখানে তার মতো চেয়ার মোড়া টোড়া দিয়ে রাখছে, তো সেখানে বসে বসে গল্প করছে বাসায়, সে বলে যে তাদের জন্য নাস্তা দিতে, তো নাস্তা পানি খেতে খেতে গল্প করে। তো মিঠু জিজ্ঞেস করে রতন ভাই কেমন আছেন, কি অবস্থা, অনেকদিন তো দেখা হয় না আপনার সাথে। তো রতন বলে যে ভালোই আছি আলহামদুলিল্লাহ, তো এই তো চলতেছে। বলে মাছ কেমন চলে ব্যবসা, মাছ টাছ কেমন ধরতেছে? বলে এই তো, বলে আজকে আর বেরোয় নাই বৃষ্টি দেখে। বলে না না বৃষ্টি দেখলে বেরোই না, বৃষ্টি দেখলে এখন থাকি ঘরের মধ্যে, কি দরকার বৃষ্টির মধ্যে যাওয়ার, এই সেই ভালোই তো হয়েছে আলহামদুলিল্লাহ, মানে যা ইনকাম হচ্ছে তো যথেষ্ট চলে যায় আর লাগে না। তো মিঠুর একটু কথাগুলো গায়ে লাগে, মানে সে হিংসাটা আরো তার জ্বালান দিয়ে উঠে, কারণ মিঠু সেদিন সে ওই বৃষ্টি দেখে সে আর সে ভ্যান চালায় নাই, তো তার কাছে ইনকাম হয় নাই, তার টাকা পয়সা নাই। তো মিঠু ওই যে তার ভেতরে একটা বীজ ঢুকায় দিছে তার স্ত্রী, তো সেটার থেকে তার হিংসাটা আরো মানে জ্বলে পড়ে উঠে ভেতর থেকে। তো সে বলে যে ও আচ্ছা আচ্ছা, যে জান নাই যে মাছ ধরতে ই হয় নাই, সমস্যা হয় নাই কোনো? বলে না সমস্যা না, মাছ ধরছি তো গতকাল পরশু তো ভালোই মাছ ধরা পড়ছে, এরপর যদি দেখি মানে আবার যদি দেখি কয়েকদিন আবহাওয়া খারাপ থাকে কয়েকদিন বেরোবো না, তারপর যদি ওয়েদার একটু ভালো হয় আবার যাব। তো মিঠু বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, রতনের সাথে সে অনেকক্ষণ গল্প গুজব করে করে সে তার বাসা থেকে বের হয়ে আসে। বের হয়ে এসে যখন সে চলে যাবে, তার জানি কি মনে একটা দুষ্ট বুদ্ধি কাজ করা শুরু করে। তো সে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে গিয়ে সে তার বাসার দিকে যায়, নিজের বাসার দিকে যায় এবং তার বাসার বাইরে যেই তার যে একটা ছোট ঘরের মতো ছিল সেখানে তার জিনিসপত্র থাকতো, সেখান থেকে সে তার একটা কোদাল মানে কুড়াল, একটা কুড়াল নিয়ে সে আস্তে আস্তে যায়, গিয়ে ফিরে কুড়ালটা নিয়ে বের হয়ে আসে। এসে সে চলে যায় সেই রতনের বাসার দিকে, এবং রতনের বাসা পার হয়ে সেই যে ছোট একটা রাস্তা আইলের মতো সেটা ধরে সে চলে যায় একেবারে নদীর পাড়ে, যেখান থেকে রতন যায় আর কি। তো সেইখানে একটা ছাউনির মতো ছিল যেখানে রতনের নৌকাটা বাঁধা থাকতো। রতন যে দেখে, মিটু যে দেখে যে রতন তার নৌকাটাকে টেনে উঠায় রাখছে অনেকটা, মানে সে হয়তো বেরোবে না, নৌকার অনেকটা অংশ উঠায় রাখছে, যেহেতু বৃষ্টিতে নদীর ই আছে, এগুলাতে ই হয়, তো এগুলো উঠায় রাখতো এবং নিচে তারা কাজ করতো মাঝে মাঝে আলকাতরা ইত্যাদি ইত্যাদি মাখে নৌকার নিচে। তো দেখে যে নৌকা উঠানো, তো আগে মিঠু যে ডানে বামে ভালো মতো তাকায়, তাকায় দেখে যে কেউ নাই আশেপাশে। তো তারপর সে কি করে, ইচ্ছা মতো কুড়াল দিয়ে কোপায় নৌকার নিচে, কোপায় একদম নিচে একটা অংশ পুরো ফালা ফালা করে বের করে ফেলে, ফুটো করে ফেলে নৌকার, এবং তারপর তার মনের যত হিংসা রাগ সেটা দিয়ে সে ওই নৌকার অংশটাকে একদমই ফালা ফালা করে ফুটো করে একদম খারাপ অবস্থা করে দেয়। সে বোঝা যায় যে এই নৌকা মোটামুটি এখন মেজর রিপেয়ার না করলে হয়তো বেরোনো যাবে না, অথবা তলাটাই পুরো চেঞ্জ করা লাগবে সাইডটা, এরকম একটা অবস্থা করে। তখন বৃষ্টি আরো জোরে শুরু হয়েছে, তো সে ওখান থেকে আস্তে করে ডানে বামে দেখে কেউ নাই, সে চলে আসে, এসে সুন্দর করে তার বাসায় ঢুকে যায়। ঢুকে যে সে তার স্ত্রীকে বলে ঘুমানোর আগে যে আমি কিন্তু একটা কাজ করে আসছি। তো তার বউ বলে যে কি ব্যাপার, কি করছো তুমি? তখন বলে যে আমি দিছি রতনের নৌকার তলি ছুটাই দিছি আজকে। তো তার স্ত্রী তাকে বলে যে এটা কি করলা? বলে যে হ্যাঁ করছি, বড় বড় কথা, শুধু বড় বড় কথা বলে আমার সাথে যে মেলা ইনকাম করতেছে এই সেই, তো দিছি একদম তলি ছুটাই দিছি, বাজবে না বারোটা। তো তার স্ত্রী তাকে এতটুকু বললো মনে মনে বেশ খুশি হয়, তার স্ত্রী মনেও একটা মানে কেমন জানি একটা খুশি এসে পড়ে। তো সে সেই খুশিতে হাজবেন্ডকে বলে আচ্ছা ঠিক আছে ঘুমাও, তোমার নৌকার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়াও তুমিও নৌকা চালাবা। তো তারা দুজন ঘুমায় যায়, এবং পরদিন মিঠু যখন কাজে বের হয় সেখান থেকে আসার সময় সে রাস্তার মধ্যে দেখে যে রতন একজন মানুষের সাথে কথা বলতেছে পাশে, এবং তার মন টন খুব খারাপ। তো মিঠু জিজ্ঞেস করে রতন ভাই কি অবস্থা, তোমার কি হয়েছে, কি কথা বলতেছে এখানে, কি ব্যাপার, কেমন আছো কি? তো রতন তখন তারে বলে আরে আমার তো সর্বনাশ হয়েছে রে মিঠু, বলে কি বলে আমার নৌকাটাকে শেষ করে দিছে। শেষ করে দিছে মানে আমার নৌকার একদম তলা ছুটায় ফেলছে রে, আমি কেমনে কি করবো বুঝতে পারতেছি না, এখন এ তো করলে নতুন অনেক অনেক কঠিন ব্যাপার, আমার সেই নৌকা নিয়ে বেরোতে হবে, আমার সেই টাকা পয়সা দিয়ে নৌকা বানাইতে হবে, অথবা এটা মেরামত করতে গেলে অনেক খরচ, এখন দেখি কি করবো, এর মধ্যে তোমার চলতে হবে। এই সে তো মিঠু বলে আহারে তোমার এই অবস্থাটা দেখে করলো, যাক আমি মানে আশা করি তোমারটা ঠিক হয়ে যাক, এই সেইগুলো বলে মিঠু চলে যায়, এবং রতনের মন খুব খারাপ সে দেখে। তো মিঠু যখন বাসায় আসে তার স্ত্রীর সাথে কথাবার্তা বলার পরে দেখে যে তার স্ত্রী তাকে একটা টিনিয়ার এরকম, তাদের একটা ডিব্বা ছিল এরকম একটা কৌটা, সেটা কৌটা খুলে সে কৌটার মধ্যে দেখা যাচ্ছে যে বেশ অনেক সে সময়কার মানে টাকা পয়সা মুদ্রা এগুলো সেই অনেক জমানো। তার স্ত্রী বলে এগুলো কোত্থেকে পাইলা? তার স্ত্রী বলে যে এগুলো আমি বিভিন্ন সময় সঞ্চয় করে রাখছিলাম, এবং এগুলো বিভিন্ন সময় সঞ্চয় করছি, এবং আমার বাড়ির থেকেও কিছু দিয়েছিল সেগুলো, তো তুমি নৌকা কেন? তো দেখা যায় মিঠু তার স্ত্রীর ওই টাকা নিয়ে সে যায়, এবং খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে সে নৌকা কিনে ফেলে একটা, এবং নৌকা কিনে সম্পূর্ণ রেডি করে সে মোটামুটি সে তৈরি হয় যে সে পানিতে নামবে, সে মাছ ধরতে যাবে এখন থেকে, তার নতুন পেশা সে ঠিক করে। তো এই হচ্ছে অবস্থা। তো মিঠু তো খুব রেডি, এবং তার মিঠুকে দেখে খুব অবাক হয় তাদের সাথে যে আসতো বাসু নামে একটা ছেলে আসতো, সে খুব অবাক হয়ে যায়। সে বলে যে আরে মিঠু ভাই তুমি দেখি মানে একদম তোমার পেশা চেঞ্জ করে ফেলতেছ তুমি? বলে যে হ্যাঁ চিন্তা করলাম টাকা পয়সা যা ছিল চিন্তা করলাম একটা নৌকা কিনি, কিনে মাছ টাছ ধরি, মাছ ধরলে তো ভালোই ইনকাম হয়, এখানে তো খুব মাছ ধরা মানুষও কম, আবার রতন ভাইও তো এখন দেখি মাছ আর ধরতেছে না কয়দিন। তার বলে রতন ভাইয়ের তো নৌকা শেষ করে দিছে কে, খুবই খারাপ অবস্থা। বলে যে হ্যাঁ হ্যাঁ এরকম শুনলাম, আমিও শুনলাম রতন ভাইয়ের অবস্থা খারাপ, তার মাছ ই করে দিছে নৌকা ই করে দিছে। তো বাসু বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে বাসু তাহলে আমি যদি যাই তুই আমার সাথে যাইস মাছ ধরতে? আমি তো নতুন নতুন যাই, আমি তো আসলে বুঝি না যে কোথায় যাতে হবে সেই, এত আর একা একা এত বেরোনো হয়নি কখনো। বলে যে হ্যাঁ রতন ভাইরে তো বলতে আর সাহস হয় না, তো উনি তো আর আমার সাথে যাবে কিনা কে জানে, উনি আমার থেকে বড় আর উনি অনেক পুরনো মানুষ। বাসু বলে যে আচ্ছা ঠিক আছে দেখি, এই বলে তারা মোটামুটি করে। তো মোটামুটি প্রিপেয়ার্ড, এবং মিঠু যেটা হয় রতনকে এড়িয়ে চলা শুরু করে, রতনের সামনে পড়ার চেষ্টা করে না, কারণ তার মনে একটা অপরাধ বোধ তো আছেই যে হঠাৎ যদি দেখা হয় এবং যদি কোনো কথা বলে তো একটা সমস্যা, তো সে আর রতনের ধারে কাছে পড়ার চেষ্টা করে না, সে লুকায় তার মতো। সে একদিন মানে বেরোবে এরকম প্ল্যান করে। তো সে বলে রাখছিল বাসুকে দিনের বেলা যে বাসু তুই আমাকে ভোরবেলা ডাক দিস, ভোরবেলা ডাকলে তোরে নিয়ে খুব ভোরে, কেননা রাতে এখনো মাছ ধরার মতো সাহস আমার হয় নাই এখনো যাওয়ার মতো, ভোরের দিকে গেলে একটু অন্ধকার থাকতে থাকতে গেলে তুই আর আমি গেলাম। এই বলে সে বাসুকে বলছিল। তো ঘুমায় আছে মিঠু, হঠাৎ দেখে যে এরকম সে তার ঘুম এক ঘুমের মতো হয়েছে, এরকম সময় তাকে এসে ডাক দিল বাইরে, ডাকতেছে মিঠু ভাই মিঠু ভাই। তো মিঠু উঠে, উঠার পরে সে দেখে যে অন্ধকার, বাইরে বেশ অন্ধকার, এবং সে বের হয়ে আসে দরজা খুলে। দরজা খোলার পরে দেখে যে সেই বাসু দাঁড়ায় আছে তার সেই উঠানের মধ্যে দাঁড়ায় আছে এবং বলে যে তুমি না আসতে বলছিলা, চলো যাই আমরা গাঙে যাই। তো মিঠু বলে আচ্ছা ঠিক আছে। তো কি কি মোটামুটি সে তার জিনিসপত্র যা যা লাগবে সেগুলো সে রেডি করে রাখছিল, তো সেগুলো নিয়ে সে রওনা দেয় আর কি বাসুর সাথে। তো বাসু আর সে দুজনে যাচ্ছে অন্ধকার রাস্তা এবং মানে বেশ অন্যরকম আর কি জায়গাটা, মানে গ্রামের মধ্যে বোঝাই যায় নদীর পাড়ে যেতে গেলে যেরকম, যেমন রতনের বাসার পাশ দিয়ে একটা ছোট গলি ছিল, একটা ছোট আইলের মতো, সেটা দিয়ে যাওয়া যেত। এদের এখানে মিঠুর যে যেখানে নৌকা রাখছে সেই জায়গাটা আর একটু অন্যরকম, সেই জায়গাটার মধ্যে এরকম সুপারি ক্ষেত ইত্যাদির মধ্যে দিয়ে যেতে হয়। তো একে তো অন্ধকার, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যদিও হাতের মধ্যে হ্যারিকেন নিছে মিঠু, সাথে তার থেকে সামনে সামনে আসে সেই বাসু এবং হাতে সে হ্যারিকেন নিছে, আরেক হাতে তার জিনিসপত্র নিয়ে সে হাঁটতেছে, বাসু তার কোনো জিনিসপত্র নেয় নাই। তো হেঁটে হেঁটে সে চলে আসলো তার যেখানে নৌকা রাখছে এবং সে তার নিজের নৌকা দেখে বেশ খুশি, নতুন একটা নৌকা, এবং সেখানে জিনিসপত্র নিয়ে দেখলো যে বাসু আগে উঠে গেল তার নৌকায় এবং সে তারপর উঠলো। ওঠার পরে সবকিছু রেডি করে সে নৌকা ছেড়ে দিল। তো টুকিটাকি নৌকা চালাতে তো সে জানতো, আর নৌকার মোটামুটি জাল কিভাবে ফেলে এইসব তো সে দেখছে, অনেকদিন রতনের সাথে ঘুরছে দেখছে সে। তো নৌকা নিয়ে তারা চলে আসলো, তখন কিন্তু টিপটিপ বৃষ্টি পড়তেছে, তার নৌকা একটা ছই আছে। তো দেখলো যে বাসু ছইয়ের ওই পারে চলে গেল, একেবারে ওই গুলোইতে চলে গেল। তো সে এই পাশ থেকে নৌকা ঘুরায় বের হয়েছে এবং তারা যাচ্ছে। তো যেতে যেতে সে রওনা দিল কোথায়, সে চিন্তা করছে যে যেখানে রতন মাছ ধরতো সেই জায়গায় সে যাবে আর কি, সেই চিন্তা করে সে ওই জায়গার উদ্দেশ্যে যাওয়া শুরু করলো। যেহেতু বাসু তার সাথে আছে, তার মোটামুটি সাহসও আছে এবং সে জানে যে তার প্রথম দিন এখানে মাছ মানে ধরার ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, এবং এই মাছ কে কেমন ধরতে পারে সে এটাও একটা পরীক্ষার ব্যাপার। আবার তার স্ত্রীও তাকে বলছে তুমি কিছু পারবা না, এবং সে চিন্তা করছে আরে এটাতে কোনো এক্সপার্টিজের দরকার নাই, এটা তো এমনিই করা যায়, রতন ভাই এমনি যায় তো এমনি পাইতো আমিও পাবো। তো সে এরকম ভাবে সে ওখানে তার মতো নৌকা নিয়ে চলে গেল সেই জায়গায় যেই জায়গাতে তার রতন মাছ ধরত, এবং সে একসময় পৌঁছায় গেল সেখানে। তো সেখানে পৌঁছায় গেছে, এর মধ্যে বাসু কিন্তু তার সাথে কোনো গল্প করতেছে না বা কিচ্ছু না। তো সে যখন ওখানে পৌঁছাইল, তো সে মোটামুটি একটা জায়গায় যে জায়গাটা, ওই জায়গাটা বেশ স্থির শান্ত, যদিও হালকা টিপটিপ বৃষ্টি পড়তেছে মানিতে, জায়গাটা কিন্তু স্থির শান্ত, এবং তার ছইয়ের নিচে হারিকেনটা রাখা। তো সে বাসুকে বলছে বাসু এখানে আসছি রে, এই জায়গায় তো রতন ভাই জাল ফেলতো, এই জায়গায় জাল ফেলবো। তো বাসু ওই পাশ থেকে বলতেছে যে ফেলো জাল ফেলো, এতটুকু বলতে জাল ফেলো। তো সে রেডি করছে তার জাল। তো তখন হঠাৎ শুনলো সে বালু বাসুর কণ্ঠে শুনলো, বাসু তাকে বলতেছে যে মিঠু ভাই তুমি কি করছো আমি কিন্তু জানি, তো তুমি আর যাই করো, তুমি এখানে গজার মাছগুলো কিন্তু ধরে নিয়ে যেও না, তাহলে পরে কিন্তু সমস্যা হবে। এই কথাটা সে শুনলো, তারপর সে ঝপাস করে একটা শব্দ পেল এবং সেই শব্দটা মানে খুব মানে জোরে আসলো। তো সে অবাক হলো, কিরে পানিতে এরকম ঝপাস করে কিসের শব্দ? তো সে আস্তে করে তার বৈঠাটাকে রেখে ছইয়ের মধ্যে দিয়ে গেল, ছইয়ের মধ্যে কেমন হারিকেনের আলো অন্ধকার এবং তার নতুন নৌকা সেটার একটা নতুন কাঠের গন্ধ আছে, সে ওই পারে গেল। যে দেখলো কিরে ওই গুলির মধ্যে বাসু বসা নাই, পুরো গুলুই খালি, মানে খালি গুলুই, নৌকাতে সে একা সম্পূর্ণ। তো সে একটু মানে থতমত খেয়ে গেল যে কি ব্যাপার, আর তারে কেমন কথা বললো যে তুমি কি করছো আমি সব জানি, এখান থেকে কিন্তু গদার মাছ ধরে নিয়ে যেও না। তো সে খুব মানে একটু ভয় পাইল এবং অস্বস্তি ফিল করা শুরু করলো যে বাসু কই গেল, আর আমার সাথে তো এতক্ষণ বাসু আসছে, সে পুরো জিনিসটা চিন্তা করলো। এখন ভয় পেয়েও সে ফেরত যেতে তো পারতেছে না, কারণ ফেরত গেলে কিন্তু তার পুরো যাওয়াটাই বৃথা, এত দূর সে আসছে নৌকা টেনে। তো তার এরকম চিন্তা ভাবনায় সে আসলে অনেক রকম মানে চিন্তা মাথায় ঢুকলো এবং সে কনফিউজড হয়ে গেল। তো আবার সে চিন্তা করতে করতে সে একবার ভাবতেছে যে বাসুর পুরো জিনিসটাই কি আমার কোনো কল্পনা, বা আমার মাথায় কি এরকম কোনো চিন্তা আসছে যে বাসু আমাকে ডাকবে আমি স্বপ্নে দেখছি, তাহলে আমি এখানে কিভাবে আসলাম। এগুলো ভাবতে ভাবতে সে আসলো, এসে তার মতো সে জাল ফেলল এবং জাল ফেলে জাল উঠালো এবং সত্যি তার জালে বেশ কিছু মাছ আসলো এবং সে মাছগুলো উঠলো এবং সে জাল যখন তুলছে দেখছে মাছ, একা একা একটু ভয় লাগতেছিল তার, কিন্তু যখন সে মাছ উঠছে কিছু কিছু এবং মোটামুটি ভালো সাইজের মাছ, ছোট ছোট মাছের সাথে বেশ বড় বড় সাইজের মাছও উঠছে, প্রায় দেখা যাচ্ছে যে এক হাত পরিমাণ সাইজ এরকম, সেগুলাকে সে সাথে সাথে নিয়ে তার নৌকার যে ইসের নিচে পাটাতলের নিচে সেই জায়গায় সে জায়গা আছে সেখানে সে মাছগুলো রাখলো, রেখে সে আবার জাল ফেলল এবং সে যখন এবার জাল ফেলছে হঠাৎ করে দেখলো যে তার সেই নৌকার আশপাশ দিয়ে ওই যে জলজলা মানে ফসফরাসের মতো কালারের কিছু বড় বড় গজার মাছ যাচ্ছে সেখান দিয়ে সাঁতার কেটে। সে ভাবলো যে এই তো সুযোগ পাইছি, যে আমি এগুলোকে চাইছিলাম যে ধরে নিয়ে বেচবো, এই এই জিনিসটা আমাকে রতন ভাই কোনদিন করতো না, তা আমি ভাবছিলাম যেহেতু করবো আমি ঠিকই নিয়ে এটা বেচবো। তো সে দ্রুত এবারে জাল তুললো, জাল তুলে সে অপেক্ষা করে থাকলো সেই ফসফরাসের মতো যখন মাছগুলো পাশ দিয়ে যাবে। সেইবার যেমন রতনের জালে যখন উঠছে মাছ তখন কিন্তু রতন নিজের অজান্তেই মানে জাল ফেলতে ওখানে ধরা পড়ছে, কিন্তু এইবার সে এইম করে আছে, সেই যখন নাকি আলোগুলো দেখছে সে জাল ছুড়ে মারল সেখানে এবং তার জালের মধ্যে ঠিকই মাছ ধরা পড়ল। দেখলো যে জাল বেশ ভারী, সে টেনে টেনে তুললো এবং তার মানে একদম সে মানে ঘাম বেরোয় গেল সেটা তুলতে যে বেশ ওজন, এবং উল্টে নৌকাতে যখন তুলছে মানে তার একদম সে ঘাম বের হয়ে শরীর অবস্থা খারাপ। সে দেখলো যে এক একটা মাছের দুইটা মাছ উঠছে বড় বড় গজার মাছ, এক একটা মাছের ওজন হবে 8-10 কেজি করে, বেশ বড় এরকম নড়তেছে এবং সে বুঝতেছে এবং বিশাল মাছগুলো দেখে সে বুঝতেছে মাছগুলো একটু অন্যরকম এবং কেমন মানে নড়াচড়া করতেছে খুব বেশি। তো মাছগুলাকে সে রাখলো, রেখে সে চিন্তা করলো যে না আজকে আর মাছ ধরবো না, বেশ কিছু মাছ ধরছি আর এই দুইটা বড় গজার ধরা পড়ছে, আজকে চলে যাব। এই চিন্তা করে সে সোজা মানে তার নৌকা ঘুরালো, এদিকে বৃষ্টি থেমে গেছে বেশ, বাতাস কেমন ঠান্ডা ঠান্ডা বাতাস একটা নদীর মধ্যে। তো সে তার নৌকা বাইতে বাইতে একা একা এবং তার মাথায় তখন কাজ করতেছে না, একবারও ভাবতেছে বাসু কই গেল, বাসু আসলো, বাসু পানিতে পড়ে যাবে এরকম কেন হলো, পানিতে পড়েও বা যাবে কেমনে, সে পানিতে পড়লেও তো একটা সাউন্ড করবে আর বাসু তো ভালো সাঁতার জানে সবই জানে, বাসু কি আসলে ছিল আমার সাথে, এগুলো ভাবতেছে সে এবং সে সেই নৌকা বাঁধছে। নৌকা বাইতে বাইতে এক সময় সে চলে আসলো তার সেই ঘাটের কাছে, তখন সে একটা জিনিস ভাবলো যে আরে আমি তো বাসুরে বলছিলাম যে ভোরের দিকে আসতে, মানে যখন একটু অন্ধকার থাকে আজানের আগ দিয়ে এক দিয়ে এরকম সময়, তো এখন তো দেখা যাচ্ছে যে মানে এখন আজান দেওয়ার কোনো নাম নেই, তার মানে কি আমি কি মাঝরাত্রে মানে গভীর রাত্রে একা একা বেরোলাম বা বাসু কে আসলো। তখন তার মনের মধ্যে চিন্তা আসতেছে যে গ্রামে তো এরকম অনেক কথা শোনা যায়, অনেক সময় ডেকে নিয়ে যায় সেই হ্যান্তান, তো মানে এটা এরকম কিছু নাকি, তো তার গা কাটা দিয়ে উঠছে। যাই হোক, সে কি করলো তার মাছগুলাকে, সে এখানে একটা জিনিস হতো, রতন কিন্তু তার মাছ গভীর রাতে ধরলেও সেখানে অনেক সময় আড়তে নিয়ে যেত, আড়ত ছিল কাছে এবং আড়তে নিয়ে দিয়ে আসতো, কিন্তু এই বুদ্ধিটা তার মাথার মধ্যে কাজ করে নাই কিন্তু মিঠুর কিন্তু এই মানে যেহেতু সে এখানে প্রফেশনাল কিছু না তার মাথার মধ্যে এগুলো কাজ করে নাই। তো সে চিন্তা করতেছে নেমে যে এখন এই মাছ কিভাবে কি করব। তো সে মোটামুটি পানি দিয়ে ওই নৌকার যে মাঝখানে যে যেখানে তার মাছ ইগুলো থাকে মানে মাছগুলোকে রাখছে সেখানে মোটামুটি পানি দিয়ে সে মাছগুলোকে জিয়ায় রাখার চেষ্টা করলো, যেগুলা ধরছে সে এগুলোর মধ্যে অনেকগুলো বেঁচে আছে এগুলো লাফাচ্ছে এরকম। আর বড় দুইটা মাছ সে চিন্তা করলো যে আমি এখন নিয়ে যাই বাসায়, বাসায় নিয়ে একটারে খাবো আর একটারে দেখি পরে নিয়ে আসবো, এখন নিয়ে যায় আপাতত। তো সে বড় দুইটা মাছকে নিয়ে দেখতে গেল যে উঁচা করে দেখা যায় অনেক, দুইটা মাছ নেওয়া তার জন্য সম্ভব হচ্ছে না, তো একটা মাছকে সে ওই জন্য পানির মধ্যে জিয়ায় রাখলো, এখানে জিয়ায় রেখে সে আরেকটাকে নিল, নিয়ে সে হেঁটে আসতেছে এবং সে বেশ ঝুলায় এবং তখন দেখতেছে বেশ দমকা বাতাস, বৃষ্টি থেমে গেছে যেহেতু দমকা বাতাস পুরো রাস্তার মধ্যে এবং মাঝে মাঝে আকাশে বিজলি চমকাচ্ছে এবং সেই বিজলির আলোয় চারিপাশ আলোকিত হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এবং মানে আকাশ কিন্তু মেঘে ঢাকা, আবার মাঝে মাঝে সেই মেঘের মাঝখান দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে মানে একটা চাঁদও মাঝে মাঝে এই মেঘের মাঝখান দিয়ে আসতেছে, মানে একটা অন্যরকম ওয়েদার বা অন্যরকম একটা পরিবেশ চারিপাশে, আর বড় বড় গাছগুলো শিশির বাতাসে নড়তেছে একটা শব্দ করতেছে। তো মিঠু চিন্তা করলো যে এই গভীর রাতে কেমন ব্যাপার, আর সেই যে বাসুর ব্যাপারটা তার মাথায় ঘুরতেছে শুধু, যেটা কি ঘটলো, গ্রামে তো এরকম অনেক শুনি এই ধরনের কথাবার্তা প্রচলিত আছে। চিন্তা করে সেই গদার মাছটাকে সে বাঁধছে, সেখানে কিন্তু ওখানে একটা মানে দড়ি ঢুকায় ই দিয়ে মানে সেটাকে চোয়ালের ভিতর দিয়ে দড়ি ঢুকায় সে বাঁচছে, ভেদে সে হাতে ঝুলে আনতেছে এত ভারী মাছ, এবং মাছটা তখন পর্যন্ত তার মানে জান আছে, সে লাফাইতেছে এরকম মানে লেজ নাড়াচ্ছে মাঝে মাঝে, তো এটাতে তার কাছে কষ্ট হচ্ছে। তো সে মাছটাকে চেষ্টা করলো একটু বাড়ি বুড়ি দিয়ে এটার মানে মারতে, তো তারপর সে আসতেছে। তো যখন সে মোটামুটি মাঝ রাস্তায় চলে আসছে, তার কাছে হঠাৎ মনে হলো যে তার পেছনে মানে তার পেছনে কেউ একজন আসতেছে, তার সাথে সাথে হেঁটে আসতেছে। তো সে মানে একটু চিন্তা করলো যে কে হেঁটে আসে আমার পিছনে, তো একবার সে পিছনে তাকালো আর চোখে, দেখলো কেউ নাই, পিছনটা পুরা খালি, মানে পুরা রাস্তা ফাঁকা ফাঁকা খাঁকা করতেছে, এবং রাতের যে আলো আকাশের আলো সেটাতে এমনি মেঘটা কিন্তু মানে মেঘের উপরে যখন চাঁদ থাকে মেঘ কিন্তু একটা আলো সৃষ্টি করে, সেরকম একটা আকাশের আলো আসে চারিপাশে, এতটুকুই। আর রাস্তা দিয়ে সে আসতেছে এবং বাতাস বাতাসে গাছপালা বেশ নড়তেছে, যেহেতু বৃষ্টি থেমে গেছে বেশ ফুরফুরে একটা বাতাস চলতেছে। তো যাই হোক, কোনো মানুষজন নাই, ভিতরে কিচ্ছু নাই, পুরা খাঁকা করতেছে গ্রাম, এবং রাতের কোনো পোকামাকড়ের ডাকও নাই, রাতের পোকামাকড়ের ডাক নাই, কারণ হচ্ছে এই বৃষ্টি বাদলা যে হয়েছে এবং যে বাতাস বইতেছে এর জন্য মোটামুটি এই যে এইসব শব্দ ছাড়া রাতের বেলা আর কিচ্ছু শোনাই যাচ্ছে না। তো সে একটু ভয় পেল, গায়ে কাটা দিয়ে উঠছে, তো সে আবার আসতেছে। তো মোটামুটি সে যখন অনেকখানি রাস্তা পার হয়ে আসছে, এই সময় সে পেছন থেকে একটা কান্নার আওয়াজ শুনলো, একটা মহিলার কান্নার আওয়াজ, নারী কণ্ঠের কান্নার আওয়াজ। তো নারী কণ্ঠের কান্নার আওয়াজ শোনার পর সে চিন্তা করলো কে কাঁদে, তার থেকে প্রায় হয়তো 8-10 ফিট দূর থেকে সে শুনতেছে পেছনে। সে পেছন ফিরে আড় চোখে তাকাইলো, তাকায় সে থতমত খেয়ে গেল। সে দেখলো একটা মহিলা, সে একটা শাড়ি পরা, মহিলাটার উচ্চতা অনেক বেশি, মহিলাটার উচ্চতা হবে মিনিমাম 10-12 ফিট, মানে বেশ উঁচু একটা জায়ান্টের মতো একটা মহিলা, এবং তার কিন্তু শাড়ি পরা আছে এক প্যাচে, কিন্তু তার সারা চুল উস্কো খুস্কো বাতাসে উঠতেছে, এবং মনে হচ্ছে তার হাত পার মধ্যে বড় বড় লোম, এবং বেশ উঁচু, এবং তার পাশে আসতেছে তাকে, এবং কুজো হয়ে গেছে, সে কুজো হয়ে তার পিছনে পিছনে আসতেছে এবং কাঁদতেছে, এবং মানে তখন সারা শরীরের রোম দাঁড়ায় গেছে। মিঠু আসলে কিছু চিন্তা করতে পারছে না, মিঠু একবার চিন্তা করলো দৌড় দিবে কিনা, তো তাকে মিঠুকে ওই পাশ থেকে শুধু একটা কণ্ঠ সে শুনলো বেশ চাপা কণ্ঠে, যে আমার সন্তানকে মেরে ফেললি, তুই তো বাজবি না রে, তুই শেষ হয়ে যাবি, এই বললো। তো এই বলার পরে মিঠু আসলে আর কোনো মানে চিন্তা ভাবনা করতে না, প্রচন্ড ভয় পেয়েছে মিঠু। মিঠু সেই মাছটাকে হাত থেকে ফেলে দিয়ে দৌড় দিল সেখান থেকে, মাছটাকে ফেলে দিয়ে সে দৌড় দিছে এবং দৌড় দিয়ে সে যাচ্ছে, যেতে 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 সে তার বাসা পেয়ে গেল এবং সে ঢুকে গেল তার বাসায়, এবং সে যখন বাসায় ঢুকতেছে তখনও দেখতেছে যে দূর থেকে সে যেখানে মাছটা ফেলে আসছে তার বাসার থেকে খুব বেশি দূর না, সেখানে হুহু কণ্ঠে কিছু একটা কাঁদতেছে, মানে নারী কণ্ঠে হুহু কণ্ঠে কাঁদতেছে। তো সে বাসায় দৌড়ে আসছে, এসে বাসার মধ্যে কোন মতে পাগলের মতো ঢুকে গেছে, তার কিন্তু হাতে পায়ে তখনও সেই নাস্তে গন্ধ এরকম। তো তার স্ত্রীর জন্য সে দরজা পিটালো অনেকক্ষণ, তার স্ত্রী ঘুম ঘুম কণ্ঠে এসে দরজা করলো, বললো কি হয়েছে, তো তার স্ত্রীকে সে বললো যে অনেক উল্টাপাল্টা হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে, তো আমি এরকম একটা মাছ ধরছিলাম, এরকম এরকম গদার মাছ এসে, তার স্ত্রীকে সে মানে কোনো মতে বললো আর কি ব্যাপারটা। বলার পর তার স্ত্রী বললো চুপচাপ শুয়ে থাকো, তুমি কথা বলো না, চুপচাপ শুয়ে থাকো, কথা বলো না, বলে তার স্ত্রী ঘরে দরজা লাগাই দিল, ভয় পেয়েছে তারা, এবং সে চুপচাপ যে কোনো কথা না বলে তার স্ত্রীর পাশে যে শুয়ে পড়লো সে, এবং ওই অবস্থায় মানে যে অবস্থায় সে গেছিল। তো তারা কতক্ষণ শুয়ে আছে তার ঠিক নাই, অনেকক্ষণ তাদের ঘুম এসে গেছে এরকম একটা অবস্থা। এই সময় নাকি তার বাসার তার ঘরের আশপাশ দিয়ে মনে হলো কেউ একজন হাঁস ছাড়তেছে, মানে নিঃশ্বাস ছাড়তেছে আর হাঁটতেছে তার ঘরের চারপাই দিয়ে। তার ঘর ছিল বেড়ার, মানে খুব ইনা মানে বেড়া দিয়ে করা, সে বেড়ার ঘরের চারপাই দিয়ে নিঃশ্বাস ছাড়তেছে আর হাঁটতেছে, এবং সে এবং তার স্ত্রী দুজনই টের পাচ্ছে, এবং একটু পরে শব্দ শুরু করলো, গোঙানি টাইপের একটা শব্দ, এবং মনে হচ্ছে প্রচন্ড রাগে গোঙাচ্ছে এরকম একটা অবস্থা। তো খুব ভয় পেয়ে গেল মিঠুর স্ত্রী, মিঠুকে সে চেপে ধরে রাখছে, মিঠুও ভয় পেয়েছে, মিঠু শব্দ করতে পারতেছে না, মিঠুও ভয় পেয়েছে। তো স্ত্রী বললো যে ভয় লাগতেছে এটা কি, তো মিঠু কোনো কথা বলতেছে না। একটু পরে তার সামনের যে দরজা, ঘরের দরজা, সেটা কড়াত করে মনে হলো সেটা মাঝখানে একটা ই দেওয়া ছিল, কাঠের হুড়কো দেওয়া ছিল, কড়াত করে হুড়কোটা ভেঙে গেল এবং ঘরের মধ্যে একরাশ বাতাস ঢুকলো তাদের ঘরে, এবং মিঠুর স্ত্রী দেখলো যে কিছু একটা তাদের দরজা দিয়ে ঢুকছে বেশ লম্বা একটা মানুষের মতো, এবং সেটা এসে মিঠুর গলা চেপে ধরলো, মিঠুর গলা চেপে ধরলো। তো মিঠুর স্ত্রী ভয়ের চোটে সে মানে চিৎকার করে সে যতটুকু দোয়া দরুদ পার্থ পড়তে পড়তে সে দৌড় দিয়ে পাশের রুমে চলে গেল, সে আর কিছুই করতে পারলো না। তো যাই হোক, সে ওখানে বসে ভয় কাঁপতেছিল, কোন সময় মিঠুর স্ত্রী বেহুশ হয়ে গেছিল সে বলতে পারে না। তো এর মধ্যে এক সময় সে আজানের শব্দ হয়েছে এবং মানে বুঝতে পারছে দিনের আল মানে দিন হচ্ছে, এরকম একটা সময় তার হুশ ফিরছে মিঠুর স্ত্রী। তো মিঠুর স্ত্রী তার ঘর থেকে এসে এখানে আসছে, তার ভয় ভয় আসছে এবং তার ঘরে একটা কাস্তে ছিল, কাস্তে নিয়ে এসে আসছে এখানে ভয়ে। এসে এসে বুঝতে পারতেছে না ঘরের মধ্যে কি, দরজা এখনো খোলা এবং মিঠু মনে হয় ফ্লোরেই। তো সে আস্তে আস্তে আসলো, এসে তার ওখানে অনেক কষ্টে তার ওখানে একটা কুপি ছিল, কুপি জ্বাললো, জেলে সে এসে দেখে তার স্বামী পড়ে আছে, মুখ দিয়ে ফেনা ভাঙতেছে। তো সে যে তার বুকে হাত দিয়ে হাতে হাত দিয়ে চেষ্টা করলো দেখার জন্য যে তার জান আছে নাকি, দেখলো যে হ্যাঁ জান আছে, কিন্তু তার মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। তো যাই হোক, এই সময় আস্তে আস্তে এরকম বেলা বাড়লো এবং দিনের আলো ফুটলো। দিন আলো ফুটার পরে যখন মোটামুটি আলোকিত হয়েছে, মিঠুর স্ত্রী ভয়ে ভয়ে যে সেখানে গেল, সে কবিরাজ ছিল তাদের ওখানে, কবিরাজের কাছে গেল, কবিরাজকে নিয়ে আসলো এবং কবিরাজ এসে দেখে বলে যে এরে তো ধরছে পিছাসে ভালো মতন, মানে পিছাস, তারা পিছাস না পিছাস বলতো, বলে পিছাস ভালো মতো ধরছে, এই কোন পিছাসের সাথে উল্টাপাল্টা কিছু করছে, কি করছে তোমার জামাই, কি করছে কোনো কিছু দেখো। আর দেখতেছে যে বারবার যে তার নিঃশ্বাস আছে, সে জান আছে, কিন্তু সে মনে হলো কোমায় যেরকম চলে গেলে যেরকম, মিঠু সেরকম কোমায় যাওয়ার মতো এবং তার চোখের চোখ উল্টায় আছে, মানে চোখের তার পাতা উল্টালেই দেখা যাচ্ছে, মনি উপর দিকে উঠায় রাখছে, সে পুরোপুরি উল্টায় আছে এবং ই করে না। তো এবং তাকে মোটামুটি ই করলো, কোন রকম সাড়া শব্দ নেই, কোমায় যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, কবিরাজ বললো যে আমি তার আর কি করব, তোমাকে আমি ওষুধ দিতে পারি, দিতে পারি, আর দেখো এর কোন ভালো মানে এই ই পাও কিনা, ঝাড়ানোর জন্য কোন হুজুর রে পাও কিনা, বা কোনো এখানে কোন এরকম সন্ন্যাসী বা হুজুর বা কাউকে দিয়ে এটা ঝাড়ানোর ব্যবস্থা করে দেখো কিভাবে কি। তো মিঠুর স্ত্রী বললো যে আচ্ছা ঠিক আছে দেখি। তো কবিরাজ মোটামুটি তার মতো কিছু ওষুধপত্র দিয়ে গেল, দিয়ে বলল যে এটাই তেল হাতে ডোলবা, তার দুই হাতের মধ্যে ডোলবা, এবং কবিরাজ তাকে বিভিন্ন রকম তার মতো মন্ত্রতন্ত্র পড়ে দিল। এবং সে কবিরাজ বললো যে আসলে এই অবস্থা থেকে আমি তাকে ফেরত আনতে পারবো না, তাকে ভালো মতন ধরছে পিছা, সে কি করছিল কে জানে। তো এই হচ্ছে অবস্থা মিঠুর। এদিকে মিঠুর তো এই ডিজাস্টারাস একটা অবস্থা। এদিকে বাসু পরদিন দিনের বেলা এসে বাসু আসছে তাদের বাসায়, মিঠুর বাসায়, এবং বলতে আসছিল যে আমি কিন্তু ঘুমাইছিলাম, আমি মানে আসতে পারিনি ভোরবেলা, মিঠু ভাইয়ের কি অবস্থা। তো মিঠুর ভাই স্ত্রী বলল যে তুমি আসছো, তুমি তো ভোরবেলা আসো নাই, এই অবস্থা, তুমি নাকি ডেকে নিছো নাকি, ওরে বলে যে না আমি তো এসে আসতেই পারিনি, আমার আসতে বলছিল আমি আসিনি। যাই হোক, এই মানে আমি আসিনি, আমি ঘুমাইছিলাম, আমার ঘুম ভাঙে নাই, এখন ঘুম ভাঙে আসা দেখলাম এই অবস্থা। বাসুও শুনলো, শুনে তারও মন খারাপ হলো। এদিকে এই খবর, মিঠুর এই খবরটা চলে যায় সেই রতনের কাছে এবং রতন বাসুকে বলে যে এটা কি করছে মিঠু, এটা কি করলো সে এরকম ভাবে, যে মানে এই যে গদার মাছ ধরে নিয়ে আসলো, মানে এই ঘটনা বের হয়েছে আর কি, যেহেতু মিঠুর স্ত্রী বলছে পরবর্তীতে বাসুকেও যে এরকম গদার মাছ নিয়ে আসছিল সে, তখন রতন বলে যে গদার মাছ ধরা যাবে না, ওইটা গদার মাছগুলো রে আমি জানতাম, ওইখানে ঘটনা হচ্ছে আমি তোরে বলি। তখন রতন বলে বাসুকে যে আমি ওখানে মাছ ধরতে যেতাম, তো আমি মাছ ওখানে খুব একটা পেতাম না, রাতের বেলা একবার এরকম গেছি মাছ ধরতে, তো ওই দিন মাছ পাচ্ছি না, মাছ পাচ্ছি না, তো দেখি যে এই পাশে একটা বয়স্ক মহিলা সে পানির পাশে বসে আছে, মানে নদীর পাড়ে আর কি, এবং সে বসে বসে গান গাচ্ছে, কেমন জানি মানে মানুষ যেমন আগে জারি কেচ্ছার গান গাইতো সেরকম। তো সে কাচ্ছে এবং সে মানে আমাকে দেখে ডাক দিল যে এই জেলে এদিকায়, এই জাইলে এদিকায়। তো আমি তখন আস্তে আস্তে করে কাছে গেলাম, মানে রাতের বেলা মাছ পাই না এখন কি করবো, গেলাম, তার বলে আমাক পার করে দে, আমার ওদিকে পার করে দে, ওদিকে আমার পার করে দিলি পরে তাহলে তোর মাছের জায়গা দেখা পানি, ভালো মাছ পাবি। তো রতন নাকি তখন মানে খুব অবাক হয় যে এই মহিলা তাকে এরকম বললো ভালো মাছ পাবে সে। তো মহিলাকে সে নৌকার মধ্যে উঠায়, রতন নিয়ে সেই মহিলাকে নিয়ে সেই নৌকা বেয়ে বেয়ে যেতে থাকে। তো মহিলা নাকি তাকে বলে নৌকাতে উঠে, মহিলার চেহারা সে দেখতে পায়নি, মহিলার মাথা কাপড় ঘুমটা দিয়ে ঢাকা। যদিও রতন তখন একটু ভয় পাচ্ছিল, রতন ভয় পাচ্ছিল কারণ হচ্ছে যে গ্রামে অনেক রকম ঘটনা এরকম শোনা যায় সেই, তো একটু ভয় পাচ্ছিল এই রতন, কারণ মানে রাতের বেলা এবং গভীর রাত, তার নৌকাতে শুধু একটা কুপি জলে সেখানে বসা। তো মহিলা তাকে নিয়ে যেতে যেতে সেই জায়গায় নিয়ে গেল যেখানে নাকি সে মাছ শিকার করত, ওই জায়গায় তাকে বলছে যে এদিক দিয়ে যা। তো ওদিক দিয়ে এসে গেছে, দিয়ে যাওয়ার পর বলতেছে যে এই এই এইখানে অনেক মাছ পাবি, এখানে মাছের আধার অনেক মাছ, কিন্তু ভুলেও এখানকার গদার মাছ শিকার করবি না, এরা আমার সন্তান। ওরা আমার সন্তান যখন বলে তখন রতনের সারা শরীরে রোম দাঁড়ায় যায়, কারণ সেই মহিলাটা তার দিকে তাকায়। তখন সে মহিলাটার চোখ দেখতে পারে, ধকধক করে জ্বলতেছে মহিলার চোখ। তো রতন বেশ বেশ ভয় পায়, রতন আর কোনো কথা বলে না। তো মহিলা নাকি এই কথা বলে তার ওখান থেকে হঠাৎ করে দুটো ডানা মেলে উড়ে চলে যায় নৌকার উপর দিয়ে, আর কোনো কথা বলে না। মানে খুবই অবাক কাণ্ড, এবং রতন ভয় একদম তার গায়ে কাটা লেগে যায়। রতন আসলে মানে ওই সময় নড়তে পারে না, তবে সে ওখানে অনেকক্ষণ একা বসেছিল রতন। এবং তারপরে রতন চিন্তা করে, তাকে যেহেতু বলছে এই ঘটনা, রতন সেখানে জাল ফেলে, এবং জাল ফেলার পরই তার অনেক মাছ উঠে আসে। এবং রতন সেখানে যখনই মাছ ধরত তখন সে দেখত যে পানির তল দিয়ে মাঝে মাঝে ফসফরাসের মতো রং কিছু মাছ যায়, এবং তার জালে পরবর্তীতে সে প্রায় ওখানে শিকার করতে, এবং ওই যে অতীতে মিঠুকে নিয়েও সে গেছে, বাসুকে নিয়েও গেছে। তো যতবারই তার জালে কখনো হঠাৎ করে ধরা পড়ে গেছে সে গজার মাছ, সে ছেড়ে দিত সেখানে। তো এইভাবেই তো সে তখন বলে, মানে রতন বলে এই কথাটা বাসুকে, যে এটা তো ধরার কথা না, আমি ওরে মানা করছি যে এই মাছ ধরার দরকার নাই কখনো। ও আমাকে অনেকবার বলছে মিঠু যে ভাই এই মাছ ধরেন না কেন, আমি তারে বলছি আমার তো এত কথা বলার দরকার নাই, যে এত কথা তারে বলার দরকার নাই, আমি তারে বলছি ধরিস না, ধরা লাগবে না, এটা এই মাছ ভালো না, ধরা লাগবে না, ছেড়ে দিই, এটা ধরার কারণ আছে না, ধরার কারণ আছে, এতটুকু বলছি। তো এতটুকু সে বিশ্বাস করলো না, কি একটা অবস্থা, আমিও তো মাছ ধরতে যেতে পারি না, কি অবস্থা। তা আমি শেষ পর্যন্ত এখন তো টাকা পয়সার একটু টান আছে, ই করতে পারি না, ভেলা বানাইছি, ভেলা নিয়ে বেরোবো, আমি চিন্তা করছি ওই জায়গায় তো যেতে পারবো না, দেখি অন্য কোথায় যাই, কি অবস্থা। তো বাসু একটু অবাক হয়, বলে যে তুমি ভেলা নিয়ে বেরোবা, বলে যে হ্যাঁ ভেলা নিয়ে আর কি মাছ শিকার করবো, না 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 আমি ভেলার ব্যবস্থা করছি, কাঁচা বাঁশের ভেলা, তো অনেক মানে যাবো আর কি, কিছু দূর যেয়ে দেখি মাছ টাছ পাই কিনা, আমার তো পেশা এটাই আর কি, আর আল্লাহর নামে যদি মাছ টাছ উঠে কিছু। তো বাসু ঘটনাটা শুনে বলে যে আসলে তো জিনিসটা খারাপ হয়েছে, মিঠু ভাই যদি এই কাজগুলো না করতো, এই গজার মাছ টাছ না ধরতো, তাহলে পরে এই এই সমস্যায় পড়তো না, তার অবস্থা তো বেশ খারাপ, তার তো সে এখন নড়াচড়া করতে না, তার বউ তার সংসার চালাবে কেমনে চিন্তা করে পারে না। তো তখন রতন বলল যে আচ্ছা ঠিক আছে, আমি একদিন দেখে আসবো, না দেখি কি করা যায়, মানে বেচারার অবস্থা যদি খারাপ হয়, আরে বেচারা বোকা, সো যদি আমার সাথে একটু জিজ্ঞেস করতো, জিজ্ঞেস করে অথবা আমারে নিয়ে যেত প্রথম দিন, আমি ওর সাথে যে একটু সাহায্য করে আসতাম, যাক অসুবিধা নাই, ও দেখা যাক, আমি যাবো না একদিন। তো এইটা বলার পরে রতন নিজে ব্যস্ত হয়ে যায় নিজের কাজে। আসলে রতনের আসলে সেই পুরনো সেই নৌকা যেটা ড্যামেজ হয়েছিল সেটা সে আর রিপেয়ার করার চিন্তা করে না, সে চিন্তা করে যে ওটা ওইভাবেই সে বিক্রি করে দেয় একজনের কাছ থেকে, আর কিছু টাকা পয়সা সে ম্যানেজ করে, সে আরো নিজস্ব কিছু টাকা ছিল সে টাকা দিয়ে সে আরো একটু বড় একটা নৌকা কেনার চিন্তা ভাবনা করে। তো ইন দ্য মিন টাইম সে তার এই মাছ ধরার ব্যবসাটাকে সে মোটামুটি চালু রাখার জন্য সে যেটা করে, সে একটা ভেলা বানায় একজনের সাথে মিলে, সেই মানুষটা তাকে একটা ভেলা তার সাথে হেল্প করে বানায় দেয়, বাঁশের ভেলা, কাঁচা ভাসের বাঁশের ভেলা, তো মোটামুটি এটা ভাসে পানিতে বেশ ভাসে, এবং সে তো খুব বেশি দূরে যাবে না, শান্ত নদীতে বিভিন্ন জায়গায় চলবে। তো তাকে বলে যে একটা লগি দিয়ে ঠেললে আর ওই পাল একটা লাগায় নিলে মোটামুটি তুমি কিন্তু মোটামুটি পারবা জায়গায় জায়গায় তোমার মাছ ধরার কাজ চালায় যেতে। তো রতন এরকম সেই সব সব প্ল্যান ঠিক করে একদিন ওই লোকের সাথে যায় নদীর পাড়ে, এবং যে সে তার ভেলাটাকে ভাসায় প্রথম, এবং ভেলাতে চড়ে দেখে যে মোটামুটি ভালোই, তার ওজন টোজন নিচ্ছে, এবং সে আলাপ করে যে এখানে আরো কি মাছ টাছ ধরে রাখা যাবে, তো আমার জিনিসপত্র, বলে যে হ্যাঁ অবশ্যই যাবে। তো সেই লোকটাও সে বলে যে সাথে যে চলেন আমার সাথে, তো সেই লোক বলে যে না আপনি করেন, আপনার মতো করেন, দেখেন কি অবস্থা। তো রতন মোটামুটি সেই ভেলায় উঠে সে তার সে ওইটার মধ্যে একটা পাল খাটানোর ব্যবস্থা ছিল, খুবই মানে একটা অ্যাডভান্স জিনিস তার, সে মোটামুটি একটা পাল খাটানোর ব্যবস্থা রাখছিল। তো পাল খাটানোর ব্যবস্থা রাখছে, সেখানে পাল লাগাই দিয়ে সে লোক দিয়ে ঠেলা মারে, এবং দেখা যায় আস্তে আস্তে সত্যি ভেলাটা সামনের দিকে যাচ্ছে, এবং বেশ মজাও পায় আসলে রতনের, বেশ ভালো লাগে, বেশ সুন্দর একটা পরিবেশে সে নামছে বিকেলবেলা তখন। এবং সে চিন্তা করে যে তার আসলে প্ল্যান ছিল ওই দিন মোটামুটি একটু ভেলাটাকে চালানো আর কি, ওইটা একটা দক্ষতা অর্জন করা, এবং দেখা যায় কত দূর কি করা যায়, কারণ এটা আসলে প্রফেশনাল কিছু না, সে একটা টেম্পোরারিলি চিন্তা করছিল। তো চিন্তা করে সে ওইভাবে মানে মানে চেষ্টা করে বিকালে, কিন্তু দেখে যে বিকালবেলা সে ভালোই লাগতেছে তার কাছে, কারণ তার সেই পালের মধ্যে বাতাস লেগে ভেলাটা সামনের দিকে যাওয়া শুরু করছে, বেশ ভালোই, যদিও পানি খুব কম কাটে কারণ চারকোনা ভেলা, কিন্তু বেশ ভালোই। তো সে লোক দিয়ে ঠেলা মেলে দেখলো যে নদীতে ওই দিন স্রোত এত বেশি নাই, নদীটা বেশ গভীর, কারণ পানির গভীরতা থই থই করতেছে চারিপাশে, কালচে টাইপের হয়ে গেছে পানি। যাই হোক পড়ন্ত বিকেল সে চিন্তা করে যে আমার সাথে জাল আছে, আমি জাল মারি, কারণ এগুলো নিয়ে আসছিল সে দেখার জন্য যে তার মোটামুটি সবকিছু সেট হয় কিনা এখানে। তো সে জাল ফেলে এবং মোটামুটি বেশ মাছ ওঠে, এবং সে মোটামুটি বেশ কিছু মাছ ধরতে ধরতে মোটামুটি ছোট বড় কিছু মাছ ধরতে ধরতে বেশ খানিকটা সে মাছ ধরে ফেলে ওই দিন। মাছ ধরার পরে তার এর মধ্যে যে কখন সন্ধ্যা হয়ে গেছে তার আসলে রতনের সেই খেয়াল নাই। সন্ধ্যা হয়ে বেলা পড়ে একদম আকাশে লালিমাতে সূর্যের লালিমা আসছে, কিন্তু নেশায় পেয়ে বসছে, কারণ সে মাছ পাচ্ছে বেশ ওই দিন, মানে কেন জানি তার তার ভাগ্যে অনেক মাছ উঠতেছে এরকম এরকম মানে তার হচ্ছে। এবং সে আলটিমেটলি তার এই যে পালে বাতাস লাগাতে তার ভেড়াটাও ভেসে ভেসে দূরে যাচ্ছে, এবং সেও জায়গায় জায়গায় মাঝে মাঝে তার লোক যে ঠেলা মেরে সাইডে নিয়ে যাচ্ছে, এবং অন্ধকার হয়ে গেছে, জাল ফেলতেছে একের বার এক। তো এক পর্যায়ে সে কখন যে চলে আসছে একটা জায়গায় যেখানে সেই যে চারিপাশে গাছ ঘেরা একটা জায়গা, একটা ছোট্ট পাশা আইল্যান্ডের মতো আছে, তার খেয়ালই নেই এবং অন্ধকার, এবং সে অন্ধকারে আবিষ্কার করলো যে একদম আলো মানে মিলাই গেছে। তখন রতন চিন্তা করলো যে না, এখন তো আসলে আমার আলো জ্বালানোর সময়, আসলে আমার তো ফিরে যাওয়া উচিত ছিল, এই ভেলা নিয়ে আমি এতদূর ফিরে যাবো কেমনে, ভেলা একটু নড়চড় করতেছে নড়চড় করতেছে। তো তখন সে তার কুপিটা জ্বাললো, কুপিটা জ্বালার পরে সে দেখলো চারিপাশ আস্তে আস্তে কুয়াশায় ছেয়ে যাচ্ছে, চারিপাশে কুয়াশায় ছেয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে গাছপালার ভেতর দিয়ে কুয়াশা বেরোচ্ছে, এবং কুয়াশায় ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, এবং মানে চারিপাশ অস্পষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না খুব একটা। তো রতনের কাছে আসলে ব্যাপারটাকে মানে মিস্টেরিয়াস লাগলো, এবং সে একটু ভয় পেয়ে গেল, কারণ তার সাথে তার নৌকাও না, এটা তো ভেলা এবং এটার সাথে সে ইউজ টুও না। তো সে অনেক মানে ভয় পেয়ে সে এদিক ওদিক তাকাচ্ছে, এবং একটা পর্যায়ে এত বেশি কুয়াশা হয়েছে যে চারিপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার যে কুপির আলো সেটা তো অল্প একটু আলোকিত হচ্ছে, এবং সে ফ্লোরটা দেখতে পাচ্ছে সেখানে যে তার ভেলার গ্রাউন্ডটা, এবং সে পানির ছলাৎ ছলাৎ শব্দ বাঁশের সাথে বাড়ি খাওয়ার, এবং সে যে মাছ ধরছে সেগুলাকে সে যে এখানে একটা বিশাল ঝাঁপির মধ্যে রাখছে, ঝাঁপিটা আছে। তো সে মানে বেশ ভয় পেয়ে গেল। তো হঠাৎ করে তার মনে হলো যে হালকা বাতাস একভাবে ধরলো, মানে একটা একটা বাতাসের ফ্লো আসলো, এবং তার ভেলা একদিকে বেয়ে বেয়ে যাচ্ছে, মানে সে বুঝতে পারছে যে ভেলা কিন্তু বেয়ে বেয়ে যাচ্ছে, তার আসলে কোনো কন্ট্রোল নাই কুয়াশা, এবং সেই এক কুয়াশার সাথে সাথে তার ভেলা চলতেছে। খুবই অবাক কাণ্ড, এবং সে আসলে ভয় পেয়ে, আসলে রতনের আসলে কোনো বোধ নাই, রতন চুপচাপ বসে থাকলো, তার কিছু করার নাই। তো একটা সময় সে দেখলো যে কুয়াশা কাটছে, কুয়াশা কেটে তার ভেলা এমন একটা জায়গায় বেরোইছে, সেই জায়গাটায় চাঁদের আলো, মানে সামনে কুয়াশার থেকে বেরোনোর সাথে সাথে দেখলো চাঁদের প্রচন্ড আলো, এবং ডান দিকে একটা জায়গা মানে মাটির উঁচু জায়গা, এবং নদী এই পাশে আছে, ওই পাশেও আছে নদী, কিন্তু নদীটাকে তার কাছে মনে হচ্ছে এবার অন্যরকম পুরা, এবং নদীর এক পাশে একটা উঁচু। তো দূর থেকে সে দেখতে পেলো চাঁদের আলো একটা লোক দাঁড়ায় আছে, এরকম বেশ দূরে বেশ লম্বা টাইপের। তো তাকে দেখে এরকম করে হাত নাড়তেছে কাছে আসার জন্য। তো রতন যদিও বেশ ভয় পেয়েছে, সে তার ওই যে বৈঠা দিয়ে সে ঠেলে ঠেলে, মানে তার সাথে লোকটা যে ঠেলে ঠেলে ভেলাটাকে সাইডে নিয়ে আসলো, এবং এক সময় দেখা গেল আসলেই এই সেই পাড়ে পাড়ে এসে তার ভেলাটা ধাক্কা ধাক্কা খেয়ে থেমে গেল। তো দেখলো যে একটা লোক দাঁড়ায় আছে, এবং লোকটা একটা সাদা আলখেল্লা পরা। সে তাকে বলল যে তুমি এখানে আসছো কি মাছের কারবার করতে, তাকে জিজ্ঞেস করলো, এবং বেশ মানে গম গম কণ্ঠ, মাছের কারবার করতে? তো সে বলল যে আমি তো মাছের কারবার করতে আসি নাই। রতন বলল যে আমি মাছ ধরতে বেরিয়েছিলাম, এবং এই যে একটু আসা হলো ওদিকে বাতাসের ধাক্কা আমি এদিক চলে আসলাম, আমি তো বুঝতেছি না। তো বলে তোমার এখানে কত মাছ আছে? তো রতন বলতেছে যে আমার এখানে মোটামুটি আছে, ভালো মাছ আছে। বলে তোমাকে আমি এই পরিমাণ ফল দিয়ে দিচ্ছি, তুমি মাছগুলো আমাকে দিয়ে দাও। তো রতন একটু থতমত খেয়ে গেল যে ফলের বিনিময়ে মাছ, এটা কেমন কথা? বলতেছে ফলের বিনিময়ে মাছ এই রাত্রে আপনি আমাকে কেমনে দিবেন? তো লোকটা কোনো কথা বললো না, লোকটা এরকম হাতের ইশারা করলো, দেখলো দুই পাশ থেকে আরো দুজন লোক আসলো, তারাও আলখেল্লা পরা, এবং তাদের হাতে একটা বিশাল ঝুড়ি, এবং ঝুড়ি বলতে সেই ঝুড়ি ভর্তি বিভিন্ন রকমের ফল এই চাঁদের আলোতে দেখতে পাচ্ছে রতন, এবং সেই ফলগুলো কিন্তু ডিফারেন্ট। সে দেখছে সেখানে কালো আঙুর এবং আপেল, তারপর ডালিম, এরকম ধরনের ফলে পুরো ভর্তি বিশাল এক ঝুড়ি। সেই লোক দুইটা এসে তার এখানে ফলের ঝুড়ি রেখে তার মাছের ঝুড়িটা নিয়ে গেল, এবং তার মাছের ঝুড়ি মানে সে চিন্তা অবাক হয়ে গেল এটাই যে রতন চিন্তা করতেছে যে আমি এই মাছের ঝুড়ি বেচলে ক টাকা পেতাম, তার একটা ওই সময় চিন্তা হচ্ছে দাঁড়ায় এই ফল তো অনেক দামি ফল, মানে এগুলো আমি বেচলে মানে বিশাল অবস্থা হবে, মানে এইসব ফল এখানে পাওয়া যায় না, এলাকার ফল না, এগুলা বিক্রি বা হবে কেমনে, এখানে আমি কোথায় বিক্রি করবো, আমি আমাদের গ্রামে যদি নিয়ে যাই এগুলো কেউ কিনতে পারবে না, এই ফলের কোনো ক্রেতাও নাই, এগুলো ভাবতেছে। তো তখন ওই যে লোক দাঁড়ায়ছিল সামনে আলখেল্লা পরা, সে তাকে বলল যে তুমি এদিক দিয়ে তোমার এই যে লোক দিয়ে ঠেলা দিয়ে চলে যাও, বাতাস পাবা, বাতাস তোমার নিয়ে যাবে এখানে বাজারে। ওইখানে ফজরের আগে বাজার বসে, বাজার বসে ফলের বাজার, সেখানে তুমি এগুলা বিক্রি করবা, বিক্রি করে তোমার মতো টাকা পয়সা বাবা নিয়ে চলে যেতে পারবা, এবং সেখানে যদি তুমি তোমার ফেরার জন্য অন্য কোনো যানবাহন চাও সেটাও পাবা, তাই বলে দেয় লোকটা। তো রতন আসলে একটু বোকার মতো হয়ে যায়, তার কিছু মানে মানে বলার মতো নাই, সে চুপ করে থাকে, আসলে কিছু বলতে পারে না। আসলে সে লোকটাকে বলে, সে শুধু লোকটাকে সালাম দিয়ে বলে ওকে আসসালামু আলাইকুম বলে সে তার সেই ভেলার সেই ঠেলা মারে লগি দিয়ে, এবং আস্তে আস্তে দেখে যে আসলেই একটা বাতাস এসে তার ভেলার পালে লাগে এবং বাতাসের তার ভেলার পাল ফুলে তার ভেলা চলা শুরু করে, এবং সে ভেলা চলতে চলতে আসলে সে দেখতেছে যে সে যেখান দিয়ে যাচ্ছে সে এই জায়গাগুলো মনে হয় আগে কখনো দেখে নাই। তার কাছে মনে হয় যে সে এই জায়গাগুলো আগে কোথাও দেখে নাই, তার কাছে মনে হয় যে সম্পূর্ণ অপরিচিত কোনো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, অপরিচিত নদীর কোনো অংশ, এবং এখানকার যে গাছপালা বিন্যাস এগুলোও তার কাছে মনে হয় যে এগুলো আসলে সাধারণ যে সে সবসময় দেখে গ্রামের সেগুলো না, কেমন জানি একটু অন্যরকম, সবকিছু একটু অন্যরকম, চাঁদের আলোটা অন্যরকম, এবং মনে হচ্ছে পাতার উপরে আলো পড়ে পাতাটা চমকাচ্ছে, কেমন যেন ডিফারেন্ট লাগা শুরু করে। এবং রতন খুব অবাক হয়ে যায় এবং বাতাসটাও খুব সুন্দর মৃদু মন্দ একটা ঠান্ডা বাতাস, এবং সে এরকম বাতাসে চলতে চলতে এক সময় দেখে আসলেই মানুষের কোলাহল শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে অনেক মানুষের কোলাহল শোনা যাচ্ছে, দূরে মনে হচ্ছে কোথাও একটা বাজার অথবা কোনো হাট বসে যেরকম সেরকম একটা শব্দ। এবং এক সময় তার ভেলা আরো কাছায় আসলো, আরো কাছায় আসলো, এক জায়গায় এসে তার ভেলাটা মোটামুটি স্লো হয়ে গেল, মানে বাতাসের ফ্লোটা কমে গেছে, এবং ভেলাটা আস্তে আস্তে যে সে পাড়ের মধ্যে ভিড়লো, সেখানে সে দেখলো যে সেই যেখানে তার নৌকাটা ভিড়ছে তার আশেপাশে কোনো আর নৌকা টৌকা কিচ্ছু নাই, শুধু তার ভেলাটাই ভিড়ছে, এবং তার ওপর দিকে মানে সেখান থেকে উঠে যাওয়ার যে জায়গা সেখানে উঠে যাওয়ার মধ্যে কিছু মানে বিভিন্ন রকমের ঘোড়ার গাড়ি গরুর গাড়ি এগুলো দাঁড়ায় আছে, মানে সেগুলোর সাথে কার্ট লাগানো, খুবই আজব কাণ্ড। তো সে অবাক হয়ে গেল এবং দেখলো যে মানুষজন বেচা কেনা করতেছে, শব্দ পাচ্ছে, সে কণ্ঠ শুনতেছে, এবং সে কণ্ঠ কিছু কিছু সে মানে তার কানে আসতেছে, দাম কত ইত্যাদি ইত্যাদি টাইপের। তো সে অবাক হয়ে থাকলো কিছুক্ষণ, তারপর সে চিন্তা করলো যে এত বড় যে ফলের ঝুড়ি আমি নামাবো কিভাবে, এটা চিন্তা করতেছে, চিন্তা করতে করতে সে এক সময় চিন্তা করলো দেখি এখানে কোনো লোক পাওয়া যায় কিনা। তো সে তার ভেলাটাকে ওখানে রেখে সে হেঁটে গেল উপরে, কিন্তু খুবই আশ্চর্য ব্যাপার, তার ভেলা কিন্তু সরে যায় না ওখান থেকে, জাস্ট যে আটকাইছে আটকাই আছে, সে হেঁটে উপরের দিকে গেল। উপরের দিকে যে দেখে যে এখানে যারা বিক্রি করতেছে তারা বিভিন্ন জিনিস ডিফারেন্ট লাইক মালা পাথর চুড়ি ইত্যাদি ইত্যাদি বিক্রি হচ্ছে, এরকম জিনিস মানে মেয়েদের যেমন অর্নামেন্টস থাকে সেরকম জিনিস, আরো অনেক জিনিসপত্র মশলা টাইপের জিনিস, কিন্তু সবগুলো মানুষই কেমন জানি আলখাল্লা পরা, সবার মুখে একটা করে ঢাকনা দেওয়া, মানে চেহারাও ঠিক মতো দেখা যাচ্ছে না। তো সে ওখানে যে একটা সাইডে দাঁড়ায় বললো যে এখানে কেউ ফল নিবেন ফল, এরকম করে সে যখন সাউন্ড দিল তখন দেখলো সবাই তার দিকে তাকাইছে, মানে এভরিবডি লুকড অ্যাট হিম, সবাই তার দিকে তাকাইছে, মানে মনে হলো যে একই সেকেন্ডে সম্পূর্ণ কোলাহল থেমে যে সবাই তার দিকে তাকালো। তারপর সেখান থেকে একটা দীর্ঘদেহী লোক হেঁটে আসলো, এসে বললো যে হ্যাঁ ফল নিব, কোথায় তোমার ফল কোথায়? তো সে বললো যে আমার নৌকায় আছে লাগবে। তো তখন সেই লোক তার সাথে ইশারা করলো এবং তার সাথে দুইজন আসলো, এসে নেমে আসলো, নেমে এসে তার ভেলার থেকে ফলের ঝুড়িটা নিল এবং তাকে একটা থলে ধরায় দিল, একটা থলে একদম হাতে তুলে ধরা দিল, এবং কোনো দাম চাওয়ার উপায় ছিল না, মানে রতন কোনো দামও বলতে পারে নাই তাদেরকে, খুবই অবাক হয়েছে সে বুঝতেই পারে নাই যেখানে কি হলো, মানে এই মানে তার যে মানে এখানে যে কি হলো সে কিছুই বুঝতে পারলো না, কি দামাদামি করলো কি করলো কিছুই বুঝতে পারলো না। তো সে ওই থলেটা হাতে নিল এবং থলের মধ্যে সে বুঝতে পারতেছে যে তার হাতে যে থলেটা সেটার মধ্যে মানে ভিতরে পয়সা কয়েন মানে এরকম টাইপের জিনিস। তো সে ওই কয়েনের এই মুখ ব্যাগের মুখটা খুলে সে দেখলো ভেতরে মনে হচ্ছে যে সোনালি সোনালি মানে স্বর্ণের স্বর্ণ স্বর্ণের কালার, চাঁদের আলোতে বোঝা যাচ্ছে সোনালি রঙের সব। তো সে আবার ওটা আটকাই দিল, তার মুখে আসলে কোনো ভাষা নাই। তো তাকে সেই থলেটা ধরায় দিয়ে লোকটা চলে যাচ্ছিল, তো লোকটা তাকে একটু পরে বলল তোমার ভেলায় উঠে যাও, একটু সামনে চলে যাও, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি চলে যাবা, তোমার বাসায় চলে যেতে পারবা। তো লোকটা এটা বলে লোকটা হেঁটে চলে গেল। তো রতন আর কোনো কথা বলল না, সে তার ভেলার মধ্যে উঠলো, ওঠার পরে সে ভেলাটাকে লগি দিয়ে ঠেলা দিল এবং যথারীতি সে আগের মতোই বাতাসে সে তার সেই ভেলাটাকে সামনের দিকে নিয়ে গেল। এবং যখন ভেলা চলতেছে তখন রতনের চোখে ঘুম জড়া আসতেছে, রতন আসলে তাকাতে পারছে না, একটা সময় কখন যে সে ঘুমায় গেছে তার আসলে আর কোনো হুঁশ নাই। তো রতনের যখন ঘুম ভাঙে তখন নাকি মানে তীব্র রোদ তার চোখে মুখে লাগতেছে, তীব্র রোদ তার চোখে মুখে লাগতেছে। সে উঠে বসে, উঠে বসে দেখে যে সে তার ভেলার পাটাতনে শুয়ে আছে এবং এমন একটা জায়গায় সে আসছে অনেক দূরের কোন জায়গা, সেখানে সে চিনতে পারতেছে না কিছু। তার নদীগুলো অন্যরকম, তার গ্রামের আশেপাশের অংশ যতটুকু নৌকা নিয়ে আসছে সেরকম কিছু না। তো সে অনেকক্ষণ সে ভেলার সেই লগি দিয়ে ঠেললো, বাতাস আগের মতো নাই, বাতাস অনেক গরম, দিনের বেলা রোদ পড়তেছে, চড়চড়া রোদ। সে অবাক হয়ে খেয়াল করলো সেই থলেটা তার কাছে আছে, সে থলেটা সে হাত দিল, বের করলো, খুললো, সে অবাক হয়ে দেখলো যে সেখানে স্বর্ণের কয়েন, সব স্বর্ণের মুদ্রা এরকম, এবং ভর্তি একটা থলে তার। খুব মানে সে একটু ভয় পেল যে সে বুঝলো যে এই ধরনের মানে আজ থেকে শত বছর আগেও এই ধরনের মানে মুদ্রার অনেক দাম, এবং সেই সময়কার মানে এগুলা হয়তো মানে কি বলবো যে এগুলা অনেক সময় মানুষ বলে না যে গুপ্তধনে পাওয়া কয়েন এই ধরনের ব্যাপার স্যাপার, গুপ্তধনে পাওয়া মুদ্রা এরকম। তো সে বুঝতে পারতেছে এগুলো অনেক পুরানো স্বর্ণ মুদ্রা এবং এগুলা সে কিভাবে কি করবে সেটাই সে খুঁজতেছে। মানুষের কাছে একটা দুইটা পাইলেই মানুষ তখন অনেক অনেক বড় লোক হয়ে যায়, এবং তার কাছে এক থলে ভর্তি, একদম একটা থলে ভর্তি তার কাছে একদম, এবং বেশ ভারী। তো সে চিন্তা করতেছে যে আমি কিভাবে কি করব, তার মানে গলা শুকায় আসতেছে। তো সে তখন তার ভেলা নিয়ে যেতে যেতে এক জায়গায় দেখলো যে একটা পাড়ের পাশে সে এসে থামলো তার ভেলা নিয়ে, দেখে সেখান থেকে নামলো, বোঝার চেষ্টা করতেছে কোথায়। তো দেখলো যেখানে যেখানে সে থামছে সেখান থেকে একটা আইল আছে, আইলের পর একটা পথ, এবং সে চিন্তা করলো আমাকে ফিরে যেতে হলে আমি রাস্তা কিছুই চিনি না, সামনেও জানি না পিছেও চিনি না, এবং এই রাস্তাতে নৌকাতে আমাকে যদি ডাকাত টাকাত ধরে আমার সব নিয়ে যাবে, এই যে মুদ্রা পাইছে এতগুলো এগুলো সব নিয়ে যাবে, আমি দেখি কি করা যায়। তো সে তার গায়ে যে জামা ছিল রতন, সেই তার লুঙ্গি পরা ছিল, লুঙ্গির কোচরের মধ্যে কষ্ট করে সে বাঁধলো সেই ভারী থলেটা, তারপর সে হাঁটা ধরলো এখান দিয়ে পথ দিয়ে, হাঁটতে 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 অনেক দূর চলে আসছে। তো তার মানে কতক্ষণ হাঁটছে বলতে পারবেন না, দুপুর পার হয়ে গেছে এবং সে দেখতেছে প্রান্তরের পর প্রান্তর। তো সেখানে সে এসে এক জায়গায় দেখলো যে একটা মানে গরুর গাড়ি চলতেছে এবং সে গরুর গাড়ির মধ্যে মানুষ আছে। তো সে তাদেরকে দেখে হাত দিয়ে দাঁড়া করাইলো, তারা থামলো, থামার পর সে জিজ্ঞেস করলো যে আপনারা কোথায় যাচ্ছেন। তো তারা বলল যে আমরা অমুক শহরে যাচ্ছি। তো রতন অবাক হয়ে গেল, রতন যেখানে নাম শুনল সেটা তার গ্রাম থেকে অনেক দূরে, অনেক 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 দূরে। তো সে মানে মানে এখনকার ডিস্টেন্সেই প্রায় হয়তো 100-150 মাইল দূরে হবে, 100-150 কিলোমিটার দূরে হবে। তো রতন পুরাই থতমত খেয়ে গেল, অবাক হয়ে গেল সে কিভাবে এত দূরে আসছে। সে বলল যে এই শহর কত দূরে এখান থেকে, তো বলল যে না বেশি দূর না। তো রতন বলল তোমার বাড়ি কোথায়, তারা জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায়। তো রতন বলল যে আমার বাড়ি আছে, আমি এখানে আসছিলাম এক জায়গায় বেড়াইতে। এখন রতন আসলে কিছু বলতে পারতেছে না, তার এইটাই বলতে হবে বেড়াইতে আসছিলাম, তো এখানে আমি আসার পর তখন বাসায় যাবো কিভাবে চিন্তা করতেছি। তো লোকরা বললো যে আসা উঠেন, কিন্তু রতন বলতেছে আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই আপনাদের দেওয়ার মতো, আমার আমি একদম নিঃস্ব। তো লোকজন একটু মুখ চাওয়াচাই করলো, তার কিছু না বলে তাকে উঠায় নিল সেই গাড়িতে। তো রতন সেই গরুর গাড়িতে করে তাদের সাথে গেল, মানে খুব অসহায়ের মতো বসেছিল, কারণ সে কোনো মতেই তাদেরকে দেখাইতে পারবে না তার কাছে টাকা পয়সা আছেই আছে। তো সে সেই গরুর গাড়িতে করে পৌঁছাইল একটা শহরে, যে শহরের নাম সে শুনছিল অনেক দূরে তার বাড়ি থেকে। সেখানে যে সে এক জায়গায় যে তার একটা স্বর্ণ মুদ্রা বের করলো, করে সে সেখানে খুঁজে খুঁজে বের করলো যে এখানে স্বর্ণের স্বর্ণকার কে আছে। তার কাছে গেল সে, যে বলল যে আমি এই কয়েন বেচতে চাই। তো স্বর্ণকার সেই মুদ্রা দেখে তো একদম অবাক, বলে যে তুই এটা কোথায় পেয়েছ তুমি, বলছে বলে কি এটা তো অনেক পুরানো, এটা সেই মুঘল আমলের মুদ্রা, সেই জাহাঙ্গীরের সময় মোগল আমলের মুদ্রা, এগুলো তুমি পাইছো কোথায়। তো সে বলে যে আমাকে একজন দিছিল নদীতে, নদীতে এখানে এখানে পাইছিল, সে পেয়ে আমাকে দিছিল। আমি বলছি বলে কি এটার দাম কত। তো সেই লোক তাকে ঠকানোর মতো কথা বলতে যায়, কিন্তু পাশের আরেকজন মানুষ বলে যে ভাই এর দাম কিন্তু অনেক, আপনি বুঝবেন না আপনারা কি বলতেছে উল্টাপাল্টা কথা, আপনি এক কাজ করেন আপনি চলেন এখান থেকে, ব্যবসায়ী আছে তার সাথে কথা বলেন। যাই হোক, স্বর্ণ মুদ্রা যে ব্যবসায়ীর কথা শুনে তখন উল্টা ই করে তাকে বেশ একটা ভালো অ্যামাউন্ট দেয়, একটা মুদ্রা বিনিময়ে অনেক অনেক টাকা দেয়। তো সেই টাকা নিয়ে দেখা যায় যে তার কাছে যথেষ্ট হয়ে গেছে রতনের কাছে। রতন সেখান থেকে তার কাপড় চোপড় এগুলা সে মানে চেঞ্জ করে, কারণ তার সে যা পরা ছিল সেগুলোর অবস্থা খুবই খারাপ। তো সেগুলো সে চেঞ্জ করে করে সে মোটামুটি ই করে সেইখান থেকে সে তার একটা গরুর গাড়ি ভাড়া করে একেবারে দূরপন্থ আসে, সেখান থেকে সে মোটামুটি তার বাড়ির দিকে আসে। এবং তার মুদ্রা রুদ্রা সব লুকা রাখছিল, কারণ তাকে কিন্তু ওই লোক বলে দিছিল পাশে যে ছিল যে এখানে যদি আপনাকে কেউ জানে যে আপনার কাছে এরকম মুদ্রা আছে আপনাকে কিন্তু আরো খুঁজবে, বলবে তো আরো কোথায় পাইছিলা কি, অনেক কথা জিজ্ঞেস করবে, আপনি সরে জানেন। তো ওই লোকটা ভালো ছিল, যাই হোক, রতন এখান থেকে সরে আসে। পরবর্তীতে সে তাদের গ্রামের দিকে চলে আসে এবং সে ওখানে এসে গ্রামের দিকে এসে আস্তে 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 তার বাড়িতে আসে এবং সে ওখানে যখন তার বাড়িতে যায়, বাড়িতে যায় তার স্ত্রীর সাথে শেয়ার করে ঘটনা এবং তার স্ত্রী তার কথা শুনে এবং তারপর রতনের পরিবার মোটামুটি সচ্ছল হয়ে যায়, কারণ তারা আস্তে ধীরে এই মুদ্রাগুলো বিক্রি করে এবং মোটামুটি অনেকেই এই ব্যাপারগুলো তাদের শুনে যে সে গুপ্ত ধন পাইছে বা কেউ তাকে কিছু দিছে এরকম। এবং রতনের ব্যাপারটা ছিল যে রতনের উপর কোন একটা ব্লেসিং ওই সময় কাজ করছিল বা হয়তো জিন সম্প্রদায় তার প্রতি খুশি হয়ে গেছিল, কোনো একটা সে উপকার করছিল বা সে ওখানেই করছিল, জিন সম্প্রদায়ের একটা উপকারেই সে এরকম অবস্থায় মানে আসছে এবং অবশ্যই তার এগুলো আল্লাহর মাধ্যমে প্রাপ্ত হয়েছে, কাউকে তো আসলে আল্লাহ না দিলে এরকম আসে না। যাই হোক, রতন মোটামুটি এস্টাবলিশ হয়েছিল তখন এরকম গুপ্তধনের মতো পেয়ে এবং খুবই আশ্চর্যজনকভাবে পাইছে। এবং রতন যেটা করছিল, সে মিঠুর কাছে যায়, মিঠুর বাসায় যায়, মিঠুকে দেখে এবং মিঠুকে সে বলে যে মিঠু এরকম অসুস্থ কিভাবে হয়েছে। মিঠুর বউ তার কাছে তখন মাফ চায় রতনের কাছে, বলে যে আপনার অনেক ক্ষতি করছিল আমার স্বামী, আপনি যদি ওকে মাফ করেন তাহলে হয়তো সে ভালো হইতে পারে বা তার সে তো একদম অবস্থা খারাপ। তো রতন অনেক আর্থিক সহযোগিতা করে তাদেরকে, আর্থিক সহযোগিতা করে এবং বলে যে আমি মাফ করে দিছি, এটা কিছু না, হয়তো সে আমার এই ক্ষতি করছে বলে আমি হয়তো এদিক দিয়ে আবার এটা রিটার্ন পাইছি, নাহলে তো পেতাম না। তো যাই হোক, রতন তখন মিঠুর এই যে চিকিৎসার জন্য সে চেষ্টা করে মিঠুকে আরো ভালো চিকিৎসা করাইতে এবং সে ভালো ভালো কবিরাজ যারা ছিল তাদের সাথে দেখা করে এবং বলে যে ওর চিকিৎসা করান। এবং এর মধ্যে কবিরাজ একজন বলে যে আপনি আসলে ওকে মন থেকে মাফ করে দিবেন, বলে যে আমি তো কিছু জানতামই না ও মাফ করার ব্যাপার কি আছে, আমি জানতামই না যে সে আমার ক্ষতি করছে। তো যাই হোক, এবং যাতে তাকে মোটামুটি ভালো করা যায় এরকম চেষ্টা করেন। তো মিঠুকে নাকি অনেক চিকিৎসা দেওয়ার পর সে অবস্থা অনেক ভালো হয়েছিল আগের থেকে, তার মানে সে যে অনেকদিন কোমার মধ্যে ছিল, মানে অনেকদিন তার হুশ ছিল না, ঘুমাচ্ছিল, সেখান থেকে সে ফিরে আসে, আস্তে ধীরে সে মোটামুটি একটু নড়াচড়া করা শুরু করে, সে নড়াচড়া করতে পারতো না, তারপর আস্তে আস্তে নড়াচড়া করতে পারে। এবং তাদের এই অবস্থার উন্নয়নের জন্য নাকি নয়ন মিঠুর স্ত্রীকে কাজ দিয়ে দেয় এবং তাদের একটা ব্যবস্থা করে দেয় টুকিটাকি। তো যাই হোক, এই ছিল রতন আর মিঠুর কাহিনী এবং এই হচ্ছে গিয়ে ঘটনা। এবং ঘটনাটা, সোহেলের এই ঘটনাটা কিন্তু আমার কাছে বেশ মানে অন্যরকম লেগেছে এবং অনেক আগের মিথ এবং মিথ বা লেজেন্ড যেটাই বলেন না কেন, এই এই মিথ লেজেন্ড গুলা কিন্তু আসলে একটু অন্যরকম হয় এবং আমরা যেহেতু শেয়ার করি এগুলো পেলে এবং আমার কাছে বেশ লাগে, প্রাচীন আমলের ঘটনা, পুরোনো আমলের ঘটনা, এবং অনেকে এগুলো পছন্দ করেন, অনেকে আবার এগুলোকে মনে করেন যে নেহায়েতি এগুলো মানে গল্প। তো আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা কেমন পছন্দ করেছেন এই ঘটনা আমাকে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে adbhutre@gmail.com which is odbtree@gmail.com। কেমন লাগলো ঘটনা আমাদেরকে জানাবেন, আর তার সাথে আপনার কাছে যদি কোনো ঘটনা থাকে, আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স থাকে বা আপনার পরিচিত জনের কাছে কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেটি সেই মানুষটির কনসার্ন নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন এবং আপনাদের ঘটনা আমরা শেয়ার করে ফেলবো। যদি লিখে পাঠান সেটাও শেয়ার হবে, যদি আপনি নিজের কণ্ঠে শেয়ার করতে চান সে আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে ভয়েস ক্লিপ। আর আপনার ঘটনা যদি মানসম্মত হয় আপনারা অবশ্যই আমরা সেটি শেয়ার করে ফেলব। তো যাই হোক, এখন চলে যাচ্ছি, ফিরে আসব কয়েক সেকেন্ড পরে আরো একটি ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ও হ্যাঁ, অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন এবং শেয়ার করুন যাতে করে অদ্ভুতরে অন্যরাও শুনতে পায়। চলে যাচ্ছি, ফিরে আসবো কয়েক সেকেন্ড পরে, কোথাও যাবেন না। আরো একবার চলে এলাম আরো একটি ঘটনা নিয়ে আপনাদের কাছে, এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মতিউর রহমান ঢাকার আজিমপুর থেকে। তো তিনি তার বাবার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেছেন আমাদের কাছে এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন তার বাবার নামটা গোপন রাখি। তো আমি চলে যাব মতিউর রহমানের ঘটনায় এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমার মতো করে কাহিনীটি শেয়ার করতে, তো আমি সেটাই করব। ষাটের দশকের কথা, তখন মতিউর রহমানের বাবা, আমি ধরে নিচ্ছি ওনার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান সাহেব একটি সরকারি চাকরিতে জয়েন করেছেন। তার বছর খানেক আগে তিনি পড়াশোনা শেষ করে তিনি বিয়ে শাদী করেছিলেন এবং তাদের বাড়ি পাবনা, তো সেখানে তার স্ত্রী রয়ে গেছে এবং তিনি ঢাকায় এসে জয়েন করেছিলেন চাকরিতে। তো চাকরি করছেন এবং ঢাকায় একটি ম্যাসে থাকেন, তো তার কাছে বেশ একটু অন্যরকম লাগে। তিনি চিন্তা করছেন যে এখানেই ঘর বাড়ি নিয়ে চলে আসবেন, স্ত্রীকে নিয়ে আসবেন ঢাকায়, এরকম একটা চিন্তাভাবনা তার মাথায় কাজ করছে। কিন্তু এর মাঝে তাকে যেতে হয় বা সেই নিজের বাড়িতে পাবনায় প্রায় যেতে হয়, তো এরকমই একটা সময়ের কথা। তখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে এবং তখনকার যাতায়াত ব্যবস্থা কিন্তু এত সুন্দর ছিল না এখনকার মতো। তো যাই হোক, তিনি রওনা দিয়েছেন এবং তিনি বেশ পরিশ্রম করে যখন তিনি তাদের বাড়ির কাছে এসে নামলেন তখন সন্ধ্যা 7টার মতো বাজে। মানে তার বাড়ির কাছে বলতে সেখান থেকে তার বাড়ি অনেকটাই পথ এবং সেখান থেকে তাকে যেতে হবে 3 চাকার ভ্যানে চড়ে অনেক দূর, এবং সেখানে গিয়ে সেখান থেকে নেমে হাঁটা পথ ধরতে হবে, বেশ খানিকটা হেঁটে তাকে বাড়ি যেতে হয় তাদের। তো এরকম একটা অবস্থাতে তিনি কেবল বাস স্ট্যান্ডে এসে নামলেন এবং তখন সন্ধ্যা 7টার মতো বাজে, এবং সেই 7টা সেই সময় মানে একটু গ্রাম অঞ্চল যেগুলো সেগুলোতে বেশ সন্ধ্যা মানে বেশ রাত, এবং বৃষ্টির রাত, বৃষ্টি পড়ছে একদম। তিনি যখন ঢাকা থেকে রওনা দিয়েছিলেন তখন থেকেই তিনি বৃষ্টি ফেস করেছেন এবং এই অঞ্চলে যখন আসছেন মানে বিভিন্নভাবে যখন তিনি এখানে এসে পৌঁছালেন তখন কিন্তু বৃষ্টি বেশ জোরে সোরে পড়ছে এবং স্ক্যাটার্ড শাওয়ার মানে হঠাৎ মানে জোরে হচ্ছে আবার হঠাৎ কমে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সন্ধ্যার সময় বাস স্ট্যান্ডে নেমে তিনি বেশ একটু অসুস্থিতে পড়লেন। অসুস্থ পড়ার কারণ হচ্ছে তিনি যেখানে নেমেছেন সেখানে কয়েকটা দোকান আছে এবং সেখানে ছোটখাটো জিনিসপত্র বিক্রি হয়, মুদির জিনিসপত্র, এবং সেগুলো বন্ধ হওয়ার পথে কারণ বৃষ্টির জন্য তারা খোলা রাখছে না। আর সামনে দেখা যাচ্ছে বাজারের মতো যে জায়গাটা সেখানে সব দোকান বন্ধ করে দিয়েছে এবং সেগুলো ঝাঁপ নামানো, এবং তিনি খুব অবাক হলেন যে এখন তাকে হেঁটেই যেতে হবে কারণ সেখানে যেই ব্যবস্থা ছিল 3 চাকার ভ্যান সেগুলো একটাও নাই। কয়েকটা ভ্যানে তিনি দেখতেছেন যে সেগুলোকে একদম ঢেকে রাখা হয়েছে, তিরপল দিয়ে ঢেকে রাখা এবং সেগুলো পেঁচায় বেঁধে রাখা হয়েছে, ওখানে সেগুলো চলছে না। তো তিনি একটু অসুস্থিতে পড়লেন, তিনি সেই দোকানে গেলেন, গিয়ে তার একটু তখন ধূমপানের বদভ্যাস ছিল, তখন দাঁড়িয়ে তিনি ধূমপান করলেন এবং বুঝলেন যে দোকানদার দোকান বন্ধ করে দেবে এরকম অবস্থা। তো আর কিছু করার নাই, অগত্যা তিনি সেখান থেকে হাঁটা ধরলেন এবং তিনি কিন্তু একটা ছোট ছাতা নিয়ে আসছিলেন ঢাকা থেকে, তখন সেই ছোট ছাতাটা তিনি মেরে ধরলেন, মেরে ধরে চলা শুরু করলেন। তো যাই হোক, ছোট ছাতা বলছি এই কারণে মানে তার কাছে সবসময় মনে হতো যে এই ছাতাটার পরিধি তার জন্য যথেষ্ট না, কাঠের সেগুলোর হ্যান্ডেল ছিল কাঠের এবং মোটামুটি মেলে যেত, বেশ খানিকটাই মেলে যেত, তো সেগুলোর মাঝেও বড় এবং ছোট ছিল। তো তিনি সেই ছোট ছাতা ধরে মাথার উপরে তিনি রওনা দিলেন হাঁটছেন এবং অন্ধকার, বেশ অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে। তো তিনি চিন্তা করলেন যে গ্রামে যেহেতু আসি এখন আমার তো আসতেই হয়, আমার উচিত একটা টর্চ লাইট কেনা, আমি তো টর্চ লাইট ছাড়া আসছি, এই যে অন্ধকার এবং এর মধ্যে এই যে বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমি যে কেমনে বাড়ি যাব এবং ভ্যান নাই, এত দূর রাস্তা আমাকে হাঁটতে হবে, এই চিন্তা করতে করতে তিনি হাঁটতেছেন। কিন্তু আসলে মানে কিছু করার নাই, হাঁটতে তো তার ছাতার মধ্যে পটপট পটপট শব্দ হচ্ছে, আর তখনকার এই ছাতার যে কাপড়ের মান এমন ছিল না, এখন যেমন অনেকটাই আধুনিক কাপড় হয়েছে যে পানি পিছলে নেমে যায়, তখনকার ছাতা কিন্তু আসলে এই ধরনের কাপড় ছিল না, ছাতাও ভিজত এবং বৃষ্টির জোরে আসলে ছাতার মধ্যে পানি চুইত। তো সেরকম একটা অবস্থা যে কমপ্লিট যে একটা প্রোটেকশন তিনি পাচ্ছেন তা না, এর মধ্যে ছাতা ধরে রেখেছেন মাথার উপরে, এলো পাথারি বৃষ্টি আসতেছে মানে বেশ পশলা বৃষ্টি, তো এর মধ্যে তিনি হেঁটে যাচ্ছেন, তার হাতে ছোট্ট একটা ব্যাগ ছিল, তার মধ্যে কিছু জিনিসপত্র কিনছিলেন সেগুলো নিয়ে আসতেছেন। তো বৃষ্টির তোড় যখন বেড়ে যাচ্ছে মাঝে মাঝে ওই সময়টাতে চলাফেরা করতে একটু কষ্ট হচ্ছে কারণ চোখে মুখে হ্যাচলা এসে লাগছে আর দেখা যাচ্ছে পানি রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে এবং রাস্তাটা ছিল হচ্ছে ইট ইট বিছানো রাস্তা আর কি, মানে মাটির রাস্তার উপর ইট বিছানো কারণ ওই যে 3 চাকার ভ্যান চলে এই কারণে। তো পানি দেখা যাচ্ছে সরসর করে নেমে যাচ্ছে এবং উনিও পায়ে পড়েছিলেন চামড়ার জুতা, খুব অস্বস্তি লাগতেছে তার কাছে, ভিজে গেছে, পচপচ করতেছে এরকম একটা অবস্থা। তো এখন আর কোন উপায় নাই, হাঁটতে হবে, বেশ খানিকটা হাঁটতে হবে। তো এই ভ্যান চালায় মানে তখনকার সময় মাইলে তারা বলতো আর কি, তো মোটামুটি ভ্যানের রাস্তাও ছিল প্রায় 5 মাইলের মতো তাকে হেঁটে যেতে হবে এরকম, এবং তারপর কিন্তু মাটির রাস্তা দিয়ে তার মানে একদম মানে মেঠো রাস্তা সেটা দিয়ে তার বাড়ি প্রায় আরো 2 মাইলের মতো, মানে 7 মাইল এখনকার সময়কার হয়তো 14-13-14 কিলোমিটারের মতো এরকম একটা অবস্থা। তো যাই হোক মানে ভালোই দূর আর কি। তো তিনি হাঁটছেন এবং বেশ কষ্ট হচ্ছে পানিতে যখন আসতেছে, তো হাঁটতে হাঁটতে চলে আসলেন এই জায়গাটায় এসে তিনি একটু অন্ধকার কম ফিল করলেন কারণ এই জায়গাটা বেশ ফাঁকা এক জায়গায়, সেখানে দুই পাশে প্রান্তর, খোলা প্রান্তর তিনি দেখতে পাচ্ছেন, একেবারে মানে পাশ দিয়ে ক্ষেত নেমে গেছে এবং দূরে অনেক দূর পর্যন্ত মানে একদম খোলা, এবং সেই আকাশ যদিও অন্ধকার তারপর আকাশের আলো আছে, এতে করে রাস্তাটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, তিনি হাঁটছেন এবং একসময় একটু ইউজ টু হয়ে গেলেন এই মানে পা ফেলাতে ইত্যাদি ইত্যাদিতে, মানে চিন্তা করে ফেলছেন যে কোথাও আবার পা না পড়ে, এরকম চিন্তা করে করে আস্তে আস্তে ফেলে ফেলে এগোচ্ছেন, মানে হাঁটার গতি খুব বেশি না। তো এর মাঝে বৃষ্টির তোড় বাড়তে থাকলো, বাড়তে বাড়তে ভেজ বেড়ে গেছে এবং মানে ওনার ছাতি আর সেই বৃষ্টির তোড় নিতে পারছে না, একদম ভিজে চুপচুপ হয়ে গেছে ছাতির কাপড়। মানে সেই সময় সেই ছাতির কাপড়গুলো ছিল অনেকটা সুতি কাপড়ের মতো, তো বেশ পানি এখান থেকে চোয়াচ্ছে। তিনি ভাবলেন যে এই ছাতি দিয়ে আর কি লাভ হচ্ছে আমার, মানে আমি আসলে মানে খুবই খারাপ অবস্থা, পানির একটা বিশাল তোড় এবং বেশ জোরে নামছে। আপনারা খোলা প্রান্তরের বৃষ্টি কেউ ফেস করে থাকলে বুঝবেন যে কিরকম মানে জোরে আসে সেটা। তো তিনি একদম নিজে নিজে বিশোধগার করতে করতে এগোচ্ছেন এবং চোখে মুখে পানি লেগে যাচ্ছে, তাকাতে পারছেন না, সব চোখে যখন বড় ঝাপটা লাগছে তাকাতে পারছেন না। তো এই হাঁটতে হাঁটতে একটা সময় সেখানে আসছে, সেই জায়গায় তাদের একটা বিশাল জমিদার বাড়ি ছিল ওইখানে, এবং এই জমিদার বাড়িটা মানে একদম মানুষ মানে ভ্যাকেন্ট, ওখানে মানে ফাঁকা থাকতো। আর ওই সময় মানে আসলে জমিদার বাড়িতে মানুষ বসত করে, এখন কিন্তু অনেকে দেখবেন যে পুরনো জমিদার বাড়িতে কিছু মানুষ থাকে, হ্যাঁ, গিয়ে থাকা শুরু করে, বা অনেক সময় অনেক বাড়ি দেখা গেছে সরকারি কোনো কাজে নিয়োজিত হয়ে গেছে, অফিস আদালত করে ফেলছে। তো ওই সময় না আসলে ওরকম ছিল না, বেশ মানে ভ্যাকেন্ট অবস্থায় পড়ে থাকতো। তো তিনি দেখলেন যে একটা জমিদার বাড়ি ওখানে পড়ে আছে এবং তিনি জানতেন সেই জমিদার বাড়ি সম্বন্ধে যে সবাই তাদের এলাকার ওই জায়গাটাকে অ্যাভয়েড করে যেত, মানুষ ওই জায়গা দিয়ে যেত না, ভয় পেত মানুষ। ভয় পাওয়ার মানে মূল কারণ হচ্ছে মানুষ শুনছে যে ওখানে নাকি অনেক রকম জিনিস দেখছে মানুষ, বিশেষ করে ওখানে যে নর্তকী ছিল তাকে নিয়ে সবাই খুব ভয় পেত আর কি, যে জমিদারের যে মূল নর্তকী ছিল সে নাকি ওখানে মারা গেছিল গায়ে আগুন লাগায় আর কি, মানে মানে পুরো তাকে পোড়ায় দেওয়া হয়েছিল, মানে জমিদারের স্ত্রী তাকে পোড়ায় ফেলছিল আর কি। তো সেই পোড়ায় ফেলার কারণে নাকি ওই জায়গায় নাকি মানুষ দেখতো জমিদার স্ত্রীকে, এটা তিনিও জানতেন, মানে আব্দুর রহমান সাহেব তিনিও মোটামুটি এই ব্যাপারটা নিয়ে শুনছেন মানুষের কাছে, যেহেতু তাদেরই এলাকার ঘটনা এবং মানে ওই জায়গাটা একটু দোষ লাগা হন্টেড সবাই জানত, তো এই কারণে তিনিও জানতেন যে ওই জায়গায় এরকম আছে। তো তার চলার পথেই কিন্তু ওই জায়গাটা পড়লো, এবং ওই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গায় মানে তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন এক পাশে হচ্ছে খোলা তার সামনে, এবং তার ডান দিকে পড়ে হচ্ছে সেই জমিদার বাড়িটা, এবং খুব সুন্দরভাবে ঢুকে গেছে রাস্তা দিয়ে ওইটার এন্ট্রেন্সটা, মানে একদম গোল হয়ে ঢুকে গেছে, এবং তারপরে বেশ লম্বা একটা জায়গা, এবং সেখান দিয়ে যেই জমিদার বাড়ির মূল মাঝখানের যে আঙিনা শুরু হয়েছে, এবং সেখানে একটা ফোয়ারার মতো ছিল, সেই ফোয়ারা মানে তখনই ভগ্ন দশা, সেই ষাটের দশকে ভগ্ন দশা, এখন ওটার অবস্থা নাকি আরো অনেক খারাপ। মতির রহমান যদি আমাকে বলছে যে এখনো নাকি সেটা আছে, মানে বেশ ভগ্ন দশায় আছে, খুবই ভগ্ন দশায় আছে, যাই হোক সেটার মানে একটা ফোয়ারা ছিল তখনই ভগ্ন দশা এবং তারপর নাকি মূল কম্পাউন্ড। তো যাই হোক, তো তার বাবা মতির রহমানের বাবা আব্দুর রহমান সাহেব যখন যাচ্ছেন ওদিক দিয়ে, এবং তিনি যখন নাকি ওই সাইডে আসছেন কাছাকাছি, তখন কিন্তু প্রচন্ড বৃষ্টি নামছে এবং মানে মুহু মুহু শব্দে বাজ পড়তেছে দিক ওদিক। তো তিনি বেশ একটু ভয় পেলেন, দূরে দূর দূরান্তে দেখতেছেন জোরে জোরে বাজ পড়তেছে, আকাশ চিরে একদম বিদ্যুৎ নেমে আসছে, ফ্লোরে মাটিতে নেমে আসতেছে। তো তিনি একবার চিন্তা করলেন এটার একটা স্ট্রাইক করলে কিন্তু উনি শেষ, এবং বৃষ্টিতে কিছুই মানে উনি আর টিকতে পারতেছেন না। তিনি চিন্তা করলেন যে তিনি এই জমিদার বাড়িতে ঢুকে যান, যে এখানে অ্যাটলিস্ট শেড আছে ওখানে দাঁড়ান, যদিও একটু ভয় পাচ্ছেন, চিন্তা করলেন যে মানে আসলে যদি মানে এরকম কিছু থাকে। আবার তিনি এতটা প্রশ্রয় দিতেন না এই ব্যাপারগুলা, মানুষের কাছে শুনতেন, এবং আসলে সেই সময়ের মানুষ যারা একটু শহরে পড়াশোনা করত তারা কিন্তু ওই ভূত প্রেতের ব্যাপারগুলো নিয়ে বেশ মানে হাসি তামাশা করত মানুষের সাথে, এগুলাকে তারা খুব একটা গায়ে মাখত না। তিনি অনেকে মনে করতে যে এগুলো আসলে মানে সুপারস্টিশনস, তো এরকম চিন্তা করতেন। তো তিনিও ভাবলেন যে আসলে এগুলো মানুষ বলে গ্রামের মানুষ, এদের মধ্যে আর কি জমিদার বাড়ি এটা খালি হয়ে গেছে, জমিদার চলে গেছে এখান থেকে, এখানে কি করছে জমিদার, অত্যাচার অনাচার যা করছে করছে, বাসা তো পড়ে দিচ্ছে, এখন কি করবো, আর বৃষ্টি নামছে, এখন আমার এখানে যে একটু দাঁড়ায় থাকলেই ভালো, কমুক, এরকম সময় যদি আমি হঠাৎ করে বাস টাস পড়ে তাহলে অবস্থা খারাপ। তো তিনি আস্তে করে ডানে ঢুকে গেলেন জমিদার বাড়ির এন্ট্রেন্সের দিকে। তো যাচ্ছেন, আবার ভয়ও কিন্তু করতেছে, কারণ মানে এই যা শুনছেন এখান সম্বন্ধে যা জানেন সেটা তো ভীতিকর ব্যাপার, আর এত রাতে, তখন অলরেডি 7:30-8 বেজে গেছে, এবং 7:30-8 মানে অনেক রাত, ষাটের দশক, গ্রাম অঞ্চল, তারপরে আবার ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছেন যে কেমন একটা অবস্থা। তা তিনি হেঁটে ঢুকে গেলেন, হেঁটে ঢুকে আস্তে আস্তে করে তিনি পথ দিয়ে সোজা যাচ্ছেন, এবং যেতে যেতে এক সময় দুই পাশে গাছ ছাওয়া, এবং এখানে কিন্তু বৃষ্টি অনেকটা ফিকে হয়ে গেছে, কারণ তিনি যেখানে ঢুকতেছেন সেখানে বড় বড় গাছ দুই পাশে ছেয়ে রাখছে এবং গাছের ডালগুলো উপরে। তো প্রচন্ড বৃষ্টি হওয়া সত্ত্বেও কিছু কিছু জায়গা পানি ঝুম করে নামতেছে পাতা বেয়ে, আর কিছু জায়গা এখন শুকনা শুকনা। তো তিনি ভাবলেন বা এইখানেই তো মোটামুটি প্রোটেকশন আছে। তো হাঁটতে হাঁটতে তিনি সামনে চলে গেলেন। তো গিয়ে তিনি দেখলেন যে মূল প্রাঙ্গনটা মানে অবকাঠামোটা, যদিও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝেই দেখা গেল মানে জমিদার বাড়ির যে মূল এন্ট্রেন্স, সেই সেই যে ফোয়ারা ছিল ফোয়ারার ওই পাশে, এবং একেবারে চারপাশে পিলার দিয়ে মাঝখানের যে একটা জায়গা সেটা একটা ডোমের মতো করা, মানে অন্যরকম একটা অবস্থা। তো তিনি আস্তে আস্তে হেঁটে চলে গেলেন, সে ফোয়ারা পার হয়ে ওখানে চলে গেলেন, সেই শুকনো জায়গাটায় দাঁড়ালেন। এদিকে আর বৃষ্টি লাগছে না, বাতাসের একটা পশলা মানে বাতাসের একটা হালকা পশলা বৃষ্টি, হ্যাঁচলা বৃষ্টি এবং তার সাথে বাতাস আসছে ওখানে, কিন্তু মোটামুটি মানে বৃষ্টি আর ওরকম গায়ে লাগছে না। ছাতিটা নিভালেন তিনি, বন্ধ করলেন ছাতিটা, বন্ধ করে তিনি ছাতিটা ধরলেন, ছাতি থেকে ঝুমঝুম পানি নামছে, মানে একদম মানে পানি বেয়ে নামছে, কারণ ছাতির পুরো কাপড় ভিজে গেছে এবং বেশ মানে পানি নামছে। তো তিনি আরো চিপে, ছাতির কাপড় চিপে আরো পানি ফেলে দেওয়ার চেষ্টা করলেন, যাতে পরবর্তীতে ছাতিটা আবার ব্যবহার করতে পারেন সহজে। এই অবস্থায় তিনি দেখলেন তার হাতে যে ব্যাগ ছিল সেই ব্যাগটাও ভিজে গেছে, ভেতরের তিনি যা আনছিলেন কিছু জিনিস ছিল, শাড়ি বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো প্লাস্টিক দিয়ে পেঁচানো, তো সুতরাং সেটা কিছু হয় নাই। তো যাই হোক, তিনি যে দাঁড়ালেন একটা পিলারের কাছে দাঁড়ায় একটু নিঃশ্বাস নেওয়া শুরু করলেন, একটু মানে হাঁপানো শুরু করলেন, মানে অন্ধের হাঁটছেন এই বৃষ্টির মধ্যে এরকম অবস্থা, তাকায় দেখতেছেন চারিপাশের মাঝে, চোখ দিয়ে তাকাচ্ছেন ডানে বামে, এদিকে দেখতেছেন অন্ধকার, মানে সেই ভেতরের দিকে যত দেখা যাচ্ছে দূরে কামরা করিডোর এই পাশ থেকে দেখা যাচ্ছে, কিন্তু উঠে যাওয়ার জন্য উপরে ডানে যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য এগুলো সব মানে মানে অন্ধকার হা করে দিচ্ছে। আর মাঝে মাঝে যখন নাকি বাজ ডাকতে বাজ পড়তেছে এবং যখন বিজলি চমকাচ্ছে সেটার আলোতে দেখা যাচ্ছে জায়গাগুলো, তো বেশ ভৌতিক লাগতেছে। ওনার কাছে একটু মনে মনে ভয় লাগলো যে মানে জিনিসটা কেমন কি একটা অবস্থা। তো এরকম চিন্তা করতে করতে তিনি বসে বসে তাকিয়ে আছেন, তার আসার যে পথ দিয়ে তিনি আসছেন সেদিকে চিন্তা করলেন না, আর ভিতরে ওদিকে যাওয়ার প্রশ্নই আসে না, এখানেই দাঁড়ায় থেকে বৃষ্টিটা একটু কমলে আমি আবার হাঁটা দিব, এরকম একটা অবস্থা। তো এরকম যখন অবস্থা, খানিকক্ষণ পরে তিনি শুনলেন কে যেন হেঁটে আসতেছে, পায়ের শব্দ পেলেন তিনি। তো পায়ের শব্দ পাওয়ার পর তিনি মানে মনে করলেন কে এখানে আসছে, তার একটু শরীরের রোম দাঁড়ায় গেল, মানে ভয় পেলেন তিনি, মানে তার মানে একটা শীতল স্রোত বয়ে গেল তার ঘাট থেকে, স্রোত বেয়ে নামতেছে, একটু ভয় পাইছেন তিনি যে ঘটনাটা কি, কে আসতেছে করিডোর দিয়ে হেঁটে। তো একটু বোঝার চেষ্টা করলেন, একটু পর দেখলেন যে একটা মানুষ মানে কোন একটা মানুষ হেঁটে নামতেছে, মানে সাধারণ মানুষ যেভাবে হেঁটে নামে ওইভাবে একটা মানুষ নামতেছে ওই সেই করিডোর থেকে। তো তিনি একটু থতমত খেয়ে গেলেন, তিনি বললেন যে কে। তো ওই পাশ থেকে একটা নারী কণ্ঠ ওই পাশ থেকে বললো আমি আমি। তো তিনি বললেন আপনি কে। তো আব্দুর রহমান সাহেব বলছে আপনি কে, বলছে আমি এই যে বৃষ্টিতে এখানে আটকায় গেছিলাম, এখন কি করবো এখানে দাঁড়াইছি। তো তিনি পুরা মানে বুঝতে পারলেন যে বৃষ্টিতে একদম মানে এমন বুঝতেছেন কোন নারী ওখানে দাঁড়ায় আছে, বৃষ্টির আশ্রয় নিছে মনে হলো। তো তিনি একটু বললেন মানে একটু থতমত খেয়ে যে আপনি বৃষ্টিতে রাতের বেলা এত রাতে কোত্থেকে আসতেছেন। তো সেই নারী তাকে বললো যে এই তো আমি তো ওইখানে থাকি কাছেই, তো এই যে চলতেছিলাম বৃষ্টিতে ভিজে এখানে দাঁড়ালাম দাঁড়ায় গেলাম। তো তিনি বললেন যে ও আচ্ছা আচ্ছা, তা আমিও বৃষ্টিতে আটকে গেছি, কিন্তু খুবই অবাক ব্যাপার মহিলা মানুষ এরকম সন্ধ্যার সময় গ্রামের রাস্তা চলে, এটা তো খুবই, বলতেছে যে না আমি তো মানে পড়াশোনা করেছি আমি শিক্ষিত। তিনি তখনকার একটা শহরের নাম বললেন সেখান থেকে আসছেন। তো খুব অবাক হয়ে গেলেন মানে আব্দুর রহমান সাহেবকে অবাক হলেন, এবং খুব সুন্দরভাবে কথা বলতেছেন যিনি বলতেছেন, খুব মিষ্টি কণ্ঠে, খুব মিষ্টি কণ্ঠে কথা বলতেছেন। তো বলতেছেন যে আমি তো এখানে দাঁড়াইছি কারণ বৃষ্টিতে ভিজে যাব, আমি যাব এখানে কোনো। তো বলতে কার বাসায় যাবেন। তো সে বলতেছে আছে আমার এক আত্মীয় আছে, আত্মীয়র বাসায় যাব। তো শুনে আব্দুর রহমান সাহেব বলল ও আচ্ছা। তো তিনি দাঁড়ায় আছেন, আর কি কথা বলবেন তার মাথায় আসতেছে না। তো সেই নারী তাকে জিজ্ঞেস করলো যে আপনি যে এখানে আসলেন আপনার ভয় লাগলো না। তো আব্দুর রহমান সাহেব বলতেছে ভয় লাগবে কেন, ভয়ের কি আছে। বলে না আপনাকে কেউ বলে নাই যে এখানে ভয়ের ব্যাপার স্যাপার ঘটে বা মানুষ ভয় পায় এরকম। তো আব্দুর রহমান সাহেব বলতেছে যে আপনি আপনাকে কেউ বলে নাই আপনি ভয় পান না, আপনি আসছেন যেখানে। বলছে না আমার তো ভয় নাই, আমার কোনো ভয় নাই, আমি ভয় পাই না। আব্দুর রহমান সাহেব বললেন যে না আমারও ভয় নাই, আমিও আসলে এসব নিয়ে ভয় পাই না, আমি আসছি, এগুলো বাজে কথা, এখানে আসলে এরকম কিছু না। যাই হোক আপনি তো নারী মানুষ বা মহিলা মানুষ, আপনার এখানে এরকম একা আসাটা মনে হয় ঠিক হয় নাই, নির্জন জায়গা, খারাপ মানুষও থাকতে পারে, সাপখোপ থাকতে পারে। তো মহিলাটা হাসতেছে, সে যে মেয়েটা সে হাসতেছে, উত্তর দিচ্ছে না। আব্দুর রহমান সাহেব বেশ খানিক্ষণ দাঁড়ায় রইলেন, এর মধ্যে মানে বৃষ্টির তোড় অনেকটা কমে গেল, বৃষ্টির তোড় অনেকটা কমে গেছে, তখন দেখলো পিট 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 হালকা হালকা বৃষ্টি পড়তেছে, এরকম একটা অবস্থা। আব্দুর রহমান সাহেব ছাতাটা মেললেন, মেলে চিন্তা করলেন যে আমি হাঁটা দিই। তো তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি বেরোবেন, আমি যাচ্ছি। তো মহিলা তাকে বলছে না না আপনি যান, আপনার ছাতায় আমাকে হবে না, আপনার ছাতা ছোট, এটা দিয়ে আমাকে নিতে পারবেন না কোথাও, আর আমি এখানে আছি, অসুবিধা নেই, আমি আপনাকে একটু সঙ্গ দিলাম যাতে আপনি ভয় না পান। তো সে আর বলছে আমি ভয় পাবো, আপনি আমাকে সঙ্গ দিলেন এই কারণে। এই বলে তো তিনি হাঁটা দিলেন, কোনো কথা না বলে তিনি হাঁটা দিলেন বাইরের দিকে। তো যখন দুই তিন পা চলে গেছেন, তিনি পেছন থেকে একটা আর্তচিৎকার শুনলেন, একদম রক্তহীন আর্তচিৎকার, এত ভয়ঙ্কর ছিল শব্দটা যে আব্দুর রহমান সাহেবের একদম মানে মাথা চুল দাঁড়িয়ে গেল সব। তো তিনি এক সেকেন্ডে ফিরে তাকালেন আর্তচিৎকারের দিকে, তো দেখলেন তিনি যেখানটা দাঁড়িয়েছিলেন তার পাশেই, মানে সেই যে মাঝখানে মানে যেখানটা তিনি ছিলেন তার একটু পাশে, যেখানে নারী ছিল যে মেয়েটা দাঁড়াইছিল সেখানে না, তাতে মেয়েটা আরেকটু সামনে, আরেকটু সামনে এখানে মাঝখানে ওই জায়গাটায় খানিকটা আলো পড়ছে বাইরের থেকে, মানে চারপাশে আলো তো বলছে, একটা একটা ছায়া, মানে মেয়ে মানুষের ছায়ার মতো, এবং বোঝা গেল সেই মেয়ে মানুষের ছায়া প্রচন্ড চিৎকার করছে দুই হাত উপরে তুলে, এবং তাকে বলতেছে এক্ষুনি চলে যান এখান থেকে, এক্ষুনি চলে যান, ভয়ঙ্কর রকমের ভাবে চিৎকার করে বলছে এক্ষুনি চলে যান নাহলে শেষ করে দিবে। প্রচন্ড ভয় পেল আব্দুর রহমান সাহেব এবং তিনি এখান থেকে ঝেড়ে দৌড় দিলেন, তিনি বুঝতে পারতেছেন না যে এটা তিনি কি শুনলেন কি দেখলেন। তো তিনি দৌড়াতে 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 মেন রাস্তায় চলে আসছেন, তখন তিনি উঠবেন, এই সময় তিনি খেয়াল করলেন যে দুইটা কুকুর বের হয়ে আসলো সেখান থেকে, সেই জমিদার বাড়ির দরজা দিয়ে প্রচন্ড স্পিডে দুইটা কুকুর ধেয়ে আসলো, এবং সেগুলোর দেখতেও অন্যরকম লাগছে, অন্ধকারের মধ্যে ঠিকমতো বোঝা যাচ্ছে না, চোখগুলো ধকধক করে জ্বলতেছে এবং মানে ভয়ঙ্কর, এবং একদম কাছায় আসছে, এগুলো রাস্তায় নেমে আসবে, ওনার থেকে ডিস্টেন্স খুব বেশি না, 8-10 ফিট, এবং তারা গড় গড় করে উঠলো তাকে মানে ধরবে এখন, এরকম একটা অবস্থা। এই সময় তিনি দেখলেন যে আবার সেই নারী কণ্ঠের একটা চিৎকার, কিছু একটা চিৎকার করে বলল, এবং সে কুকুরগুলো পিছন ফিরে হাঁটা দিল, মানে একদম মাথা নিচু করে হাঁটা দিল, এবং তিনি খেয়াল করলেন ঠিক অন্ধকারের মধ্যে সেই একটা নারী মূর্তি মানে প্রতিকৃতি দাঁড়ায় আছে গেটটার সামনে। প্রচন্ড ভয় পেয়েছেন আব্দুর রহমান সাহেব, তিনি মানে নেমে কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে দৌড়ে হেঁটে আসতেছেন অপ্রকৃতস্থর মতো, তার মাথার মধ্যে আসলে সেন্স নাই, তিনি কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে আসতেছেন, এবং কিভাবে তিনি যে রাস্তা পার হলেন সেটা তিনি বলতে পারবেন না, তিনি এক সময় পৌঁছালেন তাদের সেই মাটির রাস্তার কাছে, এবং তিনি আবার হাঁটা শুরু করলেন। তো হাঁটতে 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 তিনি চলে আসলেন তাদের বাসার কাছে, এবং বাসার দরজায় এসে তিনি বেহুশ হয়ে গেছিলেন, তার আর কিছু খেয়াল নাই, মানে তিনি একেবারে ক্লান্তির এমন পর্যায়ে পৌঁছেছিলেন তার ভেতরে আর কোনো বোধ শক্তি ছিল না। তো এই অবস্থায় তিনি তার দরজার উপর পড়ে যান এবং তার মানে শব্দ পান, বাসার ভেতরে মানুষজন, দরজা একটা শব্দ হয় প্রচন্ড, তো তারা আসে, এসে আব্দুর রহমান সাহেবকে নিয়ে যান ভেতরে। তো ভেতরে নিয়ে তাকে দেখেন যে তিনি একেবারে জ্ঞান হারাইছেন, এবং তার জিনিসপত্র, তার সাথে যে ছাতি জাতি ছিল এগুলো নিয়ে নেন, নেওয়ার পর তার স্ত্রী, নতুন স্ত্রী, তিনি তো খুব শঙ্কিত হয়ে গেছিলেন। তো যাই হোক, তাকে মোটামুটি তখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এবং তার বাবা বলে যে ও বেহুশ হয়েছে কেন, ব্যাপারটা কি ক্লান্তির থেকে না কিছু। তো মানে তো আব্দুর রহমান সাহেবের বাবা খুব জ্ঞানী মানুষ ছিলেন, তো তিনি তার ছেলের এই অবস্থা দেখে তিনি পরিবারের মেয়ে মানুষ মানে আব্দুর রহমান সাহেবের স্ত্রী এবং তার মাকে ওখান থেকে সরায় দেন, তিনি একটা রুমে ছেলেকে নিয়ে বসেন, ছেলেকে শোয়ায় রেখে তিনি বসে থাকেন মাথার পাশে হারিকেন জ্বালিয়ে, এবং তিনি দোয়া পড়ছেন মনে মনে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, টিনের ঘর তাদের, এবং টিনের ঘরে টিনের চালে টপ 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 বৃষ্টি হচ্ছে, এবং তিনি ছেলের সামনে বসে দোয়া পড়ছেন। তো অনেকক্ষণ পরে এক সময় আব্দুর রহমান সাহেবের জ্ঞান ফেরে, তাকে আব্দুর রহমান সাহেব মানে ঘুম থেকে উঠে কেমন যেন অস্পষ্ট ভাবে বাবাকে দেখেও ভয় পায়, তখন তিনি বলে বাবা চিন্তা করো না, আব্বা আমি আছি তোমার সাথে, কি হয়েছে বাবা কি হয়েছে জিজ্ঞেস করেন। আব্দুর রহমান বলেন যে বাবা বাবা আমার তো মনে হচ্ছিল যে আমি এখনো জমিদার বাড়িতে। তো তখন তিনি বলেন জমিদার বাড়িতে মানে জমিদার বাড়িতে কি? তো তখন আব্দুর রহমান সাহেব তার বাবাকে বলেন যে তিনি জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, আসার পথে এরকম এরকম ব্যাপার। তো তারপরে কি হয়েছিল তিনি বলেন, এবং বলে যে তারপরে আমি ওখান থেকে হাঁটা দিই, আমার আর কোনো মানে সেন্স নাই, তো হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমি ডুবে যাচ্ছি পানিতে, এরকম লাগলো, এবং তারপর আমার যখন হুঁশ ফিরে আমি দেখি যে জমিদার বাড়ির একটা খাটের মধ্যে আমি, এবং সেই খাটের মধ্যে যে ঘরের ভেতরে, সেই ঘরের ভেতরে হালকা বাতি জ্বলতেছে, এবং সেখানে এক নারী বসে আছে আমার মাথার কাছে, এবং সেই নারী আমাকে বলল যে তুমি ভয় পেও না, জমিদার তোমাকে পাবে না, আমি আছি এখানে। তো আমি তো খুব ভয় পেলাম, কোন জমিদার কি? বলে যে না না অসুবিধা নাই, জমিদার থেকে আমি তোমাকে লুকায় রাখছি, তোমাকে জমিদার পাবে না, জমিদারের কুকুরও তোমাকে পাবে না। তাহলে কিন্তু তুমি জমিদারের কুকুর তোমাকে খেয়ে ফেলতো এবং তোমাকে খাওয়াই দিত জমিদার কুকুর দিয়ে। এই কথা যখন বলতেছে তখন আমি হঠাৎ করে একটা বাতখাই কণ্ঠে চিৎকার শুনলাম এবং দেখলাম যে ওই রুমে মানে একটা কেউ ঢুকলো, পুরুষ মানুষ, এবং রুমটা যেহেতু অন্ধকার আমি কিছু বুঝতেছিলাম না, ঢুকে প্রচন্ড ধমক দিল। তো যেই মেয়েটা কথা বলতেছিল সে ভয়ে মনে হলো কুকড়ায় গেল, কিন্তু সে বলতেছে না না, বারবার বলতেছে না না। তো ওই লোক সেই মেয়েটাকে টান দিয়ে বের করে নিয়ে গেল ঘর থেকে, টান দিয়ে বের করে নিয়ে গেল, এবং আমি যেটা কুকুরের শব্দ শুনলাম, গড়গড় করে ওই রুমের মধ্যে ঢুকছে, গড়গড় করে রুমের মধ্যে ঢুকছে, এবং কুকুর দুইটা যখন এই রুমে ঢুকে যাবে তখন বাবা আপনার আমি চোখ মেলছি, হঠাৎ করে আমার চোখ মেললাম, চোখ মেলে দেখলাম যে আপনি বসা। তো তখন আব্দুর রহমান সাহেবের বাবা বুঝতে আর তার কোনো সমস্যা হলো না, তিনি বুঝতে পারলেন যে ছেলে কোনো সমস্যার মধ্যে পড়ছে এবং ওই জমিদার বাড়িতে দাঁড়ানোর পরে সে কোনো রকম একটা মানে পজেসড অবস্থার মধ্যে দিয়ে গেছে। তিনি তার ছেলেকে বললো যে এখন আর শুয়ো না তুমি, তিনি সাথে সাথে তার ইসের থেকে তিনি তার ওয়াজিফার বই বের করলেন এবং তিনি তেলাওয়াত শুরু করলেন, এবং তেলাওয়াত করে বলে তুমি শুয়ে থাকো, তুমি আর কিছু চিন্তা করো না। তিনি তেলাওয়াত করে ছেলেকে ফু দিচ্ছেন এবং তার ছেলের কানে ফু দিচ্ছেন বারবার, এবং ছেলে দেখতেছে যে কেঁপে কেঁপে উঠতেছে। আব্দুর রহমান সাহেবের তখন নাকি তার বাবার তেলাওয়াত শুনে অন্যরকম লাগছিল এবং তিনি না হারিয়ে যাচ্ছিলেন, মানে তিনি আর ওই ওই ধরনের চিন্তার মধ্যেই থাকছিলেন না, বেশ পবিত্র একটা ফিল পাচ্ছিলেন। তো তার বাবা নাকি অনেক তেলাওয়াত করেন এবং তাকে ফু দেন, ফু দেন, এবং তারপরে একটা পানি, একটা গ্লাসে পানি এনে তার বাবা ফু দিয়ে সে পানি খাইয়ে দেন তাকে। পানি খাইয়ে দেওয়ার পরে আরো দোয়া পড়ে ফু দেন এবং বলেন বাবা এবার মাথায় হাত বুলে বলে তুমি ঘুমাও, তোমার কিচ্ছু হয় নাই, তুমি ভয় পাইছো, আমি আসি এখানে তোমার সাথে, কোনো অসুবিধা নাই, আমি বসে আছি বাবা, তুমি ঘুমাও। তাই বলে তিনি ঘুম পাড়িয়ে দেন আব্দুর রহমান সাহেবকে, এবং তার বাবা সারা রাত ছিলেন তার সাথে। তো আব্দুর রহমান সাহেবের বাবা নাকি বলেছিলেন পরে যে গভীর রাতে তিনি যখন দোয়া দরুদ পড়ছেন, পড়ে যখন তার ঘুম লেগে আসছে চোখে, চোখে যখন তার মানে ঘুম লেগে আসছে, তখন নাকি তিনি তার ঘরের বাইরে এরকম কুকুরের গড়গড় আওয়াজ শুনছেন এবং মনে হচ্ছে যে দূরে কুকুর ডেকে উঠছে কোথাও, এবং ভয়ঙ্কর, সেই শব্দগুলো নর্মাল যে সাধারণ কুকুর ডাকে সেগুলোর সাথে কোনো মিল নাই, বেশ ভয়ঙ্কর ডাক। এবং তিনি তখনই ঘুম থেকে আবার তার চোখ লেগে আসছিল, তিনি উঠেই সাথে সাথে তিনি চোখে পানি দিয়ে তিনি সাথে সাথে আবার দোয়া পড়েন, এবং একেবারে ফজর পর্যন্ত তার ছেলের সাথে থাকেন। ফজরের সময় তিনি তিনি ভালো মতন উঠলেন ফজর আজানের পর, এবং তিনি আব্দুর রহমান সাহেবকে ঘুম থেকে উঠান, উঠায় তাকে নিয়ে যান, সাথে করে নিয়ে মসজিদে যান, মসজিদে গিয়ে ছেলেকে নিয়ে নামাজ আদায় করেন, এবং আব্দুর রহমান সাহেবকে তিনি সেই মসজিদের ইমাম সাহেব আছে তাকে দিয়েও দোয়া করান, দোয়া করায় নিয়ে আসেন। ইমাম সাহেব বলে যে আসলে তুমি খারাপ জায়গায় গেছিল, জমিদার বাড়িটা ওটা ভালো না, ওখানে মানুষ যায় না, ওই জায়গাটা অ্যাভয়েড করো, ওখানে অনেক দুষ্ট জিন আছে, অনেক খারাপ জিন আছে, তো কোনো জিনের নজর পড়ছিল এবং এসব জায়গায় যাওয়া উচিত না। আব্দুর রহমান সাহেব এটা বুঝেন এবং তিনি যে ওইবার যখন শহরে ফেরত যাবেন, তিনি তখন আব্দুর রহমান সাহেবের মানে বাবা আর কি, মানে মতিউর রহমান সাহেবের দাদা, তার আব্দুর রহমান সাহেবের মাকে আর তার স্ত্রীকে দুজনকে একসাথে তার সাথে শহরে পাঠান, এবং তারা গিয়ে তাকে আসতে দিলে শহরে সেটেল করে দেন, তাদের মানে এক আত্মীয়ের বাড়িতে উঠেন এবং সেখান থেকে তারা বাসা ভাড়া নিয়ে সেখানে তাদেরকে সেটেল করে দেন, মানে বাসাটা ঠিক করে দিয়ে আসেন, মানে মতিউর রহমানের দাদি গিয়ে বাসা তাদের বাসাটা ঠিক করে দেন এবং তারা সেখানে উঠেন, এবং শহরে আসার পর আর সমস্যা হয় নাই। তো তার মতিউর রহমান সাহেবের দাদা তার বাবাকে বলছিল যে গ্রামে আসলে এরপর থেকে এরকম সন্ধ্যার পরে আর আসবা না, আর কোনো মানুষ ছাড়া ওদিক দিয়ে চলাফেরা করবা না, জমিদার বাড়িটা ভালো না, ওটা খারাপ, ওটার প্রভাব খারাপ, ওটার কাছে আসা যাওয়া করবা না, আর দোয়া পড়বা, সবসময় দোয়া পড়বা। তিনি সদুপদেশ দেন, বলেন নামাজ কালাম জানি বাদ না যায় কখনো, এগুলো তো করতেই হবে, এগুলোর থেকে দূরে যাওয়াই যাবে না। তিনি তাকে বিশদ বুঝান আর কি, যে বলেন যে এই জিনিসগুলো এরকম খারাপ, খারাপ বাতাস আছে গ্রামে, অনেক রকম খারাপ জিনিস দেখা যায়, শহরেও আছে এগুলা। তো তিনি ছেলেকে এগুলো বুঝান। তো যাই হোক, মতিউর রহমান সাহেবের বাবা এগুলো তার বাবার উপদেশ গ্রহণ করেন, আর তারপরে তিনি তো আর গ্রামে যেতেন, যেহেতু তার স্ত্রী চলে আসছে, তার মতিউর রহমান সাহেবের দাদাও আসতেন, মাও আসতেন, তো তারা মোটামুটি পরিবার এখানেই শহরে অনেকদিন আসা যাওয়া করছেন, তো সুতরাং তার গ্রামে যাওয়ার পরিমাণও কমে গেছিল আর কি। তো মতিউর রহমান নিজে তিনি তার দাদা বাড়ি ভিজিট করছেন এবং তিনি তার সেই সেই জমিদার বাড়ি দেখছেন নিজে নিজে, যদিও ভিতরে ঢোকেন নাই। মজুর রহমান সাহেব বলছেন যে তিনি তার বাবার সেই ঘটনা শুনছেন এবং তার কাছে বেশ ভয় লাগছে, মানে কোন এই ভীতিকর কারণেই তিনি ঢুকতে নাকি সাহস পান না এখানে, এবং এখনো নাকি আছে বেশ ভগ্ন দশা অবস্থা সেই জমিদার বাড়ির, মানে খুবই ভগ্ন দশা, খুবই ভগ্ন দশা। এবং তারপরও কিছু মানুষ নাকি দেখা যায়, উনি শুনছেন যে মানুষজন কিছু সেখানে বসবাস করে আর কি, ই লাগায় আর কি, যে তিরপল টিরপল টানায় বসবাস করে, মূল বিল্ডিং এ থাকে না হয়তো, আশেপাশে থাকে আর কি। তো যাই হোক, এই ছিল মতিউর রহমানের শেয়ার করা একটি ঘটনা, যেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেকে কিন্তু জমিদার বাড়ির কাহিনী শুনতে চান এবং অনেকের কাছে ভালো লাগে, আর আমিও পেয়ে গেলে অবশ্যই শেয়ার করে ফেলি আপনাদের সাথে, এবং এটা একটা ভালো ক্যাটাগরি আমার কাছে, এবং আমি চেষ্টা করছি আপনাদের সাথে আজকে আমাদের দেশের গ্রাম বাংলার কাহিনীগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও শুনতে পায় অদ্ভুতরে। আর যারা বিদেশে অবস্থান করছেন তারা অবশ্যই অবশ্যই দেখবেন, জয়েন বাটনটি আছে সেটি ক্লিক করে দেখতে পারেন। আমাদের মেম্বারশিপ কন্টেন্ট রয়েছে এবং আরো মেম্বারশিপ কন্টেন্ট অ্যাড হবে সেখানে, তো সেটাও আপনারা দেখতে পারেন। আর এখন চলে যাচ্ছি, ফিরে আসবো কয়েক সেকেন্ডের মধ্যে আরো একটি কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একটি ঘটনা নিয়ে আরো একবার চলে এলাম আপনাদের কাছে, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মুশফিক মাগুরা থেকে, এবং এই ঘটনাটি মুশফিকের দাদা শুনেছিলেন একজন রানারের কাছে। এবং রানার হচ্ছে সেই সময়কার পোস্টম্যান, যারা পোস্টম্যান বর্তমানে আপনারা দেখেন চিঠিপত্র নিয়ে আসেন, মেইল বক্সে রাখেন। আমাদের দেশে এখন অবশ্য পোস্টম্যানদের খুব একটা দেখা যায় না, সাধারণত অফিসিয়াল চিঠি না হলে তারা এগুলো ক্যারি করে না, কারণ আজকাল মানুষ চিঠি লেখা ছেড়ে দিয়েছে, শুধুমাত্র খুব জরুরি অফিসিয়াল চিঠিগুলোই মেইলে আসে। তো সেই সময়ে পোস্টম্যান যারা ছিলেন তাদেরকে রানার বলা হতো, এবং তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ দায়িত্ব পালন করতেন। তারা চিঠি পত্র, বিভিন্ন রকমের সংবাদ, এমনকি টেলিগ্রাম, এবং অনেক সময় আমি শুনেছি যে টাকা পয়সা, মানুষ যে মানুষকে টাকা পাঠাতো সেই টাকাও তাদের হাতে দেয়া হতো, এবং সেগুলো নিয়ে তারা গিয়ে পৌঁছে দিতেন বাড়ি বাড়িতে। এবং তারা যেহেতু দেখা যেত যে তাদের পথে চলতে হতো এবং হাঁটা পথে অনেক চলতে হতো, এবং এই কারণে তারা অনেক সময় দেখা যেত যে রাতটাকেই বেছে নিতেন, মূলত তারা রাতকেই বেছে নিতেন চলাফেরা করার জন্য, কারণ রাতে গরম থাকে না, রাতে ঠান্ডা থাকে, এবং এই সময় তারা চলতেন, তাদের হাতে একটা বর্ষা বা লাঠি থাকতো এবং একটা লণ্ঠন থাকতো যেটা দিয়ে তারা রাতের অন্ধকারে পথ চলতেন, এবং তাদের পিঠে সেই বোঝা থাকতো জিনিসপত্র, তাদের যেসব জিনিস তারা ডেলিভারি করবেন, চিঠি এবং ইত্যাদি জিনিসপত্র, সেগুলো নিয়ে তারা চলত। তো সেই সময়কার একজন রানারের কাছ থেকে একটি ঘটনা তিনি শুনতে পেয়েছিলেন মুশফিকের দাদা, এবং সেই ঘটনাটি আমি আমার মতো করে আপনাদেরকে শোনাচ্ছি। তো রানার যিনি ছিলেন, আমরা ধরে নিচ্ছি তার নাম, যে কোনো একটা নাম দেব তারা, আমরা যেহেতু আমি তার রানার নামটাই শুনেছি, আমরা ধরে নিলাম তার নাম আশফাক। তো আশফাক সাহেব ছিলেন একজন রানার, এবং তিনি তখন এভাবে চিঠিপত্র নিয়ে চলে আসতেন। বেশিরভাগ সময় তার কাজ পড়তো কোনো একটা সদর থেকে আসা, এবং তিনি সেই সদর থেকে আসার পথে দেখা যেত ট্রেন যোগে চলে আসতেন কোথাও, এবং এসে সেই প্রত্যন্ত অঞ্চলে রাতে ছুটে ছুটে জিনিসগুলো তিনি চলে যেতেন তার মূল পোস্ট অফিসে বা তার কাজে, এবং দেখা যেত যে এই রাতটাকে পছন্দ করতেন যে চলার জন্য। তো আশফাক সাহেব এরকম একবার তিনি রওনা হয়েছেন তার সাথে জিনিসপত্র নিয়ে, তার চিঠিপত্র, ডেলিভারি মেসেজ ইত্যাদি নিয়ে তিনি রওনা দিয়েছেন। তো এই ঘটনাটা তিনি শেয়ার করেছিলেন মুশফিকের দাদার কাছে গল্প করতে করতে। তারা একটা সময়, মুশফিকের দাদা একদিন, তাদের অঞ্চলে মানুষ অনেকে বলেছে যে সকালবেলা ভোরে মসজিদে যাবার সময় তারা দেখেছে যে সাদা সাদা কিছু মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বেশ বড় বড় এবং বেশ লম্বা লম্বা হেঁটে হেঁটে মসজিদের থেকে আসছে, মানে তখন সেই মানে আজানের সময় শেষ হয়েছে এরকম একটা সময় আর কি, তো চলে যাচ্ছে আর কি ওই দিক থেকে। তো এই খবরটা চায়ের দোকানে বসে গল্প করতে করতে সেই মুশফিকের দাদা বলেন, এবং সেটা সেই সময় সেই রানার ভদ্রলোক আশফাক সাহেব তিনি বসা ছিলেন সেখানে, এবং তারা যে চা খাচ্ছিল তখন অলরেডি সকাল হয়ে গেছে এরকম একটা সময়, এবং তখন সেই টি স্টলের প্রথম চা। তো রানার সাহেব সারা রাত জাগ না, এবং তিনি মানে মুচকি হাসলেন কথা শুনে, বললেন যে এরকম অনেকে বলছেন, দুই একজন আশেপাশে বসা মানুষ বলছেন, আরে এগুলা মানুষের বানানো কথা, মানুষ কি দেখতে কি দেখে, বাতাসে ই নড়ে বলে যে এখান দিয়ে যাচ্ছে, এরকম উদ্ভট কথা। তো রানা সাহেব হাসতে হাসতে বলতেছেন যে আসলে আপনাদের কথা ঠিক না, আপনারা যা বলেন তা না, আসলেই কিন্তু এরকম জিনিস দেখা যায়। তো রানারকে বললো মানুষজন যারা যে আপনারা আপনি কি দেখছেন, আপনি কেমনে দেখলেন, আপনি দেখছেন? বললো যে আমি দেখা তো খুব স্বাভাবিক না, আমি তো রাতে বিরাতে চলি ভাই, কত কি দেখা লাগে আমার, এমনকি আমার সাথে মারামারি পর্যন্ত হয়েছে। তো এই কথা শুনে সবাই একটু হতবাক হয়ে যায়, তো ঘটনা কি? তো তখন রানার যিনি ছিলেন তিনি আশফাক সাহেব, তিনি তার ঘটনা শুরু করেন। তো তিনি এরকম একবার তার সেই জিনিসপত্র নিয়ে, তার সেই ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে তিনি রওনা দিয়েছেন। তার হাতে তার বর্ষা এবং তার হাতে সেই লণ্ঠন ছিল এবং তিনি হেঁটে আসছেন। তো তার যেই যেখানে পৌঁছাতে হবে সেখানে হচ্ছে যেটা ট্রেন থেকে নামতে হবে এবং নেমে সেই স্টেশন হচ্ছে একেবারেই মানে আর কি নির্জন স্টেশন, রাতের ওই সময়ের পরেও স্টেশন আর মানে আর কোনো ট্রেন নাই, এরকম একটা অবস্থা। রাত তখন বাজে 8-9, এরপরে আর কোনো ট্রেন নাই এবং ওখান থেকে তাকে হেঁটে আসতে হবে। এবং তিনি একেবারে হাঁটতে হাঁটতে সেই সদরে সেখানে তাদের যে মানে মূল যে অফিস, ডাকের এক ডাক বাংলো আর কি অফিস যেখানে, সেখানে চলে যাবেন তিনি হেঁটে। এবং তার ইচ্ছে হচ্ছে যে তিনি ভোরবেলা বেরোবেন সেগুলোকে ডিস্ট্রিবিউট করতে, এরকম একটা অবস্থা। মানে রাতের বেলা আর তিনি ডিস্ট্রিবিউট করবেন না এইসব জিনিস, আর রাতে তো মানুষ জেগেও থাকে না, ঘুমায় থাকে। তো ভোরবেলা বেরোলে, ফজরের পরে, আজানের পরে বেরোলে তিনি আস্তে আস্তে পৌঁছায় যাবেন, যার যার বাসায় ডিস্ট্রিবিউট করবেন। তবে এখন তিনি পৌঁছাবেন হচ্ছে তার মূল ডাক বাংলো, যেখানে জিনিসপত্র থাকে আর কি। একটা ডাক বাংলো ছিল, সেই ডাক বাংলোর একটা অংশই ব্যবহার হতো এই কাজের জন্য আর কি, মানে এই পোস্টের কাজের জন্য। তো তিনি সেই তার ব্যাগ ব্যাগেজ নিয়ে তিনি রওনা দিয়েছেন রাতের বেলা ট্রেন স্টেশন থেকে নেমে। তো ট্রেন স্টেশন বেশ নীরব, কোনো মানুষ নাই। রাতের বেলা শুতে নেমেছেন, মাস্টারের একটা রুম ছিল, মাস্টার সাহেবও একদম ঢুলুঢুলু চোখে এসেও কি দিলেন দেখে তার সাথে ছোটখাটো কুশল বিনিময় করে চলে গেলেন মাস্টার সাহেব। তার আর রাতের কোনো ট্রেন নাই, তিনি তার মতো তার দায়িত্ব আজকের মতো শেষ, রাতে তিনি ঘুমিয়ে যাবেন। তো তিনি রানার যিনি ছিলেন তিনিও বেশ খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে রওনা দিলেন, রওনা দিয়ে হাঁটছেন, হেঁটে হেঁটে বেরোচ্ছেন আসতেছেন। তো অনেকক্ষণ হয়ে গেছে হাঁটতেছেন এবং তার দূরত্ব কিন্তু বেশ খানিক, মানে বেশ প্রায় 8-10 মাইল হাঁটতে হবে তাকে। তো হাঁটতেছেন, বিভিন্ন অঞ্চল পাড়ি দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে একটু তিনি রেস্ট নিচ্ছেন, মানে জিরাইতে হয় কারণ এত দূর তো একবারে হাঁটা যায় না। এবং তিনি যখন দাঁড়ান তিনি শিয়ালের ডাক শুনেন, দূরে শিয়াল ডাকছে এরকম অবস্থা এবং অন্যরকম। এবং এই এই জিনিসের সাথে তিনি বেশ পরিচিত, তার কাছে এগুলোর কোনো ভীতিও নাই, কোনো ভয়ও নাই, তিনি এগুলো ভয়ও পান না, কিচ্ছু না, তার কাছে এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার রাতের বেলা এইসব জিনিস। এবং তিনি উদ্ভট অনেক কিছু দেখেছেন তার জীবনে। তিনি এরকম দেখেছেন যে তিনি একবার এরকম হেঁটে আসছিলেন এক পুকুরের পাড় দিয়ে, তিনি যাওয়ার সময় দেখেন এক নারী গোসল করছে সেখানে দাঁড়িয়ে, এবং গভীর রাতে নারী গোসল করছিল, তো মানে খুবই আশ্চর্য ব্যাপার, পুরো পূর্ণিমার রাত এক নারী গোসল করছে এবং তার হাতে যেই বদনা বা যে ঘটি সেই ঘটি হচ্ছে একেবারে স্বর্ণালী কালার, মানে স্বর্ণের। এবং তিনি দেখেছেন, দেখার পর তার দিকে তাকিয়ে মুচকি হেসেছে এবং মানে তার কাছে কেমন জানি সেই হাসিটা শুনেই ভয় লেগে গেছিল, আশফাক সাহেবের খুব ভয় লেগে গেছিল। এবং কয়েক সেকেন্ড পর তিনি যখন আবার তাকান চোখ ঘুরে, যেহেতু মহিলা গোসল করতেছে তিনি আর ওইভাবে তাকান না, খুব আশ্চর্য হয়েছিলেন যে রাত্রের বেলা একটা মহিলা কেন পুকুরের পাড়ে এইভাবে গোসল করছে, তা আবার স্বর্ণ কালারের ঘটি, মানে সোনালী ঘটি, পিতলের হলে হতেও পারে তিনি জানেন না। তিনি যখন আবার তাকান 2 সেকেন্ড পরে ফিরে একবার মানে তার চোখ যায়, দেখে ওখানে কেউ নাই, পুরাই জায়গাটা একদম নীরব নিথর এবং সেখানে পানির মধ্যে কোনো ছোট রিপলও নাই, মানে ছোট কোনো স্রোত বা কিচ্ছু নাই, নিথর হয়ে আছে জায়গাটা। তো এরকম তিনি দেখেছেন এর আগে তার নিজের চোখে দেখা। তো যাই হোক, এরকম আশ্চর্য জিনিস দেখার জন্য তিনি সবসময় প্রস্তুত থাকেন। তো তিনি হেঁটে আসছেন এবং বেশ রাস্তা পার হন এবং তিনি জিরান, বেশ রাস্তা পার হন তিনি জিরান। এরকম চলতে চলতে তার বেশ সময় চলে গেল, প্রায় 2-3 ঘন্টা চলে গেছে। তো তিনি বুঝতে পারছেন যে আমি পথের প্রায় অর্ধেকেরও বেশি পার হয়ে আসছি এবং সামনেই আমি চলে আসবো একটা জায়গায়, মানে পার হয়ে যাব। এর মধ্যে তিনি চিন্তা করলেন যে এখানে একটা শর্টকাট আছে তিনি জানেন, এবং তিনি যেই জায়গাটাতে এই ডেলিভারটা করতেন সেই জায়গাটা ছিল এক একটু পাহাড়ি জায়গা, মানে সেই জায়গা পাহাড় ছিল আর কি। তো এবং তাদের কিন্তু ডিউটি চেঞ্জ হতো, তাদের কোনো সময় এই অঞ্চল একই অঞ্চলে যে সবসময় কাজ করা লাগতো সেরকম না। তো তিনি পাহাড়ি জায়গা, তো তিনি হেঁটে যাচ্ছেন, জানেন যে এই রাস্তা দিয়ে গেলে অনেক দূর যেতে হবে, এতটুক তার মাথায় আছে। এবং তিনি জানেন যে এই রাস্তা দিয়ে গেলে অনেক দূর হাঁটতে হবে এবং কিছু টিলা পার হতে হবে। আর যদি তিনি মাঝখানে একটা শর্টকাট রাস্তা, তিনি জানেন যে এদিক দিয়ে গেলে আমি কিন্তু মোটামুটি শর্টকাট, মানে মানুষ ওখানে চাষ করতে এখন তো ওই চাষাবাদের সময় না, ফসল কেটে নিয়ে গেছে শুকনা, এটার মধ্যে দিয়ে যাই তাহলে আমার আর এই মানে এত দূর হাঁটা লাগবে না, কিন্তু মানে রাস্তাটা হচ্ছে একদম বিরান, কিছু নাই, এবং ওই শেষ মাথায় হচ্ছে গিয়ে আবার উঠতে হবে ওইখানে। তো বিরান জায়গাগুলোকে আসলে গ্রামে মানুষ এড়ায় চলতো, এখন কতটুকু চলে আই ডোন্ট নো, ফসলের মাঠের মাঝখান দিয়ে রাতে বেলা চলাফেরা করতো না, সে সময় তারা একটু ভয় পেত, একবারে পাহাড়ি পথেও রাত্রে বেলা একটু ভয়ের ব্যাপার ছিল, আর একদম খেতের মাঝখান দিয়ে চলতোই না তারা রাতের বেলা। তো তারপরও আশফাক সাহেব তিনি চিন্তা করলেন যে আমি রাস্তার মাঝখান দিয়ে যাই, অসুবিধা নেই, আমার অনেকটা পথ সেফ হয়ে যাবে, এই এত টিলা পার হওয়া মানে অনেক কষ্ট হেঁটে পার হওয়া এবং বোঝা আছে সাথে। তো তিনি হাঁটা ধরলেন, হাঁটতে হাঁটতে এক সময় চলে আসলেন সেই ফসলের মাঠে, এবং মাঠের কাছে এসে দেখতেছেন যে চাঁদের আলো পড়ছে, বেশ মানে ধুধু করতেছে মাঠ, এবং মাঠের এক কোণা দিয়ে ওই কোণা দিয়ে ওখানে মসজিদ আছে, আর তারপরে একদম ফাঁকা জায়গা পুরো অনেক দূর পর্যন্ত। যেহেতু তিনি চিন্তা করছেন মসজিদ আছে, তার ওই ধরনের টেনশন আর এতটা হয় নাই, তিনি হেঁটে যাচ্ছেন। তো হাঁটতে 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 তিনি মোটামুটি মাছ বরাবর পার হয়ে গেলেন, এবং একসময় দেখলেন সেই যে ওখানে মসজিদ ঘর দেখছিলেন এগুলো দেখছিলেন ছোট হয়ে গেছে, মানে একদম ছোট, মানে অনেক দূর চলে আসছেন সেখান থেকে। তো তিনি চিন্তা করলেন যে আর কত দূর প্রান্তর পার হওয়ার, তখনকার প্রান্তরগুলো কিন্তু অনেক বড় ছিল, তো চিন্তা করতেছেন যে আর কত দূর, এই বাকিটা পার হইলে আমি রাস্তার শেষ মাথা উঠব। তো একবার ভাবতেছেন পাহাড় দিয়ে আসছে না জানি আমার কত ঘুরে আসা লাগতো। তো যখন তিনি মোটামুটি একটা জায়গায় আসছেন, তিনি বুঝতে পারছেন চাঁদের আলো কিন্তু দেখা যাচ্ছে যে আরেকটু গেলেই সামনে মানে তার সেই ওঠার রাস্তা, উঠে যাবেন তিনি রাস্তায় পথে উঠবেন আবার। এই সময় তিনি হঠাৎ করে একটা হাঁক শুনলেন, হাঁক শুনলেন, হাঁকটা হচ্ছে বেশ বাজখাই কণ্ঠে একজন হাঁক দিল তাকে যে এদিক দিয়ে আসলি কেন, এদিক দিয়ে আসতে গেলে ই দেওয়া লাগে জানিস না, মানে টাকা দিয়ে যাওয়া লাগে, মানে কর দিয়ে যাওয়া লাগে জানিস না। তো তিনি একটু থতমত খাইলেন, তিনি বললেন যে আমি সরকারি লোক, আমি কারে কর দিব, আমার কোনো করের কিছু নাই, কে আপনি, কে হে কে আপনি, এরকম করে বলতে। তখন দেখলো যে একটা মানুষ বেরোলো সেই অন্ধকারের পাশ থেকে, একেবারে সাদা আল খেলা পরা এবং বেশ লম্বা, মানে 10 ফিটের মতো তার হাইট। তো তিনি কেঁপে উঠলেন ভেতরে ভেতরে। আশফাক সাহেব নিজেই ছিলেন বেশ বলিষ্ঠ মানুষ, আর তখন যারা এই এই চাকরিগুলো করতো বা যারা এইসব পোস্টে চাকরি পেত তাদেরকে মোটামুটি বেশ বলশালী দেওয়া হতো, কারণ জানে যে তাদের এই রাস্তা দিয়ে যেতে হবে, পথে অনেক রকম ভয় ভীতি থাকে, চোর ডাকাত আছে ইত্যাদি ইত্যাদি, মোটামুটি বুঝে শুনে তাকে দেওয়া হতো আর কি। আশফাক সাহেব নিজেই বলশালী বেশ মানুষ এবং স্বাস্থ্যবান, এবং তার উচ্চতাও ভালো, প্রায় 6 ফিটের মতো উচ্চতা, তার সাথে বর্ষা আছে, তার সাথে লণ্ঠন আছে, কিন্তু তিনি এই 10 ফিটের মতো উঁচু মানুষ দেখে ভয় পেয়ে গেলেন। এবং যখন তার কাছ থেকে বলতেছে যে আমাকে কর দিয়ে যেতে হবে, টাকা দিয়ে যেতে হবে, তিনি বলতেছেন যে এই আপনি কি ডাকাত, আপনি জানেন আমি সরকারি লোক। তো সেই লোক কোনো কথার উত্তর দিচ্ছে না, তাকে বলতেছে আমাকে কর দিয়ে যেতে হবে। তো তিনি বললেন যে আমি কাউকে কর দিই না, আমি সরকারি লোক, সরকারের টাকা দিই, সরকার আমার বেতন দেয়, সব রাস্তা সরকার আমাকে খুলে দিচ্ছে চলার জন্য, আমি যেখান থেকে খুলে যেতে পারি, আমি চাইলে মানুষের বাড়ির মধ্যে দিয়ে যেতে পারি, মানুষের বাড়ির মাঝখানে উঠোনের রাস্তা আমার জন্য ফ্রি। সেই লোক বলল না, এই জায়গা তো তোর জন্য ফ্রি না, একদম তুই বলে এই জায়গা আমার, তুই এখান থেকে যেতে পারবি না। তো তখন তিনি একদম রেগে গেলেন, তিনি বললেন যে আমি যাচ্ছি তুই ঠেকা পারলে, তিনিও তুইতে নেমে আসলেন তুই ঠেকা। তো তিনি তখন দেখলেন যে 10 ফিট লোকটা একদম তার কাছাকাছি চলে আসলো, এবং তার সারা শরীরে একদম সাদা একটা আলখাল্লা পরা, এবং মুখের কাছে সাদা কাপড় দিয়ে ঢাকা, দুইটা চোখ দেখা যাচ্ছে শুধু। তো তিনি একটু অবাক হলেন, মানে এরকম ভাবে তিনি মানুষ দেখেন নাই, এবং চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছে বিশাল, এবং কেমন একটা ঘ্রাণ আসতেছে লোকটার থেকে, মানে একটা অন্যরকম ঘ্রাণ, মনে হচ্ছে যে এরকম ঘ্রাণ তিনি পেতে অভ্যস্ত না, কেমন জানি। তো তিনি দেখলেন যে লোকটা একদম কাছে আসছে তার কাছে, একটু কুঁজা হয়ে গেছে, দুই হাত সামনে দিয়ে মানে তাকে মল্লযুদ্ধে আহ্বান করতেছে, মানে কুস্তি লাগার মতো একটা অবস্থা। আশফাক সাহেব আসলে বাধ্য হয়ে গেলেন, তিনি চিন্তা করলেন যে না, বর্ষা দিয়ে কি মারবো, না বর্ষা দিয়ে মারাটা ঠিক হবে না, কারণ যেহেতু লোকটা খালি হাতে তার সাথে ফাইট করতে আসতেছে, তিনি তার ব্যাগও একপাশে রাখলেন এবং বর্ষাও রাখলেন, তিনি দুই হাত বাড়ায় সামনে চলে গেলেন লোকের সাথে লাগার জন্য, এবং লোকটা ধপ ধপ করে দৌড় দিয়ে আসছেন তিনি। তার পায়ের যে শব্দ, সে যে মাটির মধ্যে পা দিয়ে আসছে, সেই পায়ের শব্দ শুনেই আশফাক সাহেবের বুক কেঁপে উঠলো, কারণ তার শরীরে এত ওজন, তিনি বুঝতে পারছেন মাটির মধ্যে থপ থপ করে শব্দ হয়েছে। সে এসেই প্রথমেই আশফাক সাহেবকে তুলে ফেললেন, আশফাককে তুলে ছুড়ে মারলেন দূরে, দাসপাক একেবারে বাতাসে উড়ে গিয়ে দুই তিন হাত দূরে যে ধাম করে পড়ল। পড়ার পরে সে মাটিতে পড়ে প্রচন্ড ব্যথা পেল। ব্যথা পেয়ে কিন্তু সে বুঝতেছে যে এটা কোনো মানুষ না, মানুষ হওয়ার কথাই না। মানুষ এত সহজে তাকে তুলে ফেলবে, ছুঁড়ে ফেলবে, এটা তো খেতেই পারে না। তো তিনি উঠে বসলেন। উঠে বসে তিনি বললেন যে তুমি আমার কাছে কর চাচ্ছ, তুমি তে নেমে আসলেন। তিনি বললেন তুমি আমার কাছে কর চাচ্ছ, তুমি সরকারি লোকের কাছে কর চাচ্ছ, এটা তো আমার ই না, আমাকে সরকার বলছে যেখান দেখো সেখান দিয়ে যেতে, আর তুমি কে, তুমি কি ডাকাত? তখন সে বলতেছে না আমি ডাকাত না, তুই আমার রাস্তা দিয়ে যাচ্ছিস, আমাকে টাকা দিয়ে দেবে, আর তুই তো আজকে আমার সাথে মারামারি করলি, তোকে আজকে মেরেই ফেলবো। তো দেখলেন যে আবার সেই প্রচন্ড জোরে দৌড়ে আসতেছে। এইবার আশফাকের মাথায় ওনার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল, প্রচন্ড রাগ উঠল, মানে তার মাথায় তার তিন দিক বিদিক শূন্য হয়ে গেল তার রাগে। এবং তিনিও বেশ মোটামুটি বিশ্বাসী মানুষ ছিলেন আশফাক সাহেব, এবং তিনি মোটামুটি ভালোই প্র্যাকটিসিং মানুষ ছিলেন। এবং তিনি চিন্তা করলেন যে আমি তো অন্যায় করি নাই, আমাকে আমার যাওয়ার দরকার, আমার রাস্তা, কে তার রাস্তা আটকাই দিবে, আমার কাছে কর চাবে, এটা ঠিক না। আমাকে সরকারি কাজে পাঠানো হয়েছে, সরকারি, আমি তো কারো বাসার ভিতরে ঘরের ভিতর দিয়ে যাচ্ছি না। তিনি প্রচন্ড জোরে ঝাঁপায় পড়লেন তার উপর একদম যে, এবং তিনি যদিও তুলনামূলক সেই লোকের থেকে অনেক শর্ট, তারপরও তিনি বিভিন্ন রকমের তার কসরত করে বাঁচার চেষ্টা করলেন। দেখলেন প্রচন্ড শক্তি তার সাথে, আসলে তিনি পেরে উঠবেন না, তাকে ধরে একদম ঝাপটায় ফেলে মাটির মধ্যে যেতে ধরলেন, তার দম বন্ধ হয়ে যাচ্ছে। তো তখন আশফাক সাহেব মনে মনে দোয়া করলেন, এবং তার দোয়াটা করলেন এরকম যে, যে এই লোকের হাতে বা এইরকম ভাবে গভীর রাতে আমাকে মৃত্যু দিও না আল্লাহ, আমাকে বাঁচাও বাঁচাও, এখানে যাতে আমার ই না থাকে। তো যখন তিনি এই প্রার্থনা করলেন এবং দেখলেন মনে হলো যে বিদ্যুৎ পৃষ্ঠের মতো তার উপর থেকে ছুটে সরে গেল সেই সাদা আলখাল্লা পরা মানুষটা, মানে বিদ্যুৎ পৃষ্ঠ মানে ইলেকট্রিক শক খেলে যেভাবে সরে যায় সেরকম তার উপর থেকে সরে গেল। আশফাক সাহেব উঠে বসে তার হাত কচলাচ্ছেন, চিন্তা করতেছেন ঘটনা কি। তারপর তিনি দেখলেন যে সেই মানুষটা হঠাৎ করে মনে হলো বাতাসে ভেসে খুবই স্পিডে একদিকে চলে গেল, মানে অ্যাজিফ যে মাটিতে তার পা পড়ল না, সে বাতাসে ভেসে স্পিডে চলে গেল একদিকে। তো আশফাক সাহেব উঠলেন, উঠে এসে দেখলেন যে দাঁড়ায় দেখতেছেন আশেপাশে কিছু আছে কিনা, কে আছে কি। তো তিনি দেখছেন যে সেই সাদা আলখাল্লা অনেক দূর চলে যাওয়ার পর আবার থামছে, থামে তাকাচ্ছে এদিক ওদিক, মনে হচ্ছে যে সেটা দেখার চেষ্টা করতেছে তাকে। তো আশফাক সাহেব দ্রুত যে হেঁটে তার বর্ষাটা তুলে নিলেন, বর্ষাটা তুলে নিয়ে চিন্তা করলেন যে এইবার আসলে তিনি এই বর্ষা দিয়ে আঘাত করবেন তাকে। এই চিন্তা করে তিনি আস্তে আস্তে হাঁটছেন, হেঁটে হেঁটে তিনি যাচ্ছেন, এবং তিনি মনে মনে দোয়া পড়তেছেন, বিড়বিড় করে দোয়া পড়তেছেন যতটুকু তিনি জানেন। এবং তিনি বেশ খানিকটা যেয়ে তাকাইলেন, তাকায় দেখলেন চাঁদের আলোতে তিনি যেখানে তাদের তাকে তাকে যেখান থেকে তিনি উঠছেন তাকে ফেলে রাখা হয়েছিল, ফেলে ধরছিল, চেপে ধরছিল ওই জিনিসটা, তার থেকে একটু দূরে ওই লোকের থেকে প্রায় আরো ডবল হাইটের দুইজন এরকম সাদা আলখাল্লা পরা দাঁড়ানো, এবং তারা আরো বেশি উচ্চতা তার থেকে, অনেক বেশি উচ্চতা, মানে ডবল, মানে ওইটা ডবল হবে, দাঁড়ায় আছে ওই জায়গাটাতে। এবং আশফাক সাহেব তখন দোয়া পড়তে পড়তে তিনি আস্তে আস্তে হেঁটে তার রাস্তায় উঠলেন, এবং আস্তে আস্তে পুরো রাস্তা পার হয়ে তিনি চলে আসলেন একদম মানে তার মোটামুটি একটা সেফ জোনে, যেখানে নাকি তার ডাক বাংলো আছে, তার কাছাকাছি একটা জায়গায়। সেখানে এসে তিনি দাঁড়ায় একটু নিঃশ্বাস নিলেন, একটু হাঁপালেন, রেস্ট নিলেন, তারপর আবার হাঁটতে হাঁটতে তিনি চলে আসলেন তার ডাক বাংলোতে। এবং ডাক বাংলোতে এসে তো তখন অলরেডি প্রায় ভোরের মতো হয়ে গেছে, ওখানে যখন পৌঁছাইছেন তিনি তখনই আদান দিয়েছে এখানে, এবং আদান দেওয়ার পর তিনি তাড়াতাড়ি সেখানে ঢুকলেন। ঢুকে তিনি সেখানকার মানুষকে বললেন, সেখানে যে ছেলেটা ছিল তাকে বললেন যে আমি খুব অসুস্থ, আমাকে চিকিৎসা দাও। তো তারা দেখলেন যে আশফাক সাহেব প্রচন্ড মানে ব্যথায় কাতর, তাকে ওই ছেলেটা ওখানে রেখে গেল, আর একজন মানুষকে খবর দিল। তারা আসলেন, এসে আশফাক সাহেবের মানে মোটামুটি হাত পা তারা দেখলো যে অনেক ব্যথা পাইছেন তিনি। তো এরপরে ওখানকার ফজরের পরে তার ওইখানে যে ওখানে যে ইমাম সাহেব ছিল, ইমাম সাহেবকে আনলেন। আশফাক সাহেব বলছিল যে সে আসলে রাস্তার মধ্যে তার কি হয়েছে সেটা সে বলছে, তো তাকে দোয়া পড়ে দেওয়া হলেই করা হলো। তো তিনি বললেন যে তিনি সেই যে ওখানে যে হুজুর ছিলেন, তিনি বললেন যে আপনি ওখানে হয়তো কোনো বাজে জিনের, খারাপ জিনের সম্মুখীন হয়েছিলেন, এবং আপনি যখন ওখানে দোয়া করছেন তখন আপনার ওখানে সাহায্য আসছে, এবং সাহায্যে আপনি বেঁচে গেছেন। তো এটা আপনি বেঁচে গেছেন, দোয়া পড়ছেন, খুব ভালো কাজ করছেন। আর রাত বিরাতে তো এরকম অবস্থা হয়ই, আসলে পথের মাঝখান দিয়ে এই কারণে হাঁটতে মানা করে, কোন বড় মাঠের মাঝখানে কি থাকে এটা বলা যায় না, এবং এটা আসলেই এরকম অনেক কিছু থাকে। তো যাই হোক, আপনি যেহেতু এই কাজই করেন, এবং আপনাকে তো আসলে সরকারি কাজে দেওয়া হয়েছে এবং সরকারি কাজ যাদেরকে দেওয়া হয় সে তাদের উপর আলাদা একটা ব্লেসিং দিয়ে দেওয়া হয়, কারণ সে সেই দেশের মানে সেই দেশের সে রাষ্ট্রের সে দায়িত্বপ্রাপ্ত থাকে, সেই তার যে কাজটা অ্যাসাইন কাজের মানে তাকে যে কাজটা দেওয়া হয় সেটা দায়িত্বপ্রাপ্ত থাকে এবং এই কারণে তাকে সাহায্য বেশি করা হয়, তার সাহায্য সে পাওনা হয়ে যায়, সেখানে তাকে সাহায্য তার যে কোনো মানে সৎ কাজে, অসৎ কাজ না, যে কোনো সৎ কাজে তাকে সাহায্য করা হয়। তো আপনার তো মানুষের আমানত নিয়ে যাওয়ার দায়িত্ব, আপনি আমানত ক্যারি করতেছেন মানুষের, তো এর জন্য আপনি এখানে আরো বেশি আপনার সেফটি পাইছেন এবং আপনাকে সৃষ্টিকর্তা উপরাল্লা আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করছেন, আপনাকে আপনাকে সেফটি দিচ্ছেন, এই কারণে আপনি বেঁচে গেছেন। তো যাই হোক, আশফাক সাহেব এই জিনিসটা তখন তিনি এক্সপিরিয়েন্স করে তিনি বুঝতে পারেন যে রাত বিরাতে এরকম অনেক কিছুই দেখা যায় এবং তার জীবনে যে সরাসরি একটা এক্সপিরিয়েন্স হয়েছে এটা তিনি মানে মানে একেবারে এই জিনিসটা মনে রাখেন এবং এই জিনিসটাই তিনি তখন বলেন যে ওই গ্রামে যে বসেছিলেন তিনি মুশফিকের দাদা তাকে এবং অন্যদেরকে বলেন যে এরকম এরকম জিনিস তার জীবনে ঘটছে। তো সুতরাং তারা যদি রাতের বেলা দেখে যে এরকম কেউ আসতেছে চলতেছে কোনো জায়গা থেকে বেরিয়ে আসতেছে তো এটা আসলেই থাকতে পারে এবং এটাকে অস্বীকার করার কোনো জো নাই, তো সুতরাং তারা যেন সবাই সাবধানে চলাফেরা করে। সাধারণত তখন আশফাকই বলেন যে তাদেরকে আশফাক সাহেবই বলেন যে যদি মানে এটা ওরকম ভালো জিন হয়ে থাকে তা আপনাদের কিছু করবে না বা খারাপ জিন হলে কিন্তু আপনাদেরকে কোনো রকমের ক্ষতি করতেই পারে, তো আপনারা বি কেয়ারফুল রাস্তার মধ্যে এবং এরকম জিনিস থাকে আমি নিজেই এটার প্রমাণ, গভীর রাতে চলাফেরা করতে গেলে এই ধরনের জিনিস দেখা যেতেই পারে। তো এই ছিল মুশফিকের শেয়ার করা ঘটনা, মুশফিক এটি শেয়ার করেছেন মাগুরা থেকে এবং মুশফিকের ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে গ্রাম বাংলার ঘটনার মধ্যে আরো একটি ভালো সুন্দর ঘটনা এবং আমি বেশ এনজয় করেছি ঘটনাটা, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আপনারা কিন্তু জানাবেন আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে, ঘটনাগুলো কেমন লাগছে এবং আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে গ্রাম বাংলার ঘটনা দিয়ে একটা এপিসোড করার এবং আমি আপনাদের দুটো রিকোয়েস্ট একসাথে রাখার চেষ্টা করেছি, আজকে একটা গ্রাম বাংলার এপিসোড করে ফেলেছি এবং ঘটনাগুলো আমি সব শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, আমাকে অবশ্যই বলবেন। আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে ঘটনা পাঠানোর জন্য, অদ্ভুতুরে কিন্তু বেঁচে আছে আপনাদের ঘটনায়, আপনারা এতদিন পর্যন্ত 4 বছরে বেশি হয়ে গেছে আমাদেরকে সহযোগিতা করে আসছেন, আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন, অদ্ভুতুরে চ্যানেলটি এই কারণে চলছে, এটি আপনাদেরই চ্যানেল, আপনাদের ঘটনা আপনারাই শুনছেন, আপনারাই শেয়ার করছেন এবং আমি মাঝখান থেকে আপনাদের ঘটনা আপনারা যখন বলেন যে আমার মতো করে শেয়ার করতে, আমি আমার মতো করে সেটাকে দেখি, আমার মতো করে দেখে আমার মতো করে সেটা আপনাদের কাছে বর্ণনা করি, আপনাদের কাছে ভালো লাগে, আপনারা বলেন ভাইয়া আপনার বর্ণনা অনেক সুন্দর লাগে, তো সুতরাং আপনাদের ঘটনা শুনে আমি যখন কল্পনা করি সেটাই আপনাদেরকে আবার বর্ণনা করি। তো এইভাবেই কিন্তু অদ্ভুতরে চলে আসছে, আজকে 4 বছরে বেশি সময় আপনাদের সাথে আছি এবং আমি বেশ এনজয় করছি এবং আমার মনে হয় আপনারা অনেকেই এনজয় করছেন, যারা এনজয় করছেন প্রথম থেকে তারা কিন্তু এখনো অদ্ভুতরের সাথেই আছেন এবং আপনাদের সাথে আমার সবসময় কমিউনিকেশন হয়, কথা হয়, আপনাদের মেসেজ পড়া হয়, আর যাদের মেসেজ না পড়লেই না তাদের মেসেজগুলো আসলে আমি চেষ্টা করি পড়ার, নামগুলো সবসময় মনে থাকে না, হয় কি একটা দুইটা নাম পড়লে দেখা যাচ্ছে পরবর্তী একটা নামে অনেক সময় দেখা যাচ্ছে একটা নাম পড়া হয় না, তখন অন্য আরেকজন মন খারাপ করে। যেমন একজন মানুষ আমাকে প্রত্যেকটা প্রত্যেক এপিসোডেই লেখেন, বন্দর টিলা থেকে মুজাফর চট্টগ্রাম হালি শহর বন্দর টিলা থেকে তিনি লেখেন সবসময় যে তিনি সাথে আছেন এবং তার নামটি আসলে বলাই হয়ে ওঠে না। তো এইভাবে কিন্তু অনেকেরই এর অনেকেই এরকম লিখেন, তারা আমাদেরকে অনেক ভালোবাসেন এবং তাদের এই ভালোবাসার প্রতিদান আমরা কিভাবে দেবো আমরা জানি না। যাই হোক, মুজাফর সাহেব আপনার নামটা পড়া হয়ে ওঠে না, আজকে আমি বললাম আপনার নামটা, বন্দর টিলা চট্টগ্রাম থেকে মুজাফর, আমি মনে হয় হালি শহরও লেখা ছিল। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের কাহিনী শোনার জন্য এবং আমাদেরকে টেক্সট করার জন্য, আমাদেরকে সবসময় প্রতি এপিসোডে আপনি টেক্সট করেন এবং আপনার ভালোবাসায় আমরা শিখতো। তো এরকম আরো অনেকেই আছেন যারা শোনেন, যারা ঘটনা পাঠান, অনেকেই পুরনো ছিলেন যারা তাদের সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে আজকাল আর ওভাবে জয়েন করতে পারেন না, কিন্তু তাদের সম্পূর্ণ ভালো স্মৃতিগুলো, তাদের সাথে যে ভালো স্মৃতি আমরা কাটিয়েছি আমাদের অদ্ভুতুলি অনুষ্ঠানে চ্যাটরুমে বা ঘটনার মাধ্যমে, সেটি কিন্তু আমরা মনে রেখেছি এবং তাদেরকে সবসময় মনে রাখা হয়, তারা সবসময় অদ্ভুতুলের সাথে আছেন, আমি তাদেরকে সবসময় অদ্ভুতুলের পরিবারই মনে করি এবং বিভিন্ন সময় ঘটনা যারা শেয়ার করেছেন। আপনারা যদি অদ্ভুতের টাইম লাইন দেখেন, দেখবেন বিভিন্ন এপিসোডে বিভিন্ন মানুষ ঘটনা শেয়ার করেছেন এবং সেই সব ঘটনা অসাধারণ ছিল। কিছু ঘটনা ছিল, অনেকে ছিলেন যারা সবসময় ঘটনা শেয়ার করতেন, বিভিন্ন সময় ধরে লম্বা সময় ধরে শেয়ার করে গেছেন। যেমন দুর্লভ ছিলেন, অনেকদিন ঘটনা শেয়ার করেছেন। একইভাবে সাইফ সোহান ছিলেন, অনেকদিন ঘটনা শেয়ার করেছেন। একইভাবে নিষ্পাত করেছেন বেশ কিছু এপিসোডে, সামান্দা করেছে বেশ কিছু এপিসোডে, এরকম অনেকেই ছিলেন বিভিন্ন এপিসোডে কিন্তু কাহিনী শেয়ার করেছেন এবং বিভিন্ন সময় অদ্ভুতকে অলঙ্কৃত করেছিলেন। এবং তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি জানি না তারা কতজন এখনো অ্যাক্টিভ আছেন, কতজন এখনো শুনছেন। এর মধ্যে কিছু কিছু মানুষ আমাকে এখনো মেসেজ করেন এবং বলেন যে বাহু ভাই, সময়ের অভাবে আমি কাটে কাহিনী পাঠাতে পারছি না, বা বিভিন্ন ব্যস্ততার কারণে, জীবনে অনেক রকম ব্যস্ততা চলে এসছে, এই কারণে ঘটনা পাঠানো হয় না। অদ্ভুতরে অবশ্যই শোনার চেষ্টা করি এবং আমি সুযোগ পেলেই কাহিনী পাঠিয়ে দেবো, এরকম কিন্তু অনেকেই বলেন। এবং আমি তাদেরকে এখনো জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, আমি চাই যে তারা সুযোগ পেলেই যেন আমাদেরকে কাহিনী পাঠিয়ে দেন। আর আপনাদের যাদের সাথে কিছু ঘটছে এখনকার সময়, অনেকেরই কিন্তু অনেক কিছু ঘটে। যেমন বিচ্ছিন্নভাবে আমি একটা ছোট্ট একটা ঘটনা বলতে চাই। বেশ কয়েকদিন আগে মাত্র আমি গভীর রাতে ছাদে উঠেছিলাম এবং ছাদে উঠে তখন আমার সাথে ছিলেন মাসুদ ভাই, বসা ছিলেন এবং আমরা কথা বলছিলাম বাতি নিভিয়ে কথা বলছিলাম। এবং এই সময় মাসুদ ভাই প্রসঙ্গ তোলেন আম গাছের প্রসঙ্গে, যে আম গাছগুলো বড় হচ্ছে, আম গাছের মাটি বাড়িয়ে দেওয়া দরকার, আমার আম গাছগুলো কম মাটির টবে ছিল। তো আমি নিজে গিয়ে সেই মাটির বড় টবটা টান দেওয়ার চেষ্টা করি। আম গাছ কিন্তু বেশ ভারী এবং খুব আশ্চর্যজনকভাবে একটা জিনিস হয়, যেটা হচ্ছে যখন টান দিই, জোরে টান দিই, এটা আশ্চর্যজনক না, এটা স্বাভাবিক, সেই টবের প্লাস্টিকের হ্যান্ডেল ভেঙে চলে আসে, ঠিক আছে, কিন্তু গাছটা প্রচন্ড ঝাঁকি খায় এবং গাছের ওজন কিন্তু বেশ হয়ে গেছে, অনেক বেশ পুরনো আম গাছ হয়ে গেছে, কয়েক বছর বয়স, মাটি কম থাকাতে সেটার গ্রোথ খুব বেশি হয়নি, তবুও আম গাছের হাইট প্রায় 12 ফিটের উপরে, তো বেশ ঝাঁকি খায়। এবং আমি কিন্তু জাস্ট ওইভাবেই আম গাছটাকে রেখে চলে আসি। যাই হোক, বাসায় এসে রাতের বেলা আমি যেটা দেখি, আমার হাতের মাঝে বেশ কয়েকটা আঁচড় খুব জ্বলছে, খুব আশ্চর্যজনক লাগে। এই আঁচড় কিন্তু আমি নিজে হাতে কখনোই দেই নাই, আমার হাতে কোনো নখ নাই, আমার হাতে মানে এরকম নখ বড় না, আঁচড় হওয়ার মতো ধারালো নখও নেই এবং আমার বাসায়ও কেউ ধারালো নখ দিয়ে আমাকে আঁচড় দেবে না। তো আমি দেখি বেশ 3-4টা আঁচড়ের দাগ আমার হাতে হয়ে গেছে, মনে হচ্ছে যে কেউ খামচি দিয়েছে, এবং এই পাশে 3টা, ওপরে 1টা, 4টা নখের, মানে 3টা নখের দাগ, নিচের দিকটা 1টা নখ বেশ লম্বা করে আঁচড়ের দাগ। এবং আমার কাছে কেমন জানি অস্বস্তি লাগা শুরু করে। যাই হোক, পরদিন সেই গাছগাছালি আমি ঠিক করি, আম গাছেরও আমি মাটি চেঞ্জ করে দিই, টপ চেঞ্জ করে দিই, সব চেঞ্জ করে দিই। তো যেটা আপনাদেরকে বলার জন্য এই ঘটনা বলা, গভীর রাতে আপনারা কেউই গাছগাছালি নাড়াচাড়া করবেন না, বেশ মোটামুটি যেগুলো একটু বড় গাছ নাড়াচাড়া করার প্রয়োজন নাই রাতের বেলা, ডোন্ট ডু দ্যাট, মানে খুব একটা ভালো আইডিয়া না। আমি এটা আপনাদেরকে বলছি যে আপনারা যারা বিশ্বাসী মানুষ তাদেরকে বলছি, যে বিশ্বাসী মানুষের জন্য বলছি, গাছগাছালি রাতের বেলা নাড়াচাড়া না করাই ভালো, ইটস নট এ গুড আইডিয়া। অনেক পোকামাকড়ও থাকতে পারে, অনেক সময় গাছে কোনো পোকা থাকতে পারে, শুয়ো পোকা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, গাছগাছালি রাতের বেলা নাড়াচাড়া করবেন না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এরকম অনেক এক্সপিরিয়েন্স কিন্তু অনেকের ঘটে, অনেক কিছু আছে জীবনে, সেগুলো ছোট ছোট এক্সপিরিয়েন্স আপনারা শেয়ার করতে পারেন আমাদের কাছে, এবং সেই ছোট এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন সেটাও কিন্তু আমরা শেয়ার করে ফেলবো অদ্ভুতুলেতে। আপনারা শেয়ার করতে পারেন যে কোনো রকমের অধিভৌতিক এক্সপিরিয়েন্স, যেটার আসলে যে খুব বেশি ব্যাখ্যা থাকতে হবে তা নয়। আসলে ভৌতিক ঘটনার ব্যাখ্যা আমরা কিভাবে করব, সেটা তো প্রমাণ করার কোনো উপায় নেই, কেউ প্রমাণ করতে পেরেছে যে এটা ভূত, এটা কিন্তু সম্ভব না। তবে আমরা জানি যে অদ্ভুত ঘটনা মানুষের জীবনে ঘটে, অদ্ভুত সব জিনিস মানুষের জীবনে ঘটে, তো সেরকম ছোট, খুব ছোট ইনসিডেন্ট হলেও আপনারা শেয়ার করতে পারেন। আমরা যেটা করব সেই ক্ষেত্রে আমরা সবগুলোকে একসাথে করে, কম্পাইল করে কোন এক সময় সেটাকে আমরা শেয়ার করে ফেলবো অদ্ভুতলেতে। এবং ধরেন আপনাদের 5-7 জনের যদি এক্সপিরিয়েন্স জমে, 5-7টা এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের বেশ খানিকটা সময় হয়ে যাবে এবং আমরা সেটা তখন একটার পর একটা শেয়ার করে ফেলবো। তো এরকম আপনার নিজের থাকলেও পাঠাতে পারেন, অথবা পাঠাতে পারেন আপনার পরিচিত জনের সাথে যদি ঘটে থাকে কারো, আপনি সেটাও পাঠাতে পারেন, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা শেয়ার করে ফেলবো সেটি। আর এটাই হচ্ছে ঘটনা। আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না, আমরা সবসময় চাই যে আপনারা আপনাদের মতামত জানান অদ্ভুতুলেতে, যে আপনাদের কাছে অনুষ্ঠান কেমন লাগছে, অনুষ্ঠানে আপনারা কি আশা করেন, অবশ্যই এটা সিরিয়াসলি জানাবেন, মানে এই জানানোটা যেন আসলেই মানে আপনার মনের কথা হয়ে থাকে সেরকম ভাবে জানাবেন যে এই জিনিসটা মানে কি, কোন জিনিসটা অ্যাড করলে আপনাদের কাছে ভালো লাগবে সেটা আমরা জানতে চাই, এবং জানলে কিন্তু আমরা আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি। অবশ্যই আমরা জানি যে আমরা মিথ শেয়ার করি, লেজেন্ড শেয়ার করি, এবং কারণ সবসময় সবার জীবনের এক্সপিরিয়েন্স পাওয়া যায় না, কারণ এটা সম্ভব হয় না সবসময়। তো সুতরাং অনেকেই আমাদের কাছে মিথ শেয়ার করেন, লেজেন্ড শেয়ার করেন, আমি নিজেও মিথ লেজেন্ড কালেক্ট করি এবং আমি আমার পরিচিত জনদেরকেও বলে রাখি, বিশেষ করে যারা বিদেশে থাকে তাদেরকে কিন্তু আমি সবসময় বলি যে আপনাদের ওখানে যেসব ঘটনা ঘটে যদি কারো কাছ থেকে পান আপনারা প্লিজ এটা কালেক্ট করে আমাদেরকে দেবেন। এর মাঝে কিছু মানুষ সাহায্য করেন, তারা অবশ্যই বলেন, তাদের এই সাহায্য আমি সবসময় মনে রাখবো। যখন আপনারা বিদেশি ঘটনা পান, আপনারা কিন্তু অনেকেই বলেন যে বিদেশি ঘটনা চাই, আসলে এটা তো সবসময় সম্ভব হয় না, এবং প্রত্যেকটা ঘটনাই কিন্তু আমার কাছে যারা শেয়ার করেছেন তারা কিন্তু বেশ ইউনিক ঘটনা শেয়ার করেছেন বিদেশ থেকে, এবং আমি জানি যে তারা মোটামুটি আমার সাথে বেশ অনেস্ট ভাবে কাহিনী শেয়ার করেন, এবং তারা এই ঘটনাগুলো তারা মন থেকেই কালেক্ট করেন, তারা যাদের কাছে যান তাদের কাছ থেকে তারা কালেক্ট করেন, মন থেকে তারা কালেক্ট করেন এবং সেগুলো আমার কাছে তারা শেয়ার করেন, এবং এই ঘটনা আপনাদের কাছে আমি শেয়ার করে ফেলি। আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যারা বলেছেন বিদেশি ঘটনা শুনতে চান তারা অবশ্যই পছন্দ করেন আমি জানি। তো এই কারণেই এই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা এখনো আছেন বিদেশে তারা নিজেরা কিছু কাহিনী কালেক্ট করে আমাদের কাছে শেয়ার করবেন। গ্রাম বাংলার ঘটনা যারা চান তারা গ্রাম বাংলার আরো কিছু ঘটনা কালেক্ট করবেন, কালেক্ট করে পাঠাবেন, আপনাদের পরিচিত জনের কোন এক্সপিরিয়েন্স থাকলে সেটি আমাদের কাছে পাঠাবেন, আমরা আপনাদের কাছে শেয়ার করে ফেলব। আর আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমাদেরকে চলে যেতে হবে। আজকের এপিসোডটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আমি আজকে আপনাদের জন্য কাহিনীগুলো শেয়ার করেছি আমি নিজে, এবং আমি চেষ্টা করেছি আপনারা যারা গ্রাম বাংলার কাহিনী শুনতে চাচ্ছিলেন, যারা সবসময় রিকোয়েস্ট করছিলেন বাবু ভাই গ্রাম বাংলার কাহিনী চাই, তাদের জন্য আজকে গ্রাম বাংলার একটা এপিসোড নিয়ে আসলাম। আমি মনে করি যে এটাকে গ্রাম বাংলার স্পেশাল এপিসোড আমি বলবো, কারণ আমি নিজে কষ্ট করে আপনাদের সাথে ছিলাম পুরো টাইমটাই, এবং আমি সব শেয়ার করেছি এবং গ্রাম বাংলার কাহিনী শেয়ার করেছি। তো এরকম এপিসোড যদি পেতে চান সেটা আমাকে জানাবেন, আপনারা যদি চান যে এরকম গ্রাম বাংলার আরো এপিসোড হোক সেটাও আপনারা আমাকে জানাবেন, এবং আমি সেগুলো শেয়ার করে ফেলবো আপনাদের কাছে। আর অবশেষে আরো একটা কথা বলবো সাবস্ক্রিপশনের ব্যাপারে যে প্লিজ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক দিন, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আপনাদের লাইকে কিন্তু চ্যানেলটি অনেকের কাছে ছড়িয়ে যাবে এবং অনেকেই এটা দেখতে পাবে। আমি এর আগে কখনো খুব একটা এই ধরনের মাথা ব্যথা খুব একটা বেশি ছিল না আমার, আমি আপনাদেরকে খুব বেশি রিকোয়েস্ট করতাম না সাবস্ক্রিপশনের জন্য লাইকের জন্য, এখন যেটা করছি এর বিশেষ কারণ হচ্ছে আমরা কিন্তু মানে কাছে এসেছি, বেশ কাছিয়ে গেছি, মানে খুব কাছিয়ে গেছি সেই আমাদের লক্ষ্যের দিকে। আমরা ধরেন লাখখানেক সাবস্ক্রাইবার হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ সামনে, খুব কম সময় হয়ে যাবে, আমি চাচ্ছি যে দ্রুততর সময় সেই লক্ষ্যে পৌঁছাতে। তো এই কারণে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা অদ্ভুতের সাথে সবসময় আছেন, অদ্ভুতকে ভালোবাসেন, তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে সাহায্য করবেন, যাতে আমরা দ্রুততর সময়ে 1 লাখে পৌঁছে যেতে পারি। তো এটা আমাদের একটা মার্গ, অনেকদিন হয়ে গেছে অদ্ভুত, এবং অনেকে আপনারা বলেন যে ভাইয়া সাবস্ক্রিপশন বাড়ছে না কেন, তো এটা কিন্তু আসলে আমি বলি আমরা কাউকে জোর করি না, কখনো জোর করেও বলি না সাবস্ক্রাইব করেন। তো আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা ফর্মাল রিকোয়েস্টে আপনারা যদি এটা করেন আমাদের জন্য সুবিধা হয়। যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে আজকের মতো চলে যাব এবং আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, টাটা।